This track was downloaded from FusionBD.com.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি হ্যালো 8920-তে বুধবারের রাত। তার মানে বুঝতেই পাচ্ছেন যে হ্যালো 8920 শুরু হয়ে গেল এবং হ্যালো 8920 শুধুমাত্র এবিসি রেডিওর অনুষ্ঠান। এখানে জীবনের গল্প বলা হয়। একজন বন্ধু এসে তার জীবনের গল্প এখানে অকপটে স্বীকার করেন। সেটা হতে পারে ভুল স্বীকার, সেটা হতে পারে আনন্দের, সেটা হতে পারে বেদনা, সেটা হতে পারে দুঃখের, সেটা হতে পারে কষ্টের, সেটা হতে পারে যে কোনো বিষয়ের উপরে। পৃথিবীতে 700 কোটি মানুষ এবং বাংলাদেশে 16 কোটি মানুষ। আমরা বিশ্বাস করি 16 কোটি মানুষের জীবনের গল্প 16 কোটি রঙের, 16 কোটি বর্ণের, এবং আমরা এই 16 কোটি গল্পই আসলে আমাদের হ্যালো 8920-তে কোনো না কোনোভাবে তুলে আনতে চাই। সুতরাং আমাদের হ্যালো 8920-র আসলে কোন সিলেবাস নেই যে এখানে শুধুমাত্র ভালোবাসার গল্প বলতে হবে, কিংবা শুধুমাত্র এখানে দুঃখের গল্প বলতে হবে, কিংবা শুধুমাত্র এখানে কষ্টের গল্প বলতে হবে, কিংবা শুধুমাত্র এখানে সাফল্যের গল্প বলতে হবে, কিংবা আপনার লাইফের মিরাকল নিয়ে কথাবার্তা বলতে হবে। ব্যাপারটা আসলে এরকম না, আপনি যে কোনো বিষয় নিয়ে এখানে বলতে পারেন, আপনার জীবনে ঘটে যাওয়া যে কোনো বিষয় নিয়ে। সেটা যদি আমাদের সমাজকে শেখায়, সেটা যদি আমাদের পরিবারকে কোনো বিষয়ে উপলব্ধি করতে শেখায়, সেটা যদি আমাদের অনুভূতির জায়গাতে নাড়া দেয়, তাহলে অবশ্যই আপনি আমাদের অতিথি হতে পারেন। তেমন একজন অতিথিকে নিয়ে আজকে আমরা হ্যালো 8920 রাত দুটো পর্যন্ত থাকছি, এবং যিনি আছেন তার সঙ্গে আমরা একটু পরেই পরিচয় হচ্ছি। তবে তার আগে বলে নেই, হ্যালো 8920-তে আসার নিয়ম হচ্ছে দুইভাবে হতে পারে। একটা হচ্ছে ফেসবুকের মাধ্যমে আপনি এখানে আসতে পারেন, আরেকটা হচ্ছে আপনি চাইলে ফোন করেও আপনার আসার কথা আমাদেরকে বলতে পারেন। প্রথমেই জানিয়ে দিচ্ছি হ্যালো 8920-র ফোন নাম্বারটি হচ্ছে 9115668। আমি আবারও বলছি 9115668। প্রথমে ফোন করবেন, ফোন করার পর আপনার নাম, তারপরে আপনার সেল নাম্বার স্পষ্ট করে ধীরে ধীরে বলবেন, তারপরে বলবেন আপনার যা বলার আছে, আপনার জীবনের গল্প, এবং অবশ্যই খুব সংক্ষিপ্ত করে মাত্র 2 মিনিটের মধ্যে। তারপর আপনার সঙ্গে আমাদেরকে যোগাযোগ করতে বলবেন এবং আমরা অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করব। এবং অবশ্যই মনে রাখবেন ফোনটি কিন্তু এখানে স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড করা হয়। আরেকটি পদ্ধতি, যে পদ্ধতির ব্যাপারে আপনাকে আমরা সবসময় উৎসাহিত করি, সেটা হচ্ছে ফেসবুক। ফেসবুকে হ্যালো 8920-র একটি পেজ রয়েছে আরজি কিবরিয়া নামে। ওখানে গিয়ে আপনি নিজেকে জয়েন করে আপনি চাইলে ইনবক্সে আপনার স্টোরি খুব ছোট করে লিখে আপনার সেল নাম্বার সহ আমাদের সঙ্গে যোগাযোগ করলে আপনার সঙ্গে আমরা যোগাযোগ করব। এছাড়া অতিথিকে নিয়ে কোনো প্রশ্ন, অতিথিকে নিয়ে কোনো কমেন্টস, পুরনো পর্বগুলোর ডাউনলোড থেকে শুরু করে হ্যালো 8920-র যাবতীয় তথ্যাবলী আপনি ওখানে পেয়ে থাকবেন। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন। এ পর্যায়ে চলুন, কে আছেন আজকে আমাদের সাথে স্টুডিওতে তার সঙ্গে আমরা একটু পরিচিত হই। প্রথমে আপনি আপনার নামটা একটু বলবেন।
আমি সুমন উল্লাস বলছি।
ওকে, সুমন উল্লাস আজকে আমাদের সঙ্গে রয়েছেন। আপনি হ্যালো 8920 শোনেন?
জি, আমি হ্যালো 8920 শুনি সবসময়।
সবসময় শোনেন? কত পর্ব শুনছেন বলবেন আমাদেরকে?
পর্যন্ত 8-9টা পর্ব শুনেছি।
কোথা থেকে শোনেন আপনি?
আমি কাপাসিয়া থেকে,
গাজীপুর কাপাসিয়া থেকে শুনেন। আচ্ছা, তার মানে আপনি ওখানেই থাকেন?
জি, ওখানেই থাকি আমি।
আমাদের শ্রোতাদের ধারণার জন্য আপনি যদি একটু আপনার বয়সটা, অন এভারেজ বয়স, এবং একই সাথে আপনার বর্তমানে আপনি কি করছেন, পড়াশোনা, এগুলো নিয়ে যদি কিছু বলতেন।
আমার বয়স হচ্ছে 25।
ওকে, পেশায় কি করছেন?
আমি 32 জন স্টুডেন্ট পড়াই।
32 জন স্টুডেন্টকে আপনি পড়ান?
জি।
মানে কি ধরনের স্টুডেন্ট তারা?
ওরা 8-এর আছে কিছু, ক্লাস 7-এর আছে, ইন্টার আছে দুজন।
প্রাইভেট বলে, টিউশনই বলে যেটাকে, এবং এটা করেই মোটামুটি আপনার সংসার চলে। আচ্ছা, ঠিক আছে, আমরা বিস্তারিত গল্পে ক্রোনোলজিক্যালি আমরা একটু যাই। আমরা যেটা পেলাম যে আজকে উল্লাস, উল্লাস বলে আপনাকে আমরা সম্বোধন করছি, উল্লাস এসছে গাজীপুর কাপাসিয়া থেকে জীবনের গল্প বলার জন্য। উল্লাসের বয়স হচ্ছে 25 বছর, ও দেখতে প্রচন্ড ইয়াং, এবং জীবনের গল্প আমরা শুরু করতে যাচ্ছি। আপনি কোথা থেকে শুরু করতে চান?
আমি আমার শৈশব থেকে শুরু করব।
জি প্লিজ।
আমি তখন ক্লাস 2-তে পড়ি। বার্ষিক পরীক্ষার এক মাস আগে 1997 সালের কথা, আমি যখন স্কুলে গেলাম একদিন, ওই দিন যিনি গণিত শিক্ষক আমাদের আসেন নাই, এবং আমার এক বন্ধুকে বললাম যেহেতু শিক্ষক আসেন নাই তাহলে চলো আমরা মাঠে গিয়ে একটু খেলাধুলা করি। ও আমার বন্ধু বলে যে আমরা মুরগের লড়াই খেলবো, তো যদি তুই হারিস তাহলে তুই আমাকে একটা আইসক্রিম খাওয়াবি, আর আমি যদি হারি তাহলে আমি তোকে একটা আইসক্রিম খাওয়াবো। এই কথা বলে আমরা মুরগের লড়াই শুরু করি। একটা ইট ছিল, ইটের উপরে আমার পা পড়ে যায়। জ্যাঠা তো ভাই সবচেয়ে বড়, যিনি শ্যামল, তো উনি আমাকে কাঁধে করে আমাকে বাসায় নিয়ে আসেন। পরের দিন সকালে আমরা যাই এক্স রে করার জন্য, তো এক্স রে করে রিপোর্ট ধরা পড়লো যে আসলে আমার পাটা ভেঙে গেছে। আব্বু অনেক বকাঝোকা করলেন, অভাবের সংসার, অনেক দারিদ্রতার মধ্যে খাবারই জুটে না।
অভাবের সংসার কেন বলছেন একটু বলেন তো।
অভাবের সংসার বলতে, আমার আব্বু সাধারণ একজন ক্লিনার যেটাকে বলা হয় বা সুইপার, এক বাজারে উনি বাজার ক্লিনার হিসেবে আছেন।
সুইপার শব্দটা আমি একটু আপনাদের কি
ঝাড়ুদার,
ঝাড়ুদার বলে এটাকে।
জি,
একটা কথা আছে যে জন্ম হোক যথাযথ কর্ম হোক ভালো, ওর জীবনের যে গল্প সেখানে সমাজ ওকে যেভাবে বিশ্বসায়িত করেছে, ওর পিতৃ পরিচয়কে যেভাবে বিশ্বসায়িত করেছে, ও সেটাই তুলে ধরছে এখানে। আমি সুইপার শব্দ ছাড়া অন্য কোন শব্দ কি আছে যেটা আপনাদের?
অন্য কোন শব্দ বলতে কি, লোকজন একটা বকা দেয় আমাদেরকে, ম্যাথর বলে যেটা।
আচ্ছা, এটাকে আপনারা গালি হিসেবে দেখেন?
গালি হিসেবে।
আর সুইপার শব্দটা?
সুইপার হচ্ছে ঝাড়ুদার, যারা ঝাড়ু দেয় তারা তো সুইপার।
মানে আপনারা কি সুইপার শব্দটাকে গালি হিসেবে দেখেন নাকি?
না না না, এটা আমাদের
পেশা। সুইপারটাকে আপনারা পেশা হিসেবেই দেখেন, কিন্তু মেথর শব্দটাকে আপনারা গালি হিসেবে,
গালি হিসেবে আমরা সম্বোধন করি।
আপনার পিতৃ পেশা হচ্ছে এটা, এবং আপনি যেটা বলছিলেন যে খুবই নিদারুণ অবস্থা আপনার ফ্যামিলির। হ্যাঁ, তারপর
আমাকে নিয়ে এক ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করানো হয়। ডাক্তার সময় দিলেন যে দেড় মাসের মধ্যে ভালো হয়ে যাবে, কিন্তু আমার তো পরীক্ষা এক মাস পরে, তাহলে আমি কিভাবে কি করব? টিচাররা একটা কথাই বলেন যে ও যেহেতু অসুস্থ তাহলে এবার তার পরীক্ষা দেওয়ার প্রয়োজন নাই।
আমি একটু জানতে চাইবো উল্লাস আপনার কাছে, আমরা শুনেছি এরকম, বিশেষ করে আপনাদের মতো একদম একটা থাকে না, আমাদের সমাজ যেভাবে বিশেষায়িত করে আপার ক্লাস বা লোয়ার ক্লাস ফ্যামিলি, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, ফ্যামিলি সন্তান যারা তাদেরকে স্কুলে অনেক সময় পড়তে নেওয়া হয় না, স্কুলের পাশাপাশি দেখা যায় যেসব বন্ধুরা থাকেন তারা একসাথে একই বেঞ্চে বসতে চান না, হতে পারে যে একটা কেস একটু ব্যতিক্রম যে তারা হয়তো বা এরকম কোন বাধাই লাইফে কোন এরকম কোন বাধার সম্মুখীন হয়নি, আপনার ক্ষেত্রে কি এরকম কখনো হয়েছিল?
না, আমার ক্ষেত্রে এরকম স্কুলে কখনো হয় নাই।
স্কুলে কখনো হয়নি? ওকে, ফাইন, লেটস গো।
তো আমি কষ্ট করে পরীক্ষাটা দেই, একটা বেঞ্চ আমাকে দিয়ে দাও, আমি শুয়ে, আমি একটা পা বিছায়া সম্পূর্ণ একদম হেলান দিয়ে শুয়ে,
জি,
আমি খুব কষ্ট করে লিখি। কয়েকদিন পর যখন বই দিচ্ছে, তখন আব্বু আমাকে কোলে করে নিয়ে গেলেন বই আনতে।
আচ্ছা,
একদম প্রথমে আমার নাম ঘোষণা করা হলো এবং টিচার বলছে তোমার রোল নাম্বার এক হয়েছে।
চমৎকার,
আব্বু অনেক আদর করেন তখন আমাকে, যে এত ভালো করেছিস।
পরীক্ষা দেওয়ার একটা পসিবিলিটি ছিল না সেখানে, তুমি এই অবস্থায় পরীক্ষা দিয়ে রোল এক হলো, খুব স্বাভাবিকভাবে প্রশংসা করা উচিত। ওকে, তারপর
তখন থেকে লেখাপড়া স্টার্ট, মানে খুব ভালো করে পড়তে শুরু করি, যে আমার তো এটা ধারাবাহিকতা রাখতে হবে। ক্লাস ফাইভে যখন আমি উঠলাম, তখন টিচাররা বললো আমাকে বৃত্তি দেওয়ার কথা, কিন্তু বৃত্তি দিতে গেলে তো ভাইয়া অনেক খরচের ব্যাপার আছে, গাইড কিনতে হবে বা আমার কিছু আলাদা প্রাইভেট পড়ার প্রয়োজন হতো। তখন আমার আব্বু সেটা পারবেন না, আমাকে বললেন যে আমি এত খরচ বেয়ার করতে পারবো না, তো আমি বৃত্তি আর দিলাম না। টিচারদেরকে বলা হলো যে আমি বৃত্তি দিব না, আমি আর সেটা আমার পক্ষে সম্ভব হবে না। দারিদ্রতার মধ্যে আমার লেখাপড়া চলতে থাকে।
কয় ভাই বোন ছিলেন আপনারা?
আমরা তিন বোন দুই ভাই।
আপনি সবার বড়?
ভাইদের মধ্যে আমি সবচেয়ে বড়, দুইটা বড় বোন আছে আর একটা ছোট, আর ভাইটাও ছোট।
ওকে,
এইট পর্যন্ত আমার রোল নাম্বার মোটামুটি, আমি ক্লাসের প্রথম বই ছিলাম। তো ক্লাস নাইনে উঠার পর আমাদের অভাবের মাত্রাটা আরো বাড়তে থাকে, প্রায় যখন বাবাকে বলতাম যে বাবা কলম কিনে দাও বা খাতা লাগবে, তো ওইটা আমাকে তিন চার দিন আগে বলতে হতো। তখন একটা কলমের দাম 3 টাকা ছিল, আর হাফ দিস্তা খাতার দাম ছিল 5 টাকার মতো, তো ওইটাও আব্বুকে 3 দিন আগে বলে রাখতে হতো। তো ক্লাস টেনে উঠলাম, বাবা অনেক স্বপ্ন দেখছেন, উনি আমাকে ডাক দিয়ে একদিন বললেন যে বাবা তুই তো জানোস যে আমি একটা চোখে দেখি না, আরেক চোখে একটু একটু ঝাপসা দেখি, এটা দিয়ে আমি সংসার চালাচ্ছি এবং তোকে লেখাপড়া করাচ্ছি, আমার মান তুই রাখিস আর যাই করিস।
ওকে, প্রিয় শ্রোতা, এই পর্যায়ে আপনাদের সবাইকে একটু মনে করিয়ে দিতে চাই, আজকে উল্লাস রয়েছে আমাদের সাথে স্টুডিওতে। উল্লাস, আপনার একটা ছবি তোলা হচ্ছে এই মুহূর্তে স্টুডিওতে, আমরা যদি ফেসবুকে সেই ছবিটা ব্যবহার করি আপনার কোন সমস্যা নাই? আচ্ছা, উল্লাসের ছবি তোলা হচ্ছে, এবং উল্লাসকে যারা দেখতে চাচ্ছেন আমরা অনুষ্ঠানের কোন একটি ফাঁকে আমরা উল্লাসের ছবি দিয়ে দেবো স্টুডিও পিকচার। আজকে যিনি অতিথি রয়েছেন হ্যালো 920 তে, তাকে যদি দেখতে চান, তার সম্পর্কে যদি কোনো কমেন্টস করতে চান, ওখানে তাকে নিয়ে একটা রেডিও স্ট্যাটাস দেওয়া আছে। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। উল্লাস, যেখানে ছিলাম, আপনার বাকি ভাই বোনগুলোর পড়াশোনার কি অবস্থা ছিল? তারা কি আদুর আপনার মতো পড়াশোনা করেছে?
জি, আমার এক ভাই আছে রুমন চন্দ্র, ও ইন্টার পরীক্ষা দিচ্ছে আবার।
আচ্ছা, ওকে।
তো 2005 সালে আমি এসএসসি পরীক্ষা দিই।
আচ্ছা,
এবং রেজাল্ট যখন আউট হলো আমাদের, ইতিহাস সাবজেক্টটা ক্রস আসলো।
ওহো,
কারণ আমি ভয়ে ছিলাম এবং আমার ওই দিন রাতে খুব জ্বর আসছিল। আমার বাবা আবার একটা সুযোগ আমাকে দিলেন, পরের বছর আমি পরীক্ষা দিই এবং আমি পাশ করি। আমি বাবার সাথে কাজ করি, লেখাপড়া এভাবেই চলতে থাকলো। তো অনেক কষ্ট করে আমি ওইখানে ইন্টার পরীক্ষা দিয়ে আমি প্রথম চান্সে আমি পাশ করি।
ওকে, ভেরি গুড।
এর এক সপ্তাহ পর আমি মার সাথে যখন বসে আমার কথা বলছিলাম যে আমি তো ইন্টার পাশ করেছি, এখন তো আমাকে ভার্সিটিতে ভর্তি হতে হবে, তো মা তুমি কি চাচ্ছ? তো আমার সাথে এইসব কথা বলতে বলতে হঠাৎ মা অজ্ঞান হয়ে পড়েন এবং অজ্ঞান হয়ে একসময় খিচুনি দিতে শুরু করেন।
মানে আপনার কোনো কারণ ছিল নাকি এমনিতেই হঠাৎ করে?
এমনিতে হঠাৎ করে, আমার মার হাই প্রেশার ছিল। তো তাৎক্ষণিক আমরা ডাক্তারকে খবর দিই, ডাক্তার আসেন এবং ওষুধপত্র দেন। এর পরের দিন সকাল থেকে আম্মুর আমাশয় হয়ে যায়। এবং এটা কন্টিনিউ হতে থাকে প্রায় এক মাস, এবং মা শারীরিক ভাবে খুব দুর্বল হয়ে পড়েন। তারপর আমি মেডিকেলে নিয়ে মাকে অ্যাডমিট করি। তো রিপোর্টে ডাক্তার দেখেন যে খুব খারাপ রিপোর্ট। তো বাবা তখন বাসায় থাকেন, আমি হাসপাতালে থাকি, বড় সন্তান হিসেবে আমাকে সেই দায়িত্বটা পালন করতে হয় মার সাথে। আর বাবা খুব ভীত, মানে সহজ সহজ মানুষ, এবং উনি মেডিকেলে যান না ভয়ের কারণে।
আচ্ছা,
ডাক্তার আমাকে ডেকে বলেন যে তোমার মার দুটা কিডনি ড্যামেজ হয়ে গেছে। তখন এই সময়টা এবং এই মুহূর্তটা যে আমি কিভাবে পাস করেছি এটা আমি শুধু বলতে পারবো, যে তখন আমার ভিতরে কেমন লাগছে। কারণ আমি তো বুঝতে পারতাম তখন যে দুইটা কিডনি নষ্ট হয়ে গেলে তো মানুষ বাঁচে না, আমার মাও মনে বাঁচবে না। তো মাকে বাসায় নিয়ে আসলাম। তো এইভাবে এক মাস চলতে থাকলো এবং আমি অনার্সের জন্য প্রস্তুত হতে থাকলাম। আবার মার পরিস্থিতি খারাপ হয়ে যায় এবং আবার মেডিকেলে অ্যাডমিট করি। ওইখানে তিন দিন মেডিকেলে থাকতে হয়। এই তিন দিনের মাঝে আবার আমার অনার্স অ্যাডমিট পরীক্ষা, সেটা ভাওয়াল বদরি আলম সরকারি কলেজে। তো মাকে হাসপাতালের বেডে রেখে আমি খুব কষ্টে পরীক্ষাটা দিয়েছি এবং আমি পরওয়ালার রহমতে আমি টিকে যাই, অনার্সে ইংলিশ সাবজেক্টটা পেয়ে যাই। ওইখান থেকে মাকে বাসায় নিয়ে আসি। মা বললেন যে তুমি দেখো গাজীপুরে চলে যাও, তোমার পিসা তোমাকে বলছেন ওইখানে চলে যাওয়ার জন্য, ওইখানে যেয়ে তুমি লেখাপড়া করবা, প্লাস ওইখানে তোমার পিসা তোমাকে একটা চাকরি ধরাই দিবেন, ওইখানে চাকরি করবা। আমি চলে আসলাম গাজীপুরে। গাজীপুরে চলে আসার পর আমার পিসার বাড়িতে, ওইখানে আমার পিসা তো ভাইরা, পিসা পিসি সবাই মোটামুটি আমাকে ভালো সন্তানের মতো দেখতেন। এইভাবে এক বছর চললো। ওইখানে আমি দেখতেছি যে আমার মার পরিস্থিতি দিন দিন খুবই খারাপ হচ্ছে। তো বাসায় চলে গেলাম। তিন দিন পর মা খুব অসুস্থ হয়ে পড়ে, আমার ঢাকা কিডনি হাসপাতালে মাকে নিয়ে আসি। ওইখানে ট্রিটমেন্ট করার পর আবার বাসায় নিয়ে যাই। তো ডাক্তার বলে দেন যে আর মনে হয় কাজ হবে না। ওই সময় আমি কি করব, আমি কি আমার পরিবার সামলাবো? আমার ছোট ভাইও জানে না মা মারা যাবে, বা আমার ছোট বোনও বুঝতে পারতেছে না যে মা মারা যাবে। আর যারা আছে বাবা তো অনেক সহজ সরল মানুষ, উনি তো রোগ সুখ সম্পর্কে কোন ধারণাই ওনার নেই। তো মন খারাপ করে একদিন আমাদের হিন্দু পাড়া খেন দিয়ে নদীর তীর দিয়ে একটা রাস্তা গেছি, রাস্তা দিয়ে হাঁটতেছি। যখন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মন্দিরের পিছনে গেলাম, তখনই আমাকে একটা মেয়ে ডাকে, এবং মেয়েটাকে আমি চিনি, আমার বাড়ির পিছনে বাড়ি। মেয়েটার নাম হচ্ছে শিপ্রা, এবং তার সাথে আর তার বান্ধবীরা চার পাঁচজন ছিল, আমার ছোট বোনটাও ছিল তাদের সাথে।
ওকে,
আমাকে শিপ্রা বলতেছে, দাদা আমরা তো সামনে পুজো, দুর্গা পুজো 15 দিনের মতো আছে, তো আমরা ডান্স শিখেছি, তো এখন আমরা যে কিভাবে কোথায় প্লেসমেন্টটা করব, কিভাবে কোথায় দাঁড়াবো, কে কোথায় দাঁড়াবো, এটা আমরা সেটেল করতে পারছি না। তো আমি জানি আপনি নাকি কোরিওগ্রাফি করতে পারেন বা অনেক জায়গায় এরকম করেছেন। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে দেখবো, তবে আজকে সেটা সম্ভব হচ্ছে না, কালকে থেকে আমি তোমাদেরকে সময় দিব।
ওকে, গল্পের মোটটাই জায়গা থেকে একটু হলে ঘুরে গেছে। আমরা এই পর্যায়ে আপনাদেরকে আরো একবার বলছি, আপনারা শুনছেন হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2। আর জি কিবরিয়া আপনার সঙ্গে আছে এবং আমাদের সঙ্গে আজকে তার জীবনের গল্প ভাগাভাগি করছে উল্লাস। সুমন উল্লাস হচ্ছে ওর পুরো নাম। আপনি ফেসবুকে এসে আমাদের সঙ্গে যোগ দিতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে উল্লাস মানে আমাদের সুমনকে নিয়ে একটা রেডিও স্ট্যাটাস দেওয়া আছে, ওখানে চাইলে আপনি গিয়ে কমেন্টস করতে পারেন, এবং ওর একটি ছবিও তোলা হয়েছে। আমরা অনুষ্ঠানের যে কোনো একটি ফাঁকে সেই ছবিটি দিয়ে দিব স্টুডিও পিকচার হিসেবে। ওকে, যেখানে আমরা ছিলাম উল্লাস, কোরিওগ্রাফির ব্যাপারে আপনি আগে থেকে জানতেন?
ছোটবেলা থেকেই পরিচালনার যে একটা বিষয় আছে, যে কোনো একটা কিছু পরিচালনা করা, এরকম একটা কিছু আমার মাথার মধ্যে সবসময় কাজ করতো। আর দুই একটা বাসায় অনুষ্ঠান ছিল, বিয়ে ছিল, ওইখানে আমার ছোট ভাই ছোট বোন তারা ডান্স করছে, আমি তাদেরকে দেখাই দিছি। এদিক থেকে হয়তো বা তারা জানতে পারছে যে আমি আসলে কোরিওগ্রাফিটা একটু মোটামুটি বুঝি। তো পরের দিন গেলাম, যাওয়ার পর পূজার তো আর 14 দিন সময় আছে, এটাও আমি মাথায় রাখলাম যে খুব তাড়াতাড়ি করতে হবে যা কিছু করার। অনেক সময় তাদেরকে যখন আমি কোরিওগ্রাফি করি এবং ডান্সটা একটু চেঞ্জ করার চেষ্টা করি, তখন সবাই পছন্দ করে এবং পাড়ার লোকজন সেখানে জড়ো হতে থাকে।
আচ্ছা আচ্ছা,
পূজার আর এক সপ্তাহ বাকি।
জি,
সবাইকে নিয়ে কাজ যখন করছি, তখন এক পর্যায়ে ওই পাড়ার মানুষগুলাই আমাকে বলে, আপনি তো এত সুন্দর ডান্স করতেছেন আর তাদেরকে দেখাও দিতেছেন, তো আমরা যদি ব্যক্তিগতভাবে আপনার কাছে কিছু দাবি করি তাহলে সেটা তো আমরা অবশ্যই পাবো। আমি বলছি যে হ্যাঁ অবশ্যই, আমি দেওয়ার চেষ্টা করব। তখন শিপ্রার মা ছিলেন ওইখানে, আর মোটামুটি পাড়ার মুরব্বীজনরা সবাই ছিলেন। তো সবাই আমাকে রিকোয়েস্ট করলো যে এই একটা গানে, যে কোনো একটা গানে আপনি এখানে যে কোনো একটা মেয়েকে নিয়ে আপনি ডান্স করেন পূজার মধ্যে, এবং সেটা ডিসপ্লে করো, আমরা সেটা দেখবো।
ওকে,
আমি সেটাতে তাদের মতে একমত হতে পারলাম না,
রাজি হলেন না প্রথম পর্যায়ে। ওকে,
তখন চিন্তাটা ছিল যে আমার এমনিতেই মানে একটু
পারিবারিক
জাতিগত একটু প্রবলেম আছে।
জাতিগত প্রবলেম মানে?
জাতিগত প্রবলেমটা হচ্ছে এই যে ওই পাড়াতে কিছু লোক ছিল ভালো, যারা আমাদেরকে তাদের সাথে উদ্বুস করতে দিত, কিছু লোক ছিল কমেন্টস করতে যে তারা তো হরিজন সম্প্রদায় বা মেথডের ছেলে, ও কেন পাড়াতে আসবে। তো এই পর্যায়ে যদি ওইসব মানুষগুলো দেখে আমাকে, কোন একটা মেয়ের সাথে আমি ডান্স করছি আর ওই মেয়েটা মোটামুটি বড় হয়েছে, তাহলে তো উপায় নাই, আমি খুব ভয় পেয়ে গেছিলাম।
আমি যতটুকু বুঝি আপনার গল্প থেকে যে আপনার মধ্যে এক ধরনের হীনমন্যতা কাজ করছে, আপনার নিজেদের যে পরিচয়, যে সাম্প্রদায়িক যে পরিচয়, হরিজন বলছেন বা মেথর বা সুইপার যেটা যেটাই বলেন না কেন, এবং সেটা আপনি জন্মগতভাবেই জানেন যে এটা একটা ছোট জাত যেটাকে বলে, এবং আপনি যদি কারোর সাথে নাচ করেন সেই মানুষটা বা সেই মেয়েটা বা সেই ছেলেটা যেটাই হোক না কেন, সে যদি আপনাদের চাইতে একটু উঁচু জাতের হয় তাহলে এটা নিয়ে আপনাদের সঙ্গে সমস্যা হতে পারে। এটা ভয় ছিল আপনার মধ্যে, এই জায়গাটা থেকে আপনি প্রথমে না করে দিয়েছেন যে না আমি ওর সাথে নাচবো না বা কারোর সাথে আমি নাচবো না। নোট অন দ্যাট পয়েন্ট, দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ক্রুশিয়াল পার্ট অব দিস স্টোরি। আপনারা প্লিজ এই জায়গাটা একটু মার্ক করবেন। এতক্ষণ পরে আমি যে জায়গাটায় আসতে পেরেছি সেটা হচ্ছে, ও প্রথমে কিন্তু পরিষ্কার করে নিয়েছিল যে ও এমন একটা সম্প্রদায়ের ছেলে, এই সম্প্রদায় থেকে আসলে ও যেভাবে কথা বলছে ওকে শুনে আসলে বোঝার উপায় নেই, ওর এডুকেশন আসলে ওকে জায়গাটায় নিয়ে এসছে, এবং এই সম্প্রদায়ের একজন মানুষ সামাজিকভাবে কোন না কোনোভাবে নিজেকে হীনমন্যতায় ভুগছে আমাদের সামাজিকতার ব্যাপারে জায়গাটা থেকে, সেটা আমরা ফার্স্ট টাচ পেলাম সামাজিক কোন একটা উৎসবে এসে। ওকে, তারপর কি হলো?
তারপর ওদেরকেই আমি ম্যানেজ করে দিলাম যে তোমরা ডান্স করো।
এবং আপনি সেখানে অংশগ্রহণ করলেন না?
না, আমি ব্যক্তিগত ভাবে কারোর সাথে ডান্স করলাম, মানে একার পক্ষে কারোর সাথে ডান্স করলাম, এবং দলগত ভাবে তাদেরকেই বললাম যে তোমরা দলগত ভাবে ডান্স করো।
ওকে, যদিও আপনি তাদেরকে শেখালেন কিন্তু আপনি সেখানে অংশগ্রহণ করলাম না। ওকে,
পরে পুজোর আমাদের বেলষষ্ঠী হয়, দুর্গাপুজোতে প্রথম যে পর্বটা হয় সেটা হচ্ছে বেলষষ্ঠী। বেলষষ্ঠীতে শিবরা আমার বাসায় আসে, শিবরা আমার বাসায় এসে বলে যে আমি তো চলে যাচ্ছি আজকে নরসিংদী মামার বাসায় যাবো মার্কেটিং করতে, তো আমি প্রথম পুজোতে থাকতে পারবো না, দ্বিতীয় পুজোতে আমি গ্রুপের সাথে এসে অংশগ্রহণ করব। প্রথম পুজোতে ডান্সটা হলো এবং অনেক ভালো ভালো কমেন্টস আসলো আমার প্রতি। পরে দ্বিতীয় পূজার দিন শিবরা আমাকে কথা দিয়ে গেছে যে আমি চলে আসবো ওর সাথে, আমি দশটার দিকে দ্বিতীয় পূজার দিন সকাল দশটার দিকে কল করি শিবরাকে, আমি বলি আজকে দুপুর দুইটার ভিতরে আমি তোমাকে এখানে চাই। আমি কেন যেন তার উপর একটু অধিকার খাটিয়ে ফেলাম, আমি সেটা তখন নিজেও বুঝতে পারি নাই, আর ও পূজাতে নাই, আমি তাকে খুব মিস করছিলাম। ও বললো যে ঠিক আছে আমি কথা দিচ্ছি আমি দুইটার ভিতরে চলে আসব। যে কথা সে কাজ, সে দুইটার ভিতরেই আসে। আসার পর মন্দিরের সামনেই যেহেতু চারজন দিয়ে একটা হয়ে গেছে, এখন পাঁচজনকে দিয়ে আবার ওইটা খাপ খাওয়ানোটা কষ্ট হয়ে যায়, ওই জন্য একটা রিহার্সালের ব্যাপার ছিল, ওইটা আমি রিহার্সালটা করে নিলাম। এই যখন এই রিহার্সালটা করছিলাম তখন সবাই আমার কাছে আসলো, এবং যারা আমাকে দাদা বড় দাদা হিসাবে মান্য করতো ওই ইয়াতে পাড়াতে তারা আসলো। আইসা কয়েকটা মেয়ে আমাকে বললো যে দাদা আপনার দুইটা পায়ে পড়ি, আপনি একটা গানে ডান্স করে, এবং ওই গানটাও তারা সিলেক্ট করে দিল এখান থেকে।
ওকে,
গানটাও সিলেক্ট হলো এবং ওই গানের মাঝে ডান্স করবে ওইটাও সিলেক্ট হলো, যে স্বর্ণা নামের একটা মেয়ে ছিল ওই দলে, ও আমার সাথে ডান্স করবে। তো স্বর্ণা এবং আমি ডান্স প্র্যাকটিস করতে শুরু করলাম, এর মাঝে যখন প্র্যাকটিস করছি তখন দেখি যে শিবরা নেই। তো আমি জিজ্ঞেস করলাম একজনকে ও কোথায় গেল, ও বলছে যে ও তো চলে গেছে, বাড়িতে চলে গেছে। আমি বললাম যে ও আমাকে না বলে তো বাসায় যাওয়ার কথা না। আমি তাৎক্ষণিক ওই রিহার্সালটা বন্ধ করে আমি তার বাড়িতে যাই যে আসলে কি কোনো কিছু হলো নাকি এরকম। পরে আমি যখন তার বাড়িতে যাই তখন দেখি সে কান্না করতেছে, আমি তাকে জিজ্ঞেস করি যে কান্না করতেছে কেন, তার মা তখন কলেজ স্নান করছিলেন। পরে আমি তাকে জিজ্ঞেস করি তুমি কান্না করতেছ কেন, তো বলতেছে যে আমি ছাড়া যদি আপনার সাথে কেউ ডান্স করে তাহলে আমি পুজো থেকে চলে যাব, বাসা থেকে চলে যাব।
ওর বয়স কত ছিল আমাদের একটু বলেন তো?
ও তখন ক্লাস সেভেনে পড়ে।
ক্লাস সেভেনে পড়ে, খুবই ইয়াং এবং খুব স্বাভাবিক ইমোশনাল একটা স্টেজ। আপনি তখন কিসে পড়ছেন?
আমি তখন ইন্টার পাস করেছি।
আপনি তখন ইন্টার পাস করেছেন আর ক্লাস সেভেনের স্টুডেন্ট, ওর নাম হচ্ছে শিপ্রা, আপনাদের একই গ্রামে থাকে তাই তো? ওকে, তারপর?
পরে আমি বুঝতে পারলাম না যে সেই কমেন্টসটা কেন করলো যে আমি চলে যাব। তাই আমি বললাম কি তুমি কি আমার সাথে ডান্স করবা, তো বললো যে হ্যাঁ আমি আপনার সাথে ডান্স করব। ওর মার কাছে জিজ্ঞেস করলাম যে আমি কি একটা করব, ওর মা বলল যে আমার অনেক শখ যে আমার মেয়ের একটা ডান্স দেখব, আমি আচ্ছা অনুমতি দিলাম তোমরা একটা কোরিওগ্রাফি করো। ওইখানে তাকে আবার ডেকে নিয়ে আসি, আসার পর স্বর্ণাকে বলি আচ্ছা ঠিক আছে ও যেহেতু জিত করতেছে দেখি কি করে। তো গানটা সিলেক্ট হলো, গানটাও খুব মজার ছিল, আহাগুমুর জীবন গো রাধা, আহাগুমুর স্বপ্ন রাধা, এরকম একটা লাইনের গান ছিল, এবং পাড়ার সবাই গানটাকে খুব লাইক করলো আমাদের দুজনের জন্য।
রাধা কৃষ্ণের গান?
রাধা কৃষ্ণ
মানে শ্যামাসঙ্গীত?
জি।
ওকে, দ্যাটস কুল। একটু জানি যে আপনাদের রিলিজিয়নের পার্সপেক্টিভ থেকেই তো নাচটা ছিল, মানে এক ধরনের প্রার্থনা?
জি,
এক ধরনের প্রার্থনা। একটু এই ব্যাপারগুলো আপনারা একটু আমাদেরকে পরিষ্কার করবেন, কারণ আমাদের তো সম্মুখ ধারণা নেই ব্যাপারগুলো নিয়ে। কারণ নাচ বলতে আমরা যেটা বুঝতে পারছি যে থাকে না ব্রেক ডান্স বলে একটা ব্যাপার স্যাপার থাকে, যে বিভিন্ন বিভিন্ন উৎসব এবং আয়োজনে দেখা গেল যে খুললাম খুল্লা টাইপের কিছু নাচ থাকে
না, ওই রকম কোনো কিছু না, একদম মানে স্বাভাবিক যে নৃত্যটা,
মানে আলটিমেটলি আপনাদের পুজোর একটা পার্ট হচ্ছে নৃত্য, এবং সেখানে শ্যামা সঙ্গীত পরিবেশনের সাথে আপনারা নাচবেন, এবং এটা আপনাদের পূজারই একটা পার্ট, তাই তো? এবং সেখানে আপনি কোরিওগ্রাফি করছেন, আর যে মেয়েটাকে আপনি নিলেন সে আপনার গ্রামেরই একটা মেয়ে এবং তার পরিবার সম্মতি জ্ঞাপন করেছে আপনার সাথে নাচার জন্য, তাই তো মোটামুটি স্টোরি? ওকে, তারপর
তো ওই দিন আমরা রিহার্সাল শেষ করলাম। রিহার্সাল করার পর রাতের বেলা ওর মাও আসলো, ওর বাবাও ছিল ওই মন্দিরে, আমার মা ছিল। তো মা বসলেন আয়সা মন্দিরের এক সাইডে এবং ওর মাও ছিলেন এবং ওর বাবা দাঁড়ায় ছিলেন এক সাইডে। ওর মা এবং আরো যারা পাড়া প্রতিবেশী ছিল তারা সবাই বললো যে এই গানে তো ডান্স এইভাবে হবে না, রাধাকৃষ্ণ সাজতে হবে। তা আমাদেরকে একটা রুম দিয়ে দেওয়া হয়, ওই রুমে আমরা যাই, মেকআপের যে বিষয়টা ছিল একটু হয়ে যায়, কৃষ্ণ সাজছিলাম, সে রাধা সাজলো। তারপর পুজোর মন্ডপ, সেই মন্ডপের সামনে আসলাম, আসার পর ডান্স শুরু হলো। এত উৎসাহ পেলাম ওই ডান্স থেকে যা আমি এখনো চিন্তা করলে অবাক হয়ে যাই যে আমি আসলে কিভাবে হলো সেটা সম্ভব হলো। আমি
সবাই খুব অ্যাপ্রিসিয়েট করলো,
খুবই আমাকে সবাই বলতে শুরু করলো যে কিভাবে সম্ভব, এই এত সুন্দর করে কিভাবে ডান্স করলো এই মেয়েটা আর এই ছেলেটা।
আমি একটু জানতে চাই, আমার হাতে যে ছবিটা আপনি এই মুহূর্তে দিলেন এটা হচ্ছে ওর ছবি, তাই না? শিপ্রা, এটাতে শিপ্রা। আমি একটু শিপ্রা সম্পর্কে বলতে চাই, ও দেখতে আসলেই অনেক বেশি সুন্দর এবং অনেক সুইট, অনেক সুইট। কিন্তু আমি এই ছবিটা আমি ফেসবুকে দিব না, তার পেছনে বিশেষ কিছু কারণ আছে, আমার মনে হয় পুরো স্টোরিটা শুনলে আপনারা বুঝতে পারবেন। ওকে, তারপর?
তারপর আমি অবাক হয়ে যাই, আমাকে আর তাকে ১৭০০ টাকা পুরস্কার প্রদান করা হয়। তো ওইটা থেকে আবার আমরা একটা ইন্সপিরেশন পাইলাম যে ডান্সটা যেহেতু ভালো হয়েছে, সবাই মাইকে অ্যানাউন্স করলো যে আরেকবার হবে সেটা। তো ওই দিন আবার আরেকবার ডান্স করলাম, পরের দিন আবার সবাই এরকমই আমাদের কাছে রিকোয়েস্ট করতেছে যে আমরা আবার দেখব ওই ডান্স। তো ওই দিনও তিনবার ডান্স করলাম, আবার এইভাবেই এইভাবে ডান্স করলাম। ডান্স করার পর শেষ হলো, পুজো শেষ হলো। দশমীর পরের দিন মন্দিরের সামনে যখন সবাই আবার একত্রিত হয়েছে কমিটির সদস্যরা, তখন আমি চিন্তা করলাম যে আমিও যাই। ওনারা আবার আমাদেরকে ডাকতো সব কাজে, মন্দিরের পূজা টুজা হইলে অন্য কোনো কিছু হইলে আমাদেরকে ডাকতো। আমি গেলাম, যাওয়ার পর এখানে কথাবার্তা হইলে যে সামনে বছর পূজাটা আমরা অনেক জাঁকজমকপূর্ণ ভাবে করব, এটা নিয়ে অনেক সিদ্ধান্ত হয়েছে। হওয়ার পর যে যার মতো বাসায় চলে গেল, আমি আর দুই তিনজন আমার ফ্রেন্ড আমরা মন্দিরের সামনে বসে আড্ডা দিলাম। হঠাৎ কেন যেন আমার মনে হলো যে শিপ্রা মনে খুব অসুস্থ।
আচ্ছা আচ্ছা,
এটা কেন যেন আমার মনে হলো সেটা আমি নিজেও জানি না। তাহলে আমি তার বাসায় কি যাব, রাত বাজে ৯টা, এটা খুব চিন্তা করলাম বসে। তো একসময় ভাবলাম যাই হোক না কেন আমি যাব। যাওয়ার পর গিয়ে দেখি সে শুয়ে আছে, তার মাকে ডাকলাম, তার মা আসলো, আসার পর বললো আমার মেয়েটা তো আসলে অসুস্থ হয়ে পড়ছে, শরীরে ভীষণ জ্বর,
পূজা শেষ হয়ে গেছে।
পূজা শেষ হয়ে গেছে।
আচ্ছা, পূজা শেষ হয়ে
গেছে। দশমীর পরের দিন
মানে পূজার সময় আপনারা ওই টাকাটা পেলেন?
হ্যাঁ।
আচ্ছা আচ্ছা, তারপর?
আর ওই টাকাটা পেয়ে আমি তাকেই সম্পূর্ণ টাকাটা দিয়ে দিছি, আমি কোনো টাকা রাখি নাই। ও যেখানে শুয়ে আছে ওর মানে মাথার এখানে পাশে গিয়ে বসি, আমার কিভাবে যেন সাহস হলো সেটা নিজেও বুঝতে পারি নাই। স্ট্রেইটলি মানে তার কপালে হাত দিই, হাত দিয়ে দেখি যে অনেক জ্বর, শরীরে ভীষণ জ্বর। তাকে জিজ্ঞেস করি যে কিভাবে এইরকম হইলো, তো ও বলছে যে আমি প্রতিমা বিসর্জন দেওয়ার সময় তখন আমি নদীতে নামছিলাম, নামার পর ওখানে যে অনেক হাবুডুবু করছি এই জন্য হয়তো আমার জ্বর আসছে। আমি তখন তাকে একটা জুস কেনার জন্য টাকা দিয়ে আসলাম, আবার জুস খেয়ে নিও। তো চলে আসলাম বাড়িতে। এরপরের দিন তার সাথে আমার কোনো দেখা নাই। এরপরের দিন সে আমাদের বাসায় আসছে, বাসায় আসার পর সে আমাকে আর বাসায় পায় নাই। তখন তো আমি খেলাধুলা করি, মাঠে খেলাধুলা করি, ক্রিকেট খেলি আমি। তো ক্রিকেট খেলে যখন বাসায় আসলাম সন্ধ্যার সময়, তখন আমার ছোট বোন আমাকে বলল, ভাইয়া শিপ্রা আসছিল তোমাকে খুঁজতেছিল। আমি আর ততটা গুরুত্ব দিইনি যে খুঁজছিল, কেন খুঁজছিল কে জানে। আমার তখন মনে হচ্ছিল যে আমি তাকে যে ১৭০০ টাকা প্রথম ধাপে পাইছিলাম দিয়ে দিছি, ও মনে হয় ওখান থেকে আবার আমাকে কিছু ভাগ দিবে।
আচ্ছা আচ্ছা,
এরকম কিছু মনে হলো। তো এই ভয়ে আমি কি করলাম কি, তার সামনে আর গেলাম না কয়েকদিন, প্রায় ১০-১৫ দিন চলে গেল, তার সামনেই আর গেলাম না। কিন্তু ও প্রতিদিন আমাদের বাসায় আসতো বিকেলবেলা, আসে আমাকে খুঁজে খুঁজে যেত। হঠাৎ করে একদিন সকালবেলা আসে আমাদের বাড়িতে, শুক্রবার দিন ছিল, স্কুল বন্ধ ছিল।
আচ্ছা আচ্ছা,
সে আসলো, আসার পর আমাকে ডাক দিল, আমি ঘরের পিছনে যাই। ঘরের পিছনে ওইখানে ওরই দাদা ফুপাতো ভাই, ও বালুর ব্যবসা করে, তো ওইখানে বালু উঠায়, ওই বালু চরের উপরে আমাকে ডাকে যে তুমি আপনি আসেন এখানে। তো গেলাম, তো বলছে আমাকে একটা কথা বলছে তখন যে আমি যেন আর কোনোদিন মানে না দেখি যে বিকেলবেলা আপনি বাসায় নাই। আমি তাকে বললাম যে কেন, আমি তো খেলাধুলা করি, আমাকে বিকেলবেলা তো বাসায় থাকতে হয়। তা আমি এত শুধু বুঝি না, আমি বিকেলবেলা প্রতিদিন আসি, আমি যেন আপনাকে বাসায় দেখি। এইভাবে সে আমাকে সরাসরি মানে আদেশ করে এরকম। আমি বললাম যে কি ব্যাপার, এরকম ভাবে কেন ইয়ে করতেছে। তো এটা আমি ওই দিন রাতে খুব চিন্তা করলাম কথাগুলো। তো পরের দিন আমি আর গেলাম না, খেলাধুলা করতে গেলাম না মাঠে। পরের দিন সে আসলো বিকেলবেলা, ঠিক 4টা বা 4:30 বাজে তখন। আয়সা সে আমাকে বলতেছে, এই তো লক্ষ্মী ছেলে, কথা
মানে শুরু হয়ে গেছে ভাইজান, কাম টু দ্য পয়েন্ট। ওকে, আমরা আরো সামনে যেতে চাই এবং সৎসাহে সামনে যেতে চাই। আজকের স্টোরিটা আমি একটু বারবার সবাইকে বলতে চাই, আপনি চিন্তাও করতে পারবেন না শেষটা আসলে কি। এবং জীবনের গল্পে সবসময় এটা হয়ে থাকে, কোনো বাকি আসলে অনুমান করা যায় না যে জীবনটা আসলে শেষ পর্যন্ত কোথায় দাঁড়িয়ে আছে। আজকের উল্লাস ঠিক এই যে বুধবারের রাত, কিছুক্ষণ পরে আমরা 12টার সংবাদ শুনব, এই সময়টাতে আমি শুধু এটুকু বলতে পারি ও যে জায়গাটায় দাঁড়িয়ে আছে সেটা এখনকার গল্প শুনে বোঝানো খুব মুশকিল। আচ্ছা চলুন, তারপরে কি হলো?
তারপর ও আমাকে বললো, এই তো লক্ষ্মী ছেলে, কথা শুনে। আমি বললাম যে কি ব্যাপার, এরকম ভাবে বলতেছো, আমি এরকম মানে তোমার কি কথা রাখছি? তো বলতেছে যে না, আমি জানি আপনি অনেক ভালো ছেলে এবং চরিত্র দিক থেকে অনেক ভালো, আর সেই জন্য আপনাকে বলছি কথা, সেটা রাখছেন, আপনাকে ধন্যবাদ। এবং এইভাবেই থাকবেন বিকেলে বাড়িতে, বাবার সাথে মার সাথে সময় দিবেন, মা অসুস্থ, এইভাবে সময় দিবেন, আর সবার পরিবার সবাইকে সময় দিবেন, মাঠে যাওয়ার দরকার নাই, খেলে আবার অযথায় পায়ে হাত পায়ে ব্যথা পেলে তো প্রবলেম। আমি তার কথা,
আসল কথা হচ্ছে আমি তোমার সাথে দেখা করব, ওগুলো আসলে কোনো ব্যাপার না।
জি, এরকম হয়তো বা এইভাবেই ও প্রতিদিন আসতো, আসার পর আমার সাথে কথা বলতো, আমরা ছোটাছুটি করতাম, ছোট বোনটাও সাথে থাকতো। এরই এক পর্যায়ে সে একদিন আবার সকালে আমাদের বাসায় আসে। বাসায় আসার পর সে আমাকে বলে যে আপনার সাথে আমার কিছু কথা আছে, আপনি কাইন্ডলি একটু বিকেলে বাসায় থাকবেন। আমি বলছি ঠিক আছে, আমি বাসায় থাকবো, তো এখন বললে কি কোনো প্রবলেম? তো বলছে না, এখন আমি বলবো না, আমি বাসায় অনেক কাজ ফেলে আসছি, আমাকে যেতে হবে, মা বকা ঝোকা করবে, তো আমি চলে যাবো বাড়িতে, যা বলছি আপনি বিকেলে বাসায় থাকবেন। আমি বলছি যে তুমি যা আদেশ করছো আমি তো তা মেনেই নিছি, আমি তো প্রতিদিনই বিকেলে বাসায় থাকতেছি, আজকে তো সেটা বলতে আসার কারণ কি? ও আবার একটু মুচকি হেসে বলল যে পাগল, এটাও বোঝে না।
ওকে, ইটস আ বিউটিফুল মোমেন্ট, এবং আপনারা বুঝতেই পাচ্ছেন যে সো সুইট অফ লাভ, যেটাকে বলে যে জীবনের একেবারে প্রথম, দুজনের জন্যই তো একটা ফার্স্ট ইমোশন বলা যেতে পারে। ওর লাইফে তো অবশ্যই এটা ফার্স্ট, এবং আপনার লাইফ থেকেও এটা ফার্স্ট ইমোশন। আমি শুধু এটুকুই বলতে পারি যে মানুষের জীবনের যে প্রথম যে অনুভূতিটা হয় অপোজিট জেন্ডারের প্রতি, লাভ ফিলিংস যেটা আমরা বলে থাকি, সেটা প্রথম বয়সে যে কতটা ইমোশনাল, কতটা চমৎকার অনুভূতি নিয়ে মানব শরীরে বাসা বাঁধে কিংবা মনে বাসা বাঁধে, সেটার বর্ণনা দেওয়ার ক্ষমতা আমার নেই, ওটা কেবল কবি লেখকের পক্ষে বর্ণনা করা সম্ভব। কিন্তু আমি অনুভূতিটা বুঝতে পারি, এবং আমার মনে হয় যারা হ্যালো ইট নাইন টু জিরো শুনছেন তারা প্রত্যেকে বুঝতে পারেন, কারণ প্রত্যেকের জীবনে কোনো না কোনো ভাবে সময়টা এসছে। তারপর
ও আমাকে বলে গেল যে বিকেলে আসবো, এসে আমি কথাটা বলে যাব। ও বিকেলে আসলো, আসার পর ওর মুখটা খুব বিষণ্ণ দেখাচ্ছিল, তখন এমন বিষণ্ণ ভাবে তাকে আমি কখনো দেখিনি। তো আমাকে বলল যে আমাদের বাসার পাশে যে বাড়ি একটা ছেলে উদয় নাম, সে ছেলেটা এবং তার সাথে আরো কয়েকটা ছেলে আছে, তো ওরা আমাকে খুব আজকে কয়েকটা বাজে বাজে কমেন্টস করছে তোমাকে আমাকে নিয়ে। তো আমি বললাম কি কমেন্টস করলো তুমি আমাকে বলো। তো বলতেছে যে আপনাকে আমি কেন বলবো, আপনি তো তাদের সাথে চলাফেরা করেন। আমি তাকে বললাম যে যেটা বলছে সেটা বলো, আমি দেখি কি করা যায়। তো ও বলতেছে যে ওরা বলতেছে আমি নাকি রাধা আর আপনি নাকি কৃষ্ণ, তো রাধা কৃষ্ণ আমি যেখান দিয়ে যাই বলতেছে যে রাধা আসছে, রাধা রাধা তোর কৃষ্ণ কোথায়?
ওই যে আপনারা ডান্স করেছিলেন ওটার প্রভাবটা হচ্ছে এটা,
ওইটার প্রভাব,
ওখানে আপনি ছিলেন কৃষ্ণ, ও ছিল রাধা, এবং সেটা এখন সব এলাকায় রটে গিয়েছে, আপনাকে সবাই কৃষ্ণ বলছে, ওকে রাধা বলছে,
এটা বাজার বন্দর পর্যন্ত এটা রটে গেছে। আমিও তাকে বললাম যে ঠিক আছে, তো তুমি এটা সহ্য করতে পারো না কেন, এটা তো কোনো বাজে কমেন্টস হলো, তুমি বল বাজে ঠিক আছে আমরা ডান্স করছি একসাথে, হয়তো বা আপনি এটা বলতেছেন কিন্তু এটা তো ঠিক না, এবার বুঝায় বলে দিও, আর আমাকেও তো বলে। ও বলতেছে যে আরেকটা কথা, আমি বলছি তুমি না বলছো একটা কথা বলবা, আবার আবার আরেকটা কিসের কথা? ও বলতেছে যে না আমার কথা আছে আরেকটা কথা। ও বলতেছে যে আমি যখন স্কুলে যাই, স্কুলে যে পিটি করায় আধা ঘন্টার মতো সময়ে, আমি স্কুলে যাওয়ার পর সময় থেকে ক্লাসে পৌঁছার পর থেকে ওই পিটি করার সময় পর্যন্ত আমি যেন মাঠের সামনে আপনাকে দাঁড়ানো অবস্থায় দেখি।
ওকে,
তো আমি বললাম যে কেন কেন এটা আমি কেন করব? ও বলতেছে যে আমি এটা বুঝি না, আমি যেন স্কুলে যখন যাব তখন থেকে শুরু করে ওই অ্যাসেম্বলি ক্লাস পর্যন্ত যেন আমি আপনাকে মাঠের সামনে দেখি, যখন ক্লাস শুরু হবে তখন আপনি চলে আসবেন। পরের দিন সকালবেলা ও যখন স্কুলে যায়, আমার বাড়ি গেটের এখানে দাঁড়ালে দেখা যায় যে সে যাচ্ছে, তো যখন গেল তখন আমিও গেলাম। যাওয়ার পর আমি মাঠের সামনে দাঁড়ায় রয়েছি, দাঁড়ায় থাকার পর যখন ক্লাস শুরু হয়ে যায় চলে আসি বাড়িতে, ও বিকেলবেলা আবার বাড়িতে আসে, বাড়িতে এসে বলতেছে যে আমি তো দেখছি আপনাকে, আপনি দাঁড়াইছিলেন। আমি বলছি তুমি বলছো আমি দাঁড়াইছি, কেন বলছো এখন বলো। ও বলতেছে যে না কেন বলছি সেটা জানি না, তবে এভাবে প্রতিদিন গিয়ে দাঁড়ায় থাকতে হবে আমার জন্য।
ওকে, এরপরের পার্ট হচ্ছে আপনি দাঁড়ায় আছেন কিন্তু খালি হাতে দাঁড়ায় আছেন কেন, চকলেট টকলেট কই? না আমি জানি না, আসলে এরকম গেস করছিলাম, কি হয়েছিল সেটা আমরা জানি আপনার কাছ থেকে।
পরে একদিন এইভাবেই দাঁড়ায় আছি, তো হঠাৎ দেখি যে ও এক ক্লাস থেকে দৌড় দিয়ে আরেক ক্লাসে গেছে, যাই আবার ওখানে কি যেন করছে ক্লাসের ভিতরে কি, আবার দৌড় দিয়ে সে আসছে। তো ওই দিন বিকেলে সে বাসায় আসলো, আসার পর আমি খুব রাগান্বিত হলাম, স্কুলে গিয়ে কেন দৌড়াদৌড়ি করতে হবে, তুমি তো বড় হয়েছে, তুমি দৌড়াদৌড়ি করলে।
কোন ক্লাসে পড়ে?
তখন সেভেন, শেষ পর্যায়ে আর কি।
ওকে, ক্লাস সেভেনে পড়ে, বড় হয়ে গেছে কিন্তু। ওকে, বুঝেন কিন্তু স্টোরি। ওকে, তারপর ইনফ্যাক্ট ওই সময়টাতে আপনার কাছে সে বড়ই হবে, এটাই স্বাভাবিক। তারপর
তারপর ও মনটা অনেক খারাপ করে যে আমি দৌড় দিছি তো এমন কি হয়ে গেছে। আমি বলছি না তুমি দৌড়াবো না, স্কুলে যে তুমি দৌড়াবো না আমি সেটা পছন্দ করি না। তো বলছে আচ্ছা ঠিক আছে আর দৌড়াবো না। তো আমাকে ওই দিন সে একটা কথা বলছে, আচ্ছা আপনি যে স্কুলের সামনে যান, যে আপনি কি আমাকে দেখেন? আমি বলছি হ্যাঁ আমি তো তোমাকে দেখি। ও বলতেছে যে কিভাবে দেখেন আপনি আমাকে, এতগুলো মেয়ের মধ্যে আপনি কিভাবে দেখেন, কিভাবে আপনি আমাকে গেস করতে পারেন যে আমি এটা? তো আমি বলছি যে তুমি যদি লক্ষ মেয়ের মাঝেও দাঁড়িয়ে থাকো, আমি একটা জিনিস দেখে আমি তোমাকে বের করে ফেলবো যে সেটা তুমি বা এটি শিপরা।
তালি হবে গোলাম হোসেন, দুর্দান্ত। ওকে, আমি একটু নোট করতে চাই সবাইকে, ইটস আ বিউটিফুল লাভ স্টোরি। আমি আসলে যে স্টেজটাতে রয়েছি আই ক্যান ফিল মাই সেলফ বেসিক্যালি। যেটা হচ্ছে যে দেখুন, একটা মজার বিষয় এখন নোট করার মতো আছে, সেটা হচ্ছে প্রত্যেকের লাইফেই এই জিনিসটা মোরাললেস হয়েছে যে লাভ যখন ইনিশিয়াল স্টেজে থাকে তখন দেখবেন এটা অনেক বেশি কনজারভেটিভ হয়ে যায়। ওই যে একটা কথা আছে না যে ঝিনুকের মধ্যে যখন একটা বালি ঢোকে সেটা মুখটা বন্ধ করে ফেলে এবং ধীরে ধীরে মুক্তটা হয়। দুজন দুজন মানুষ যখন দুজনের প্রেমে পড়ে তখন দেখবেন যে তারা শুধু দুজন দুজনকে দেখতে থাকে, বাকি দুনিয়া থেকে তারা আলাদা করে ফেলে এবং কনজারভেটিভ হয়ে যায় কোনো না কোনো কারণে। দৌড় ভাল লাগছে না, এভাবে দৌড়াবা না, আবার তুমি সারাদিন কোথায় থাকো, বিকেলে খেলার দরকার আছে কি আমার, আমার জন্য বালির মধ্যে এসে দাঁড়ায় থাকবা, আবার সকালবেলা দেখা গেল যে স্কুলের সামনে এসে দাঁড়ায় থাকবা। এই যে ব্যাপারগুলো, এগুলো ন্যাচারালি হচ্ছে, ওরা কিন্তু একদম ওদের মন যেটা বলছে সেটাই দুজন দুজনকে বলছে এবং সেটাই করছে। এটা প্রত্যেকটা স্টেজেই হয়, প্রত্যেকটা স্টেজেই হয় যখন প্রেমে পড়ার ইনিশিয়াল স্টেজ আমরা যেটাকে বলি। এবং এটা লাভের জন্য ওই সময়ে ওই জিনিসটা করাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ওটা আসলে একটা ছোট চারা গাছের মতো। যেমন চারা গাছটাকে চারপাশে যেরকম বেড়া দিয়ে বড় করতে হয় যাতে ছাগলে খেয়ে না ফেলে, সুতরাং লাভটাকে আসলে ওই ওই স্টেজ আমার মনে হয় কনজারভেটিভ হওয়াটাই বেটার। যাই হোক, আপনাদের ক্ষেত্রে কি হয়েছিল তারপরে আমরা সিরিয়ালে জানবো, তারপরে আপনি কি বলুন?
তারপর বললাম যে তুমি যদি লক্ষ মানুষের মাঝে দাঁড়িয়ে থাকো আমি দেখতে পারবো যে এটা তুমি। তো বলছে কিভাবে আপনি আমাকে কিভাবে চিনবেন? আমি বলছি যে তোমার মাথায় যে ব্যান্ডটা তুমি পড়ো, ওই ব্যান্ডটা পড়া থাকলে আমি অনেক দূর থেকে তোমাকে ফলো করতে পারি। ওর ব্যান্ডটা ছিল ভাইয়া মানে অরেঞ্জ কালারের ব্যান্ড ছিল, এবং ওই অরেঞ্জ কালারটা যেন মানে অন্য সব অরেঞ্জ কালার চেয়ে অন্যরকম লাগতো তখন আমার কাছে, যেমন আমি খুব দেখতে পারতাম ওই ব্যান্ডটা, সে মাথায় পড়লে আমি বুঝতে পারতাম যে ওইটাই সে। আর এই কালারের ব্যান্ড কারো ছিল না স্কুলে এবং কেউ পড়তো না, তো বলছো এই কারণ না। তো ওর সাথে সাথে মাথা থেকে ওর ব্যান্ডটা খুলে ও ওড়না দিয়ে মুছতে থাকে। আমি বলছি কেন এই কাজটা কেন করতেছো? তো ও বলতেছে যে আমি এটাকে আজকে থেকে অনেক যত্ন করবো, কারণ এটা একজনের দৃষ্টি বা নজর কাড়ে, সেটাকে তো যত্ন করতেই হবে।
ওকে,
পরে ও বাসায় চলে যায়। এমনিতে আমি খুব ফিল করতাম তাকে যখন সে স্কুলে থাকতো, আমি যখন স্কুল থেকে চলে আসতাম আমার কাছে মনে হতো যে আমি কেন আরো কিছুক্ষণ বেশি দাঁড়ায় থাকতে পারি না, আর ক্লাসটা কেন এত তাড়াতাড়ি শুরু হয়, এটা আরো পরে কেন শুরু হয় না, এরকম কোনো কিছু মনে হতো। আর আমি খুব অসহ্য একটা যন্ত্রণার মাঝে থাকতাম, এরকম যন্ত্রণা যে আমি খুব ফিল করতাম তাকে
দিনরাত 24 ঘন্টা শুধু মাথার মধ্যে শিপরা শিপরা,
জি শিপরা শিপরাই থাকতো এরকম। একদিন সে আবার আমাদের বাড়িতে আসে, আসার পর ও আমাকে একদিন বলতেছে যে ও কৃষ্ণ কৃষ্ণ, মানে এইভাবে আমাকে ডাকতেছে যে কৃষ্ণ। আমি বলছি যে আমি কিন্তু তোমাকে রাধা বলবো না। ওরে বলতেছে কেন? আমি বলছি তুমি তো আসল রাধা নও, তুমি তো নকল রাধা, তুমি তো আমার সাথে অভিনয় করছো, অভিনয় করে তুমি আমার সাথে ডান্স করছো, তো তোমাকে আমি কেন রাধা ডাকবো? ওরে বলছে আমি কি নকল রাধা না? আমি বলছি যে হ্যাঁ তুমি নকল রাধা।
মায়ের খাওয়ার সব হয়েছে আপনার? আচ্ছা,
তো আমার বলতেছে যে আমি কি নকল রাধা? ওরে আমি বলতেছি যে হ্যাঁ নকল রাধা। ওরে বলছে যে আর কোনোদিন আমার সামনে আসবেন না তুমি। পরে আমি তাকে বোঝানোর চেষ্টা করি যে আমি আসলে দুষ্টুমি করেছি, ও রাগ করে চলে যায় আমার কাছ থেকে। পরে ভাবি যে হয়তো বা মন্দিরের পিছনে যে রাস্তাটা দিয়ে আমি সবসময় হাঁটি ওইখানে তো মাঝে মধ্যে তাকে দেখি, হতেও তো পারে এরকম যে সেই আমার এখান থেকে রাগ করে তার বান্ধবীদের সাথে ওইখানে খেলাধুলা করতেছে। পরে আমি ওই রাস্তা দিয়ে আবার হাঁটতে শুরু করলাম, মন্দিরের পিছনে যাইতেই দেখি যে আসলে সে ওইখানে খেলাধুলা করতেছে। পরে আমি তাকে ডাকি কিন্তু সে আমার কথা শুনে না। 3-4 বার ডাকার পর যখন শুনে না, পরে ভাবলাম যে ওকে এতবার ডাকলে যদি মানুষ অন্যরকম কোনো কিছু মনে করলো, তো আমার ছোট বোনটাকে ডাকি, সাথে তুমি এদিকে আসো। তো আয়সা বলে দাদা কি হয়েছে? আমি বলছি দেখো একটু শিপ্রাকে বলো, মানে শিপ্রাকে নিয়ে তুমি একটু আমাদের বাসায় আসো। তো আমি বাসায় চলে যাই, এর কিছুক্ষণ পর আবার শিপ্রা আসে আমার বোনের সাথে। পরে ও আমাকে বলতেছে যে আমি আর কোনোদিন আসবো না, আমাকে আর কোনোদিন ডাকবেন না। আমি বলছি কেন, তুমি এরকম কেন করতেছো আমার সাথে? ও বলতেছে যে আমি যেহেতু নকলি, সো আসল যে তার সাথে আপনি কথা বলেন, আমার সাথে কথা বলার দরকার নেই। আমি বলছি তুমি আসলে কি চাও আমাকে বলো, আমাকে খুলে বলো আজকে। ও বলছে আমি কিছু চাই না, আমি যেভাবে বলছি ওইভাবে চলাফেরা করতে হবে, আর আমি যেভাবে বলছি ওইভাবে স্কুলের সামনে গিয়ে দাঁড়ায় থাকতে হবে, আর কোনোদিন মানে নকল কথা বলা যাবে না, এর জন্য কানে ধরতে হবে। বাসা ভর্তি মানুষ, আবার বৌদিরা আছেন ওইখানে, আমি কিভাবে এটা করি? তো বলতেছে না সবার সামনেই করতে হবে। খুব জেদি মেয়ে ছিল ও, আমাকে বলছে সবার সামনেই করতে হবে এবং আমি যা চাই তাই করতে হবে।
লেটস ডু ইট, দেখি কি হয়।
বললাম যে না প্লিজ আমাকে একটু একটু স্যাক্রিফাইস করো, চলো বালু চলে যাই।
আপনি আপনি এটা বললেন না যে আপনি এটা করেন নাই। ওকে যাই হোক, রিয়েল স্টোরিটাই জানতে চাই। দেখুন মেয়েটা কত পাওয়ারফুল, এবং আমার কাছে মনে হয়েছে যে প্রেমের ক্ষেত্রে আজকে উল্লাস যার জীবনের গল্পটা বলছে, ও কিন্তু বয়সে বড় ছিল, ইনফ্যাক্ট অনেক বড়ই ছিল। আমরা বলবো যে ডিফারেন্স বয়সের কত হতে পারে, ও যদি ক্লাস সেভেনে পড়ে তাহলে আপনার সাথে পাঁচ থেকে ছয় বছরের ডিফারেন্স, আপনি তখন ইন্টারমিডিয়েট পড়ছেন।
ওর মা বলতো সাত বছরের ডিফারেন্স,
সাত বছরের ডিফারেন্স আপনার সাথে বয়সের। এবং ওই মেয়েটা আপনাকে মোটামুটি শেখাচ্ছে প্রেমে বললে কি করতে হয়, এখানে দাঁড়ায় থাকতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, আর আপনি ও যেটা বলছেন সেটা কলের পুতুলের মতো শুনে যাচ্ছেন। দ্যাটস গুড। এবং এই পর্যায়ে এসে বলছে যে কানে ধরে দাঁড়ায় থাকতে হবে, এবং আমার মনে হয় উল্লাস এটা না করে পারবে না, দেখা যাক কি হয়। তারপর
তারপর আমি তো ওকে বলি যে চলো না বালু চলে যাই প্লিজ, ওইখানে যে তুমি যা বলো আমি তাই করবো। তারপর সে বলে আচ্ছা ঠিক আছে বালু চলে চলেন। ওইখানে বালুচরের উপরে যাই, ওইখানে একটা গর্ত আছে, বালুর উপরে একটা গর্ত আছে, ওই গর্তের ওইখানে গিয়ে দাঁড়ায় দেখি যে আসলে পরে আর কিছু দেখা যায় না, মানে আমাকে দেখা যাচ্ছে না, কেউ দেখবে না, এরকম অবস্থা। তো আমি কানে ধরি,
রাধা কৃষ্ণকে কানে ধরি। ওয়াও, ওকে। তারপর
তারপর কানে ধরার পর আমি তাকে বলি যে আচ্ছা আর কোনোদিন করব না। পরে আমি বলি যে আচ্ছা তোমার সব কথাই তো আমি মেনে নেই, তুমি আমার একটা কথা মেনে নাও না। পরে বলতেছে যে কি কথা মানে?
আপনি দাঁড়ান আমি একটু কমেন্টস করতে চাই। আপনার রিয়েল স্টোরি নিশ্চয়ই জানেন যে বারো বছর বর্ষী বেয়েছিল কৃষ্ণ রাধার জন্য। আমরা কিন্তু এখানে উল্টো সিনারিটা দেখলাম যে এই যুগে রাধা কৃষ্ণ, যেটাকে আমরা বলছি যে কৃষ্ণ হচ্ছে উল্লাস এবং রাধা হচ্ছে শিপ্রা, রাধা কৃষ্ণকে কানে ধরিয়েছে এবং বালুচরের মধ্যে। ওকে হ্যাঁ, আপনি কি জন্য বলছিলেন?
পরে আমি বললাম যে আমার একটা কথা তুমি রাখো, আমি আর কিছু চাই না। ও বলতেছে যে আচ্ছা কি কথা বলেন, যে আমি যেভাবে তোমাকে সম্বোধন করি তুমি বলে, তুমি আমাকে সেভাবে তুমি বলে সম্বোধন করো আজকে থেকে।
ওকে, এতদিন পরে এটা,
জি
এই সময়টা যে আসলে এত বিউটিফুল, এত ইনোসেন্ট। ওয়াও। তারপর
তারপর ও মানে খুব মানে লজ্জায় পড়ে গেল তখন, আমি তার চোখ মুখ দেখছিলাম যে আসলে অনেকটা লাল হয়ে যাচ্ছে। পরে ও আমাকে বলে যে ধর পাগল, সেটা কি হয় নাকি, কত বড় এত বড় ছেলে কি তুমি করে ডাকা যায়,
এত বড় ছেলে কানে ধরে উঠবস করছে কোনো সমস্যা নেই, আর তুমি করে বলতে গেলে সমস্যা।
তারপর আমি বললাম যে তুমি যদি আমাকে তুমি করে না ডাকো তাহলে আমি আজকে রাতে কিছু খাবো না, আজকে রাতে কি আমি যতদিন পর্যন্ত তুমি না ডাকো আমি কিচ্ছু খাবো না, আর এইখান থেকে আমি এক পা নড়বো না। ও বলছে আচ্ছা ঠিক আছে দেখা যাবে, ও বলে চলে যায়। আমি বসে রইলাম ওইখানেই, সন্ধ্যা হয়ে গেছে এবং অন্ধকার হয়ে গেছে, একটু দেখা যায় ঝাপসা ঝাপসা দেখা যায় অনেক কিছুই।
আমরা এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিতে চাই এবং বিরতির পরই ফিরে আসছি আমরা উল্লাসকে নিয়ে। এবং বারবারই বলে থাকি হ্যালো ইট নাইন টু জিরোতে আপনি কোনোভাবেই অনুভব করতে পারবেন না, কোনোভাবেই আপনি গেইস করতে পারবেন না, অনুমান করতে পারবেন না যে বিরতির পরে আসলে ঘটনা কোন দিকে মোড় নিচ্ছে। আজকে উল্লাস রয়েছে আমাদের সাথে এবং সে তার জীবনের গল্প এখানে ভাগাভাগি করছে। উল্লাস হরিজন সম্প্রদায়ের একজন মানুষ এবং তার জীবনের গল্প আপনাকে কি শেখাবে সেটা জানতে হলে আমাদের সঙ্গে পুরো গল্পটাই শুনতে হবে। সংবাদের বিরতি নিচ্ছি, আপনি চাইলে ফেসবুকে আসতে পারেন, আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন। চাইলে ফোনও করতে পারেন, ফোন নম্বরটি হচ্ছে 9115668। আমি আবারও বলছি 9115668। ওখানে ফোন করার পর ওখানে কিছু নির্দেশনা দেওয়া আছে, খুব মনোযোগ দিয়ে নির্দেশনা শুনে তারপরে ফোনটি স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড করবেন। সংবাদের পরই ফিরছি, সাথেই থাকুন। সংবাদের বিরতির পর আপনাকে আরো একবার স্বাগত জানাচ্ছি হ্যালো 8920-তে। আপনি শুনছেন এবিসি রেডিও FM 89.2। আর জে কিবরিয়া আপনার সঙ্গে আছে এবং একই সাথে আমাদের সঙ্গে রয়েছে আজকে উল্লাস। উল্লাস তার জীবনের গল্প বলছে। উল্লাসের জীবনের গল্পে আমরা যে জায়গাটিতে ছিলাম সংবাদের আগে ঠিক ওই জায়গাটি থেকেই আমরা ফিরতে চাই, তবে তার আগে মনে করিয়ে দিচ্ছি আপনি চাইলে আপনার জীবনের গল্প আমাদের এখানে এসে বলতে পারেন। সেটা যে কোনো ধরনের জীবনের গল্প হতে পারে, যে কোনো বিষয়ের উপরে হতে পারে। আপনারা যারা হ্যালো 8920 প্রতিনিয়ত শোনেন তারা নিশ্চয়ই জানবেন যে আমাদের এখানে কোনো সিলেবাস নেই, বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন রকমের জীবনের গল্প এসে এখানে বলে যান। সুতরাং আপনার জীবনের গল্প আমাদের কাছে সমান মূল্যবান। আপনি চাইলে আসতে পারেন। আসার পদ্ধতি দুই রকমের, একটা হচ্ছে ফোন করে, 24 ঘন্টা একটি ফোন নাম্বার রয়েছে হ্যালো 8920 জন্য, ফোন নাম্বারটি হচ্ছে 9115668, আমি আবারও বলছি 9115668। ফোন করুন, ফোন করার পর আপনার নাম এবং আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলে দুই মিনিটের মধ্যে আপনার জীবনের যে গল্প রয়েছে সেটা খুব সংক্ষিপ্ত করে বলে বলবেন আপনার সঙ্গে আমাদেরকে যোগাযোগ করতে, আমরা অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করব। আর ফেসবুক সবচাইতে প্রচলিত পদ্ধতি, এখানে আমরা দিনের 24 ঘন্টার প্রায় 22 ঘন্টায় আমরা কাটাই এবং ঘুমের মধ্যে মাঝে মাঝে উঠে দেখি আমাদের ফেসবুকে কে কি লিখছে। ফেসবুকে আসতে পারে, হ্যালো 8920 নিয়ে যাবতীয় তথ্যাবলী ওখানে পাবেন, পুরনো অনুষ্ঠান ডাউনলোড করা থেকে শুরু করে আজকের অতিথি সম্পর্কে জানা থেকে শুরু করে যাবতীয় তথ্যাবলী ওখানে পাবেন। এবং একই সাথে আমাদের এখানে যারা অতিথি হয়ে আসেন তাদের সাথে যদি আপনি কমিউনিকেট করতে চান তাহলেও এটা হচ্ছে সবচাইতে বেস্ট জায়গা। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আর যিনি আমাদের সঙ্গে রয়েছেন উল্লাস, তার একটি স্টুডিও পিকচার আমরা আমাদের আলোচনার কোন একটি ফাঁকে আমরা দিয়ে দিব এবং ওকে নিয়ে একটি রেডিও স্ট্যাটাস ওখানে দেওয়া আছে, আপনি চাইলে ওখানে কমেন্টস করতে পারেন, প্রশ্ন করতে পারেন। সবাইকে আমি রিকোয়েস্ট করছি জীবনের গল্প শেষ পর্যন্ত না শুনে কোনো ধরনের অযৌক্তিক কোনো মন্তব্য করবেন না এবং একই সাথে মাথায় রাখবেন আমাদের হ্যালো 8920 হট সিটে যারা আসেন তারা প্রত্যেকেই আমাদের কাছে সমান শ্রদ্ধেয় ব্যক্তি। ওকে উল্লাস, আমরা যেখানটাতে ছিলাম ঠিক সেই জায়গাটা থেকে ফিরতে চাই।
আমার বিশ্বাস ছিল যেহেতু আমি বলে দিছি ওকে যে এখানে আমি বসে থাকবো যতক্ষণ তুমি আমাকে তুমি করে না ডাকো, আমার বিশ্বাস ছিল যে সে আবার আসবেই। ও বাসায় গেল, বাসায় যাওয়ার পর ওইখানে সে সন্ধ্যাবাতি দিল এবং ওর উলুধ্বনিটা আমার কাছে খুব ভালো লাগতো, যে উলুধ্বনি দিত খুব সুন্দর লাগতো, আমার বাসা থেকে তার উলুধ্বনি শোনা যেত।
আচ্ছা আচ্ছা,
আমি খুব অপেক্ষা করলাম তার জন্য, সে আসবেই। আমি হঠাৎ দেখি যে তার ওই ব্যান্ডটা দেখা যাইতেছে, একটু পরে আবার দেখলাম যে না তার মাথাটাও দেখা যাচ্ছে এবং সে আস্তে আস্তে বালুচার উপরে উঠতেছে। আমি তখন কি বলবো, আমার ওই সময়কার একটা ফিলিংস আমি এখনো মানে ভুলতে পারি না, ওই দিনকার কথাটা। আস্তে আস্তে আমার দিকে আগালো এবং আগায় বলছে বাড়িতে যাও, এই ফার্স্ট টাইম বাড়িতে যাও। আমি বলছি যে বাড়িতে যাব তাহলে আর একটু ভালো করে বলো। তো ও খুব মানে রোমান্টিক্যাল ভাবে বলছে যে লক্ষ্মী শোনা বাড়িতে যাও, এইভাবে বলছে যে লক্ষ্মী শোনা তুমি বাড়িতে চলে যাও, আমি পরে তোমার সাথে কালকে কথা বলবো। আমি পরে বলছি ঠিক আছে আমি বাসায় যাচ্ছি। পরেও আমাকে বলতেছে যে আমার দিব্যি রইলো কিন্তু রাতে খেয়ে নিবা। আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি খেয়ে নিব। ও চলে যাও ওর বাড়িতে, আমিও আমার বাসায় চলে আসি। পরের দিন সকালবেলা ওই যে ডিউটি দিতে হবে স্কুলের সামনে।
ওকে,
আমি এদিন খুব আগেই যে দাঁড়ায় থাকি স্কুলের সামনে, যে
ঘুম নিশ্চয়ই হয়নি,
না ঘুম তো হয়ই নাই,
এপাশ ফিরলে শিপরা ওপাশ ফিরলে শিপরা, খানিকক্ষণ উঠে বসে শিপরা। তারপর
হঠাৎ দেখি সে আসতেছে এবং ও খুব হাসলো আমাকে দেখে, হাসা পরে আঙ্গুল দিয়ে একটা ভাব দেখালো যে না ঠিক আছে,
পারফেক্ট
পারফেক্ট, এভাবে একটা পারফেক্ট একটা সিগন্যাল দিল আমাকে।
ভালোবাসে পড়লে সবাই এরকম মদন কুমারী হয়। ওকে, তারপর
এদিন আবার বিকেলে সে বাসায় আসলো, সে আমাকে বলতেছে যে আজকে এই একটা বার আমি কেন তোমাকে দেখলাম, আর পরে তুমি কোথায় ছিলে বলো, সত্যি করে বলো তুমি কোথায় গেছিলে,
কোন মেয়ের সাথে আড্ডা দিছস,
জি এরকমই কোনো কিছু সে কমেন্টস করলো আর কি। পরে আমি বললাম যে না বিশ্বাস করো লক্ষ্মীটি আমি কোথাও যাইনি। পরে বলছে যে আমি তাহলে এতক্ষণ দেখি নাই কেন, পরে আমি বলছি আমি তো সামনেই ছিলাম তুমি দেখো নাই কেন আমাকে। পরে বলতেছে দেখো এরকম হলে তো সমস্যা, কারণ আমি তো তোমাকে এক মুহূর্ত না দেখলে আমার ভালো লাগে না। তখনই আমি সুযোগ পেলাম যে আমি তাকে ধরবো এখন, যে কেন তোমার আমাকে এক নজর না দেখলে ভালো লাগে না। পরে ওই প্রশ্নটা করার সাথে সাথে সে বললো যে এটা তো আমি জানি না, আমি তো বলতে পারবো না, আমি জাস্ট এতটুকু জানি যে আমি তোমাকে না দেখলে আমার ভালো লাগে না, আমার মানে খুব আঘাত লাগে ভিতরে যে তুমি এই সময়টা কেন আমার সাথে নাই।
ইটস কাম ন্যাচারালি, আমরা যদি বলে থাকি যে দে ফল ইন লাভ ইন ন্যাচারালি, এবং তারা কিন্তু এখন পর্যন্ত দুজন দুজনকে কোনো ওয়ার্ড দেয়নি। যারা এটা শুনছেন নিজের জীবনের কৈশোর জীবনটাকেও ফিল করার চেষ্টা করবেন, এরকমই হয় আসলে এরকম বয়স সন্ধিকালে, এবং ভিতর থেকে যে ন্যাচারাল ফিলিংসটা আসছে সেটাই দুজন দুজনকে ফিল করার একটা ব্যাপার। সেটা এক ধরনের এফেকশন অবশ্যই আমরা বলবো, চরম পর্যায়ের এফেকশন, যেটা একদম লাভের ইনিশিয়াল স্টেজে হয়। ওকে, তারপর
পরে ও বলল যে ঠিক আছে আমি যেন আর কোনোদিন না দেখি, যেন আমার চোখের আড়াল যেন না দেখি, আমি যতক্ষণ অ্যাসেম্বলি ক্লাস শেষ হওয়ার পর আমি যতক্ষণ ক্লাস শুরু না হবে আমার ততক্ষণ তুমি দাঁড়ায় থাকবা। আমি বলছি দেখো একটা সহজ পদ্ধতি বের করে দেই তো, এটা হলে তুমি আমাকে সবসময় দেখতে পারবা। ও বলছে কিভাবে, আমি বলছি যে দেখো আমি মুখে একটা সাউন্ড করি, এই সাউন্ডটা প্রায় অনেক দূর পর্যন্ত যায়। তো এই সাউন্ডটা করলে তুমি যখন স্কুলের সামনে যে সাউন্ডটা করবো তখন মনে করো যে আমি আসছি এবং প্রায় একটু পরে পরে সাউন্ডটা আমি করবো।
ওটা কি পারেন আপনি এখনো?
জি এখনো পারি।
সাউন্ডটা একটু করবেন শুনি।
অবশ্যই জিব্বা দিয়ে সাউন্ডটা করতে হবে, এইভাবে সাউন্ড হয় আর কি।
পুরা কান ফেটে গেছে। আমরা যদি জানি যে এটা শব্দের উচ্চারণের জন্য প্র্যাকটিস করতে হয়, এটা আমি কিছুটা পারি, কিন্তু এত এত শার্প জীবনও হবে না।
এটা করেন দেখি আরেকবার, হতো আর কি,
করেন দেখি ওটা,
এইভাবে করতাম,
দুর্দান্ত। ওকে, তারপর
তো বললো যে ঠিক আছে, এক কৃষ্ণ বাঁশি বাজায় রাতে পাগল করতো, আর এই কৃষ্ণ মুখের শব্দ দিয়ে আমাকে পাগল করে। আমি বলছি সত্যি কি তুমি আমার জন্য পাগল হও? পরে বলতেছে যে আমি পাগল হই কিনা জানি না, তবে এক মুহূর্ত না দেখলে ভালো লাগে না। তো একদিন বিকেল বেলা সে আসতেছে না, প্রায় অনেক লেট হয়ে যাচ্ছে যে সে কেন এখন আসতেছে না, আমারও তো সহ্য হচ্ছে না কেন সে আসতেছে না। আমি শব্দটা করি আবার, ওই শব্দটা করলে আবার ওর বাসার দিকে শোনা যায়। ওই শব্দটা সে সাউন্ডটা শুনে, দুইবার করলাম তিনবার করলাম ওইটা শুনছে। শোনার পর সে আবার তাৎক্ষণিক সে আসছে আমার বাড়িতে। পরে বলছে এইভাবে ডাকতে হয়, আমার তো কাজও থাকতে পারে, একটু প্রবলেম একদিন প্রবলেম হলে সেটাকে ম্যানেজ করে নেওয়া যায় না। পরে আমি বলছি যে ওটা তো আমাকে তুমি জানাবা বা যেভাবে একটা খবর তো পাঠাবা, তোমার ছোট বোনকে দিয়ে তো খবর পাঠাতে পারো। পরে বলছে ঠিক আছে, আজকে থেকে আমি ছোট বোনকে দিয়ে খবর পাঠাবো। সমস্যা ছিল, মেহমান আসছিল বাড়িতে, ও বলে চলে যায়। এর 10-15 দিন পর আমার তো আর ভিতরে আর ভালো লাগছে না, যে আমি যেরকম ফিল করছি সেও তো এরকমই ফিল করছে, তাহলে আমাদের মাঝে ওই বলাটা হচ্ছে না কেন? ও আসলো, আসার পর আমি একটা জাস্ট অভিনয় করলাম তার সামনে, যে দেখো আমি তো বাবা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন অলরেডি, আমি তো চলে যাচ্ছি ঢাকাতে, ওইখানে আমার এক আঙ্কেল আছেন, ওইখানে আঙ্কেলের বাসায় থাকবো, আর চাকরিও একটা ম্যানেজ হয়ে যাচ্ছে, ওইখানে চাকরি করবো। তো বলল কত বড় সাহস তোমার, তুমি আমাকে ছেড়ে চলে যাও এত দূরে, আমি কিভাবে থাকবো? আমি বলছি আমাকে ছেড়ে তুমি থাকতে পারো না, এটার কারণটা কি? তো বলছে যে আমি তোমাকে সবসময় ফিল করি, আমি তোমাকে সবসময় মনে করি, আমি এরকম হয় যে আমি একদিন না দেখলে তোমাকে ভালো লাগে না। পরে আমি বলছি সত্যি করে বলো যে আসলে কি কি বুঝতে পারো, কিছু বুঝতে পারো? ও বলছে যে না কিছু বুঝতে পারি না, তবে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। পরে আমি বলছি আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না, এটাও শিওর, কিন্তু আমাকে যেতে হবে। ও বলতেছে যে না যাইও না, তুমি আমার সাথে থাকবা। আমি বলছি সেটা কি সারা জীবন? ও বলছে হ্যাঁ সারা জীবন। আমি বলছি সারা জীবন যদি থাকতে হয় তাহলে এটার মিনিং বুঝো কি? বলছে যে হ্যাঁ আমি এটার মিনিং বুঝি। পরে আমি বলছি কি? পরে বলছে যে আমি মার কাছে যে বলবো আর তুমিও তোমার বাবা মার কাছে বলে দিবা, যাতে মানে আমরা সারা জীবন আমরা থাকতে চাচ্ছি একসাথে। আমি বলছি সেটা কি সম্ভব? তোমার মা তোমাকে কেটে ফেলবে। পরে বলতেছে এটা জানি না, আমি তোমার সাথে সারা জীবন থাকবো। পরে আমি বলছি যে একটা সত্যি কথা বলবা? ও বলতেছে যে হ্যাঁ বলবো। তারপর ওর মাঝে আমার যে দূরত্বটা ছিল দাঁড়ানোর অবস্থায়, আমরা একটু ক্লোজ হই, ক্লোজ হয়ে এতটুকু ক্লোজ হই যে মানে তার থেকে আমার দূরত্বটা প্রায় 6 আঙ্গুলের মতো হবে। মানে ও খুব নার্ভাস ফিল করলো, এতটুকু ক্লোজ হলাম, খুব নার্ভাস ফিল করে বললো যে প্লিজ বলো না কি বলবা। বললাম সি আমার দিকে তাকাও। তো সে আমার দিকে তাকাইছে, তাকানোর পর আমি বলছি যে কি খুব ভয় লাগতেছে? পরে বলতেছে না ভয় লাগতেছে। আমি বলছি সত্যি করে বল তুমি আমাকে ভালোবাসো? ও কিছুক্ষণ নীরবে দাঁড়ায় থাকে, নীরবে দাঁড়ায় থাকার পর কিছু বলে না। আমি বলছি সত্যি করে বল তুমি আমাকে ভালোবাসো? পরে বলতেছে যে আমি তো তোমাকে খুব ফিল করি, কিন্তু সেটা তো আমি জানি না যে আসলে এটা কি। আমি বলছি এটা তুমি আজকে যে নিজের কাছে নিজেকে প্রশ্ন করবা যে সত্যি কি তুমি আমার ছাড়া থাকতে পারবা না, বা আমাকে কি তুমি ভালোবাসো কিনা। তো বলছে আচ্ছা ঠিক আছে যাবো। ওই দিন সারা রাত ঘুমাই নেই। পরের দিন খুব সকালবেলা মানে আমি বালুচরে যাই, দাঁড়ায় শব্দ করি, তখনও হয়তোবা অনেকে ঘুম থেকে উঠে নাই, অনেক সকালবেলা সেটা। তো ওই শব্দটা অনেকবার প্রায় 15-20 বারের মতো করার পর তার ঘুম ভেঙে যায় এবং সে আসে বালুচরের উপরে। পরে আয়েশা বলতেছে যে কি কিছু বলবা? পরে বলছি যে হ্যাঁ বলবো। পরে আবার ঠিক ওই আগের মতোই ক্লোজ হয়ে দাঁড়ালাম, তারাই বলতেছি যে সত্যি করে বলো তুমি,
6 আঙ্গুল ডিফারেন্স।
জি 6 আঙ্গুল ডিফারেন্স। পরে বলতেছে যে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি এবং তোমার সাথে আমি সারা জীবন থাকতে চাই। বললাম দেখো আমি এটি শুনতে চাইছিলাম এতদিন, আমি তোমাকে অনেক কাছে পেতে চাই অনেক সময়, কিন্তু আমি যখন ভাবি যে আসলে এটা তো কেউ মেনে নিবে না, হয়তোবা আমার আব্বুর পজিশন, আমাদের পারিবারিক পজিশন মেনে নিবে না কেউ, তুমি কেন এরকম এই পথে আমাকে মানে টানতে চাচ্ছ? ও বলতেছে যে না আমি এত শুধু বুঝি না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না আর তুমি আমাকে ছাড়া কোথাও আমাকে ছেড়ে তুমি যাবা না। পরে আমি বলছি যে কথাগুলো মনে থাকবে তো? পরে ও বলছে যে হ্যাঁ আমার কথাগুলো মনে থাকবে। আমি বলছি যে স্টিল আমার জন্য তুমি এখানে 2-3 মিনিট দাঁড়ায় থাকতে পারবা? পরে বলছে যে হ্যাঁ আমি এখানে দাঁড়ায় থাকতে পারবো। পরে আমি দৌড়ে বাসায় যাই, ধর্মীয় গ্রন্থ যেটা গীতা, আমি গীতা নিয়ে আসি। গীতা নিয়ে আসার পর ওর সামনে রাখি, আমার গীতার নিচে আমার হাত, আমার হাতের উপরে গীতা এবং ওর হাত আমি রাখি উপরে। কথা দাও কোনোদিন আমাকে ছেড়ে যাবো না। তো বলছে যে এই পবিত্র ধর্মগ্রন্থ ছিঁড়ে শপথ করছি এবং খোলা আকাশের নিচে দাঁড়ায় আছি, আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না এবং তোমাকে ছেড়ে কোনো ছেলেকে আমি কোনোদিন কল্পনা করবো না। আমি বলছি সত্যি তো মনে থাকবে তো? পরে বলছে হ্যাঁ সত্যি মনে থাকবে। বাট আমি বলছি আমিও তোমাকে আজকে কথা দিচ্ছি, আমি তুমি ছাড়া কোনো মেয়েকে আমার লাইফে আমি কল্পনা করবো না, তুমি আছো একটা এবং তুমি সারা জীবন আমার সঙ্গী হয়ে থাকবা, আমার রাধা হয়ে থাকবা। ও আমাকে বলে ঠিক আছে তুমি আমাকে রাধা বলে ডাকবো, আমি তোমার কৃষ্ণ বলে ডাকবো, কিন্তু সেটা সবার সামনে নয়।
চমৎকার একটা মুহূর্ত, এই জায়গাটায় আমরা আরেকটু নোট করতে চাই, জীবনের এই সময়টাতে, বিশেষ করে যে বয়সটাতে, এই বয়সে এরকম বেহিসেবি ভালোবাসা সম্ভব, ইনফিনিটি লাভ যেটাকে বলে, অসীম ভালোবাসা, এটা আসলে এই বয়সটাতেই সম্ভব। কারণ এই বয়সে সমাজ নিয়ে ততটা ভাবনা মাথার মধ্যে থাকে না, পরিবার নিয়ে ততটা ভাবনা মাথার মধ্যে থাকে না, রোজগার নিয়ে ততটা ভাবনা মাথার মধ্যে থাকে না, কোনো কিছুই মাথার মধ্যে থাকে না, ইভেন পড়াশোনাটাও মাথার মধ্যে থাকে না। যেটা আসে অন্তরে, সেই অন্তরের জিনিসটাকেই মানে ঊর্ধ্বে তুলে ধরার যে প্রবণতা, সেটাই আমরা দেখি কিশোরদের মধ্যে, ঠিক ওদের ক্ষেত্রেও যেটা হয়েছে, এবং ওরা কোনো কিছুই চিন্তা করেনি। ওদের ধর্মের সবচাইতে পবিত্রতম যে জায়গাটা সেটা হচ্ছে পবিত্র ধর্মগ্রন্থ, সেটার উপরে হাত রেখে ওরা শপথ করলো যে দুজন দুজনকে ছেড়ে কোনো জায়গায় যাবে না। আপনাকে আরো একবার মনে করিয়ে দিচ্ছি, আপনারা শুনছেন হ্যালো 8920, আর যে কিবরিয়া আপনার সঙ্গে আছে, আপনি শুনছেন এবিসি রেডিও, এবং আজকে হ্যালো 8920 তে অতিথি হয়ে এসছে সুমন উল্লাস, যাকে আমরা উল্লাস বলে সম্বোধন করছি আজকের অনুষ্ঠানে। তো তাকে নিয়ে একটা স্ট্যাটাস আমাদের ফেসবুকে দেওয়া আছে, আপনি চাইলে ওখানে গিয়ে কমেন্টস করতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920, ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। এবং উল্লাসের স্টুডিও পিকচার, আমরা এই মুহূর্তে যেভাবে কথা বলছি সেরকম একটা ছবি যেকোনো মুহূর্তে আমাদের ফেসবুকে আপলোড করা হবে, সুতরাং আপনি যদি ওকে দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে এই পেজে গিয়ে লাইক দিতে হবে। ওকে, যেটা বলছিল উল্লাস, তারপর
এর 15 দিন পর হঠাৎ মার শ্বাসকষ্ট শুরু হতে থাকে। ডাক্তারকে ফোন দিই, ডাক্তার বলে যে তুমি তোমার মার হাতের ফিস্টুলাটা দেখো তো কন্টিনিউ কিনা বা চলতেছে কিনা। তো হাতের ফিস্টুলাটা যেখান দিয়ে আমার ডায়ালিসিস করা হয় ওইখানে টাচ করে দেখলাম যে আসলে মার ফিস্টুলাটা চলছে না। ডাক্তারকে বললাম যে আসলে স্যার মার ফিস্টুলাটা তো চলছে না, আমি এখন কি করবো? উনি বললেন যে বাসায় মৃত্যু অনেক ভালো, সুতরাং তোমার মাকে আর মেডিকেল আনার প্রয়োজন নাই, তোমার মার সময়টা শেষ হয়ে আসছে প্রায়। তো এইভাবে শ্বাসকষ্ট হচ্ছে, মা খুব কষ্ট করছেন, সারাটা দিন গেল, সন্ধ্যাও গেল, রাতে যখন আমি ঘুমালাম এক রুমে আমি ঘুমালাম আরেক রুমে আমার মা বাবা, মা খুব কষ্ট করছে, কিছুক্ষণ পরপর চিৎকার দিয়ে আমাকে ডাকতেছেন যে সুমন সুমন, এইভাবে চিৎকার করে ডাকতেছেন। আর আমি কি করলাম, লুকাইছিলাম, ওই রাত্রে আমি লুকাইছিলাম, কারণ আমি দুইবার গেলাম মার সামনে এর আগে। মা আমাকে বলল যে আমাকে ডাক্তার এখানে নিবি না, আমাকে হাসপাতালে নিবি না, কেন নিতে চাস না এখন, আমার তো খুব কষ্ট হচ্ছে। মাকে বললাম যে মা আমি তো মামাকে খবর দিছি, মামা তো আসতেছেন, টাকা তো নাই মা ঘরে, মামা আনলে টাকা তারপর তোমাকে মেডিকেলে নিয়ে যাব। মা সারা রাত এইভাবেই ডাকলেন আমাকে যে সুমন সুমন এইভাবে ডাকলেন, আর ওই ডাকটা ভাইয়া এখনো আমার মাঝে আমাকে কষ্ট দেয়, ওই ডাকটা আমি এখনো স্বপ্নের মাঝে দেখে আমি চিৎকার দিয়ে উঠি। আমি ভোর রাত্রে গেলাম মার এখানে, মার এখানে গিয়ে বললাম মাকে যে মা কি হয়েছে বলো। মা বলতেছেন যে বাবা রে তুই এত কষ্ট কেন আমাকে দিতেছস, তুই তো পাশে থাকলে আমার কষ্ট হয় না। মাকে বললাম যে মা ঠিক আছে সকাল হোক, সকাল হলে মেডিকেলে নিয়ে যাব তোমাকে। মামার এখানে খবর দিলাম, সব আত্মীয় স্বজন এখানে খবর দেওয়া শেষ, যে মাকে শেষ দেখায় সে দেখে যান। তো মামা পাগলের মতো আসলো, মার একটা মাত্র ভাই, মাকে ধরে খুব কান্নাকাটি করলেন। তো কান্নাকাটি করার পর মা বলতেছেন বিজয় আসলে আমি বুঝতেছি না যে আমার কি হয়েছে, আমি এটা এখনো বুঝতেছি না যে আমি কি আসলে বাঁচবো কিনা। তখন কথাটা আস্তে আস্তে আনক্লিয়ার হয়ে যাচ্ছিল। পরে মামা অনেক সান্ত্বনা দিলেন, আমরা কান্নাকাটি করছি আমাদেরকে অনেক সান্ত্বনা দিলেন। তো মা বললেন যে আমি এখন এই মুহূর্তে কাউকে পাশে চাচ্ছি না, আমার ছেলেকে আমি পাশে চাই, আমার সুমন কোথায়? মা আমাকে ডাকলো, ডাকার পর আমি যখন পাশে আসলাম তখন মা আমার হাত ধরলেন, হাত ধরার পর বললেন যে রুমন কোথায় আর সাথী কোথায়? আমি ডাক দিই তাদেরকে, ডাকার পর মা বলতেছে বাবা আমাকে কথা দে যে তুই অনাহারে থেকে হলো তাদের মুখ আহার যোগাবি, তোর দ্বারা যেন ওরা দুজন কখনো কোনোদিন কষ্ট না পায়। আমি মাকে কথা দিলাম যে মা আমার দ্বারা ওরা তো কখনো কষ্ট পাবো না, আর আমি যা খাই তাদেরকে নিয়ে খাবো, এবং আমি যদি নাও খেয়ে থাকি ওদের মুখে আহার যোগাবো। আমি কথা দিলাম মাকে ওই মুহূর্তে। তারপর আস্তে 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 মার সময়টা শেষ হয়ে আসলো, এবং সন্ধ্যার একটু আগে শিপ্রা আসলো। শিপ্রা আসার পর আমি অনেক কান্না করলাম, কান্না করতেছে ও দেখতেছে, দেখে ও কান্না করতেছে। আমি ঘরে যাওয়ার পর ঘরে আসলো, আয়সা বলতেছে যে তুমি কান্না করো না, দেখো এটা মেনে নাও, কারণ তুমি বড় ছেলে, অনেক সান্ত্বনা দেয়। তো দেন আমি রাতের বেলা 7টা বাজে, তখন মা খুব জোরে জোরে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছেন কিন্তু উনি পারছেন না। তো এট লাস্ট আমাকে বলা হয়, সবাই বলতেছে যে তুমি মানে তোমার মার মুখে পানি দাও। পরে আমি মার মুখে পানি দিলাম, পানি দেওয়ার পর
কোন সন্তানের জন্য এই মুহূর্ত বর্ণনা করা যে কতটা কষ্টের হতে পারে যাতে জীবনে এই মোমেন্ট এসছে তারা উপলব্ধি করতে পারবেন, আর যাদের আসেনি তারা অনুভব করতে পারবেন যেটা কতটা কষ্টের।
ভাইয়া তারপর মা মারা গেলেন সন্ধ্যা 6:55। এখন আমি কি করব? একদিকে বাবা, একদিকে আরো যে ছোট ভাই বোন আছে ওরা, আরো বোন দুইটা আছে ওনারা আসছেন। তো আমি নিজেকে একটু সামলে নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু যখনই আমার ছোট বোনটার কান্না দেখি, যখন ছোট ভাইটার কান্না দেখি, খুব কষ্ট হয়। আমি তাদেরকে বুঝাই, অনেক ইয়ে করার চেষ্টা করি, সারা রাত অনেক কান্নাকাটি হয় বাড়িতে। তারপর মাকে সৎকার করা হয়, সৎকার করার পর এইভাবে আর কি মন খারাপ, মানে আমার দিনকাল এইভাবে অতিবাহিত হতে থাকে, যেহেতু মা নাই আমি এখন কি করব, বাবা কি একা আসলে পারবেন কিনা। তো এর এক পর্যায়ে শিবরার সাথে কথা, আবার ও আসে বাড়িতে। আসে আসার পর শিবরা আমাকে বলতেছে যে তুমি এখন কি করতে চাচ্ছ? আমি বলছি এখন তো বাবার চেয়ে দুঃখী মনে হয় পৃথিবীতে আর কেউ নাই, এখন বাবাকে আমি চাচ্ছি যে একটু আরাম দিয়ে আমি একটু কিছু একটা করি। তো আমাকে বললো যে ঠিক আছে আমি তোমাকে একটা বুদ্ধি দেই। আমি বলছি বলো। তো বলছি যে আমার অনেক বান্ধবী ইংলিশের টিচার খুঁজতে, স্যার তুমি তো ইংরেজি মোটামুটি পড়াতে পারো, তুমি দেখো না একটু চেষ্টা করা হয় কিনা। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ওদেরকে বলো আমার সাথে যোগাযোগ করার জন্য। তো এইভাবেই ওরা আমার সাথে আসে, যোগাযোগ করে। যোগাযোগ করার পর আমি স্কুলের ঠিক সামনেই, যেখান থেকে আমার রুমটা দেখা যায় এবং স্কুলটাও দেখা যায়, ওইখানে একটা রুম নেই এবং ওইখানে আমি নিজস্ব একটা কোচিং সেন্টার খুলি, শুধু ইংলিশ ওইখানে পড়াই। প্রায় 60 জনের মতো স্টুডেন্ট ছিল।
আপনার একটা আর্থিক সংস্থান হয়েছে?
জি, 60 জন স্টুডেন্ট ছিল আমার এখানে এবং বেস ছিল 7টা।
7টা ব্যাচে আপনি 60 জন স্টুডেন্ট পড়াতেন? যদিও কোচিং বিজনেস একেবারেই এখনকার পার্সপেক্টিভে একেবারেই মানে অবৈধ করে দেওয়া হয়েছে আমরা জানি, কিন্তু তারপরও আমরা আসলে ওই পার্সপেক্টিভে ঘটনাটা না দেখে আমরা বরং আজকে উল্লাসের পার্সপেক্টিভ থেকে ঘটনাটা দেখছি, যে কারণে আমরা হয়তোবা একটু হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি, কারণ ওর পরিবার একটা ভরণ পোষণের ব্যবস্থা হয়েছে। তারপর
তারপর এইভাবেই চলতে থাকে। আমি ক্লাস করি, ক্লাস করার পর ওইখানে যাই, গিয়ে স্টুডেন্টদেরকে সময় দিই, এভাবে আসি। আর শিবরা আমাকে বলে যে আমি যতক্ষণ স্কুলে না যাবো ততক্ষণ তুমি পড়াবা, ততক্ষণ তোমার বেস থাকবে, আর স্কুলে যাওয়ার পর যখন স্কুল ক্লাস শুরু হয়ে যাবে তখন তো তুমি চলে আসবে, কোচিং সেন্টার বন্ধ করে চলে আসবা। একদিন তার সাথে আমার খুব ঝগড়া হয়। ও আমাকে বলছিল যে বালুচরে আসতে, কিন্তু আমি বাবা আমাকে বলছিলেন যে মামার বাসায় যাওয়ার জন্য, যে মামা কিছু টাকা দিবেন টাকাটা নিয়ে আসার জন্য, আর আসতে পারিনি বিকেলবেলা বালুচরে। তো ওইটা নিয়ে অনেক রাগ করছে। রাগ করার পর ও বলছে যে তুমি আমার সামনে আর কোনোদিন আসবো না। পরে আমি খুব কষ্ট পেলাম। কষ্ট পাওয়ার পর পরের দিন সন্ধ্যার একটু আগে সে তার ছোট বোনকে দিয়ে খবর পাঠায় যে গিয়া বল বাসায় আসার জন্য আমার দরকার আছে। পরে বাসায় যাই, বাসায় যাওয়ার পর ও একটা সাদা কাগজে কিছু একটা লিখিত আমাকে দিতে চায়। ওরা যেখানে থাকে, তাদের পরিবারটা যেখানে থাকে, ওটা তাদের কোনো নিজস্ব জায়গা না, শিবরার পিসির বাড়িতে তারা থাকে, পিসির জায়গাতে আশ্রয় নিছে আর কি, ওইখানে থাকে, এবং তার বাবা তার পিসা পিসির যা কাজ আছে সবকিছু করে দেয়। আমি যখন দেখলাম যে তার পিসার তো ভাইটা ওইখানে দাঁড়ায় আছে, সাইটে দাঁড়ায় কাজ করেছে, তখন আমি ভাবলাম যে এই কাগজটা যদি নিতে যাই তাহলে তো দেখবে। তা আমি কাগজটা নেই না, আমি বলছি যে একটা কাজ করো তুমি ব্যাগের মধ্যে রেখে দাও, পরে আমি এসে এই কাগজটা নিয়ে যাব, কালকে এসে নিয়ে যাব সকালে। পরে ওই ব্যাগের মধ্যে রেখে দেয়। ওই রাতের ঘটনায় সে যখন প্রাইভেট পড়তেছে, ওর বৌদি বলতেছে যে শিপ্রা তুমি আমাকে একটা কলম দাও, আমি একটা নাম্বার মোবাইল নাম্বার লিখব। ও কলমটা বের করতে যেয়ে সে আর বললো যে না আমি এখন পড়তেছি পারবো না, আপনি আমার ব্যাগে আছে কলমটা বের করে আপনি নাম্বার লিখে দিয়ে দেন। পরে ওর বৌদি যে গেল ব্যাগের পকেট খুলে কলমটা বের করতে গেছিল, কলমের ওই ট্যাপের মাঝে কাগজটা বেরিয়ে আসছে, যে কাগজটা সে আমাকে দিত।
ওকে, কি ছিল ওই কাগজটা?
ওই কাগজটার মধ্যে লেখা ছিল আমি ভুল করছি, আমি তোমাকে বলছি আমার চোখের সামনে কোনদিন না আসার জন্য, আমাকে মাফ করে দাও, আমি তোমার রাধা তুমি আমার কৃষ্ণ, আমরা সারা জীবন একসাথে থাকবো, আমি তোমাকে অনেক ভালোবাসি জান, প্লিজ তুমি আমাকে ছেড়া এরকম আমাকে ছেড়ে যাইও না, এরকম অনেক কথা লেখা ছিল।
তোর বৌদির চোখে পড়ল
সুমন প্লাস শিপ্রা, রাধা প্লাস কৃষ্ণ, উল্লাস প্লাস মেঘলা, ওকে আবার আরেকটা নাম ছিল মেঘলা, কয়েকটা নাম দিয়ে সে উপমা দিয়ে লিখে রাখলো। তো ওর বৌদি এই কাগজটা দেখা মাত্রই তার ওই পিসাতো ভাইটাকে দিয়ে দিল কাগজটা। ওর পিসাতো ভাই ওর মার কাছে নিয়ে দেখায় যে তোমাদের মেয়ে তো মামি অকালে এরকম পেকে গেছে, ওকে শাসন করো, আর আমি কিন্তু এগুলো মানবো না, আমার জায়গা থাকলে এগুলো করা যাবে না, এসব মানবো না, ও একটা ছোট জাত, ওকে কিভাবে সে ভালোবাসে, একটা ম্যাথরের সন্তানকে সে কিভাবে তার সারা জীবন সঙ্গী করে পাইতে চায়। অনেক কমেন্টস করে
সামাজিক প্রতিবন্ধকতা কিন্তু শুরু হয়ে গেল। আমি একটু জানতে চাইবো এই পর্যায়ে, সেটা হচ্ছে শিপ্রাটা আপনাদের ভিতরে তো জাতের একটা ব্যাপার আছে, উচ্চ বর্ণ নিম্ন বর্ণ একটা ব্যাপার আছে, ওরা কোন নিয়ত ছিল?
ওরা ছিল মাহিন্দ্র সম্প্রদায়, এর অর্থ হচ্ছে মাঝি সম্প্রদায়, ঘাটের মাঝি যারা।
ওরা কি করে, পেশায় কি ছিল?
পেশা ওর বাবার পেশা ছিল নৌকা চালাইতেন বা ঘাটে মাঝি ছিলেন, একটা আমাদের ঘাটের মাঝি ছিলেন উনি, ওনাদের আর্থিক অবস্থা তো ভালো ছিল না,
ভালো ছিল না। আমি এখানে একটু খুব ভালো করে সবাইকে একটু মার্ক করার জন্য বলছি, দেখুন আর্থিক অবস্থার দিক থেকে দুই পরিবারের কোনো পরিবারই ভালো না, আমি বরং বলবো যে সমপরিমাণ অবস্থা। আর্থিক অবস্থা দুই পরিবারের একই রকম অবস্থা, কিন্তু জাত এখানে একটা ফ্যাক্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ মাহিন্দ্র সম্প্রদায় বলতে যেটা হচ্ছে নৌকার মাঝি, আর ওরা হচ্ছে যেটাকে আমরা বলে থাকি হরিজন সম্প্রদায় বা সুইপার যেটাকে বলি, কিন্তু নৌকার মাঝির চাইতে হরিজন সম্প্রদায়ের আরো লোয়ার ক্যাস্ট, মানে আরো নিম্নজাত যেটাকে বলা হয়,
পেশার দিক থেকে নিম্নজাত। কিন্তু আমরা যদি গোত্র ধরি তাহলে ওদের চেয়ে অনেক উঁচু আমরা, কারণ আমরা কাশি গোত্র আর তারা মাহিন্দ্র গোত্র।
যাই হোক, এই যে জাতপাতের যে বিভেজন, জাতপাতের যে বিভেদ, সেটা কিন্তু অর্থনৈতিক অবস্থাকে ছাপিয়ে গেছে, যাওয়াটা শুরু করলো কেবলমাত্র, দেখা যাক সামনে কি হয়। তারপর
তারপর ওর মাকে অনেক বকাঝকা করে, ওর মা এসে অনেক মারধর করে ওকে। পরের দিন সে স্কুলে আসে, স্কুলে এসে তার বান্ধবীর মাধ্যমে আমাকে ডাক দেয়, এবং আমি যখন তার ক্লাসের পিছনে যাই জানলার এখানে, সে আমাকে বলে যে দেখো আজকে থেকে তুমি আমাদের বাসায় যাইও না, আর ওদিকে খুব কম যাইও, কারণ এই ব্যাপারটা এইভাবে সবাই জেনে গেছে। পরে আমি বললাম যে কিভাবে হলো এটা, আসলে আমি তো খুব ভয় পেয়ে গেলাম যে কি করবে এখন। ভয় বলতে এতটুকুই যে সবাই যেহেতু জেনে গেছে, এখন কি করা এই মুহূর্তে উচিত আমি কারোর কাছে ব্যাপারটা শেয়ার করতে পারি নাই, এবং কোন বন্ধুর কাছে আমি এটা শেয়ার করতাম না।
ওকে,
পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমাকে তো কোনোদিন ভুলে যাবো না। পরে বলছে যে যতদিন রক্ত আছে শরীরে ততদিন আমি ভুলবো না। আমি চলে আসলাম, স্কুল থেকে চলে আসলাম, এইভাবে আমার কোচিংও চলতে থাকলো, আর এইভাবে মানে ওর স্কুলও চলতে থাকলো। ও এর 15 দিন পরে আমাকে খবর দেয় যে তুমি আসো, তোমার সাথে কিছু কথা আছে, স্কুলের সামনে একটা বাড়ি আছে, ওই বাড়িতে দাঁড়ায় কথা বলা যাবে। আমি বুঝ আছে ঠিক আছে চলো। পরে ও আসলো স্কুলে, আসার সময় আমিও আসলাম। আয়সা ও আমাকে বলতেছে যে বিশ্বাস করো কৃষ্ণ, তুমি আমাকে এমনও হতে পারে যে কোনো কোনো দিন নাও দেখতে পারো, এমনও দিন যাবে 10-15 দিন তুমি আমাকে না দেখবা, তাই বলে কি জান তুমি আমাকে ভুলে যাবা। তখন আমি তাকে রাধা বলে সম্বোধন করতাম, আমি বলি বিশ্বাস করো রাধা, আমি তোমাকে কোনোদিন ভুলবো না, তুমি যদি আমার চোখের সামনে 1 মাস কি 1 বছরও না আসো আমি তোমাকে ভুলবো না কোনোদিন না। ও বললো যে আচ্ছা ঠিক আছে, আমি এতটুকু শিওর হইলাম তুমি আমাকে ভুলবা না, এটার জন্য আমি তোমাকে রাখছি। তো ওই যে কথা বলছিলাম ভাইয়া, ওই কথা বলার সময় ওদেরই পাড়ার একটা মেয়ে এটা দেখে নেয়, এবং তারই ক্লাসমেট মেয়েটা। স্কুল ছুটির পর ওই মেয়েটা যে তার ওই পিসাতো ভাইটার কাছে বলে দেয়। ওই দিন এই কথাটা শোনার সাথে সাথে উনি কি করলেন, বাসায় আসলেন, আয়সা ওকে স্কেল আছে না ভাইয়া, স্টিলের স্কেল খুব মারেন এবং কেটে যায়, জায়গা জায়গায় অনেক কেটে যায়, অনেক মারেন। মারার এক পর্যায়ে পাড়ার লোকজন জড়ো হয়ে গেছে এখানে, উনি মারতেছেন আর ও বলতেছে যে আমি জীবনেও পারবো না তাকে ছাড়া, আমি কোনোদিন তাকে ছাড়া থাকতে পারবো না। পরে একসময় উনি কি করলেন, একটা দা নিলেন, বড় একটা দা, দা নিয়ে তার গলায় নিয়ে ধরলেন এবং বললেন যে তোকে মেরে ফেলবো, সারা জীবনের জন্য মুখ বন্ধ করে দিব, বল এই ম্যাথরের ছেলেকে ভুলবি কিনা। তো বলতেছে যে দাদা তুমি তো আমার গলা কেটে দিবা, হয়তো মুখটা বন্ধ হয়ে যাবে কিন্তু গলা কেটে দিয়ে যে রক্তটা বেরোবে ওই রক্তের কথাগুলো তুমি কিভাবে বন্ধ করবো, ওরাও তো আমার তারই কথা বলবে। তখন ওর ভাই কি করলেন, দাটা ফেলে দিয়ে ওর ভাই বলেন তোকে আর কি শাসন করবো, তুই যখন এই কথাই বলিস তাহলে তোকে আর কি শাসন করবো। তখন ওকে শাসন করতে না পাইয়া ও যায় ওর মার কাছে, ওর মা কিন্তু সম্পর্কে মামি হয়, মামির কাছে যে মামিকে টর্চার করে, হাত দেয় মামি শরীরে, অনেক বাজে ভাষায় বকাঝকা করে, ওই বাজে ভাষায় বকাঝকা করে আর বলে যে কত বড় সাহস মেয়েকে এরকম প্রশ্রয় দেয়, তোর কারণে আজকে এই অবস্থা, তুই তুকারি করে বলতে থাকে। তো এই যে ঘটনাটা ঘটলো এর আধা ঘন্টা পরে ওর ভাই আমাকে ফোন দেয়, ফোন দিয়ে বলে খুব বাজে ভাষায় যে কুত্তার বাচ্চা এরকম একটা কথা বলে, যে কুত্তার বাচ্চা তোর কত বড় সাহস, তুই আমার বোনের সাথে কথা বলিস, তুই আমার বোনের সাথে দেখা করিস, তোর সাহস কতটুকু বড়, তোর হাত পা কেটে, তোর আব্বুর হাত পা কেটে, তোদের পুরো গোষ্ঠীর হাত পা কেটে তোদেরকে শীতলক্ষ নদীতে ভাসিয়ে দেবো। একটু ভয় পেয়ে গেছিলাম এই কারণে যে ও যেসব ছেলেদের সাথে চলাফেরা করতো, মানে ওই ছেলেগুলা মানে একটু মানে নেশা করতো আর কি, এরকম টাইপের কিছু। এবং ঠিক আছে আপনি শাসন করছেন, ওকে অনেক মারছেন আমি শুনছি, তো যাই হোক আমি চেষ্টা করবো যেন আমি তার সাথে আর যোগাযোগ না করি কখনো। তো ওকে সান্ত্বনা দেওয়ার জন্য এই কথাটা আমার তখন বলতে হয়েছে। তারপর তাকে কি করলো, বাসায় যে আমার রাধাকে ওর দাদা করলো কি, গৃহবন্দী করে দিল, তার স্কুলে লেখাপড়া সব বন্ধ হয়ে গেল। এর 3 দিন পরে ওর পিসাতো ভাইটার নাম সুদীপ, সুদীপের বাড়িতে একটা মোবাইল থাকতো সবসময়, তো ওই মোবাইলটা দিয়ে সে আমাকে অনেক কষ্টে সে আমাকে ফোন দেয়, ফোন দিয়ে জাস্ট এতটুকু বলতে পারছে যে প্রত্যেক দিন রাত 12টার সময়, 1টার সময়, 2টার সময় যখন তুমি পারো জানালা দিয়ে একটা চিঠি ফেলে রাখবো, চিঠিটা নিয়ে যেও, আর যদি পারো তুমি কোনো কিছু আইনা এখানে রাখে যেও, আমি নেওয়ার চেষ্টা করব। আমি তার কথা খুব মনোযোগ সহকারে শুনি এবং ওইটা মেনে নেওয়ার চেষ্টা করি, ঠিক আছে 1টার আগে সব কমপ্লিট করে রাখবো, 1টার আগে তুমি চিঠিটা ফেলে রাখবা যাতে আমি 2টার দিকে 12টার দিকে গিয়ে নিয়ে আসতে পারি। তো এইভাবে আমাদের 1 মাস চললো,
প্রতিদিন সে চিঠি ফেলে,
জি প্রতিদিন খুব কষ্ট করতো সে আমার জন্য। প্রতিদিন সে আমার জন্য চিঠি ফেলতো, আমি যে জানালার বাইরে দিয়ে চিঠি নিয়ে আসতাম, এবং দুই তিনটা ইট রাখা ছিল জানালার, এখানে বিল্ডিং ঘর ছিল ওর পিসাতো ভাইয়ের, তো ওই বিল্ডিং ঘরের এখানে ইট রাখা ছিল, নতুন বিল্ডিং ঘর করছে, ওই ইটের চিপার মধ্যে নিয়ে আমি কাগজ রেখে আসতাম। তো ও কি করতো, মানে খেলাধুলার ছল ধরিয়া প্রায় শেষে এইভাবে লিখতো, ওইভাবে সে আমার জবাব দিত, আমি তার জবাব দিতাম, আমাকে সান্ত্বনা দিত, যান তুমি চিন্তা করো না, আমাকে মেরে কেটে ফেলছে, আমার অনেক কষ্ট হয়, আমার অনেক ব্যথা হয়, এরকম অনেক কমেন্টস করতো, আমার খুব কষ্ট হতো, দেন আমি সহ্য করে থাকতাম, যে এখন যদি আমি নিজে পাগল হয়ে যাই তাহলে তো সবাই বুঝবে যে এখন আমাদের মাঝে এভাবে যোগাযোগ হচ্ছে। আমি ব্যাপারটা গোপন রাখলাম। এক মাস পর ওর ভাইয়া আবার সিদ্ধান্ত নেয় যে ওর স্কুলে লেখাপড়া আবার কন্টিনিউ করবে। ওরা মনে করছে যে এটা বুঝি ধ্বংস হয়ে গেছে, প্রেমের সম্পর্কটা যেটা শেষ হয়ে গেছে। পরে এই দিন স্কুলে যখন সে আসা যাওয়া করলো প্রথম দিন, দ্বিতীয় দিন আমাকে ওরই এক বান্ধবী এসে বলে ও তো আসছিল, স্কুলে আসছিল। এই কথাটা শোনার পর তখন ভাইয়া আমার ভিতর আর কোনো মানে কিছু কাজ করতেছে না যে এতদিন পরে আমি তাকে দেখব। পরের দিন আমি চিন্তা করলাম যে আমি পরের দিন স্কুলে যাব। পরের দিন স্কুলে গেলাম, তার ক্লাসের পিছন দিয়ে গেলাম, কি পিছন দিয়ে গিয়ে তাকে ডাকলাম, অনেক ডাকলাম, কিন্তু সে ইশারা দিয়ে বলছে আমি আসবো না। তো এই যে সে ইশারা দিয়ে বলতেছে যে আমি আসবো না, তখন আমার কাছে জাস্ট এতটুকু মনে হয়েছিল যে মনে হয় সে এই এক মাসে কি কোনো সিদ্ধান্ত কি নিয়েই ফেললো নাকি, কিন্তু সে তো আমার সাথে যোগাযোগ করছে, তখন এইটি আমার সাথে কনফিডেন্স, আমার কনফিডেন্স হলো যে আমি না, অবশ্যই সে আমার সাথে এরকম কোনো কিছু করবে না। পরে আমাকে ইশারা দিয়ে বুঝালো যে এখন আসবো না, পরে। ওই দিন আমি খুব কষ্ট পেয়ে চলে আসলাম। পরের দিন গেলাম, পরের দিনও সে এরকমই কাজ করলো যে আমার সাথে কথা বলো না। পরে আবার পরের দিন গেলাম, আসবে না আসবে না আসবে না, তার বান্ধবী টান দিয়ে তাকে নিয়ে আসছে জানালার এখানে। আইনা ও আর বেশি কিছু বলতে পারে নাই যে কৃষ্ণ প্লিজ আমার পিছনে ভাইয়া লোক লাগায় রাখছে, ওনার বন্ধুদেরকে যদি দেখে তোমার সাথে কথা বলতেছি তাহলে আমাকে তো মেরে ফেলবে, প্লাস স্কুলে আসা আবার বন্ধ করে দিবে, তুমি একটু শান্ত হবে, আমি তো তোমার জন্য আছি, আমি তো তোমাকে ভুলে যাই নাই, বা আমার তো কোন জায়গায় অন্য কোথাও বিয়ে হচ্ছে না, তুমি একটু কোল্ড হও।
তখন ক্লাস 7ই পড়ছে না,
7ই পড়ছে,
সর্বনাশ। ওকে, তারপর
আমি বললাম যে ঠিক আছে আমি একটু কোল্ড এখন থাকি, কি আর করার।
12 বছর বয়স সর্বসাকল্যে মেয়েটার।
এখানে একটু বলে রাখতে চাই ভাইয়া যে ওর স্টাডি গ্যাপ ছিল 2 বছরের,
তার মানে 14 বছরের মতো বয়স,
14 আর ওর মা বলতো 15 বছর,
15 বছর বয়স। ওকে, তারপর
ওকে, দুই তিন দিন আমি আর গেলাম না ওইখানে, এক দোকানে বসে থাকতাম, ওই দোকানে বসে যখনই দেখতাম যে সে আসতেছে চিপা দিয়ে দেখতাম, তখন শব্দটা করতাম, সাউন্ডটা মুখে যে সাউন্ডটা করতাম, সাউন্ড করার পর ও আমার দিকে তাকায় মুচকি হাসতো, আমি এইভাবে তাকায় মুচকি হাসতাম। ওর স্কুলে আসার সময় ওর মা সাথে থাকতো, এবং স্কুল ছুটি দেওয়ার সময় মাঠ থেকে তার মা তাকে নিয়ে যাইত, গার্ড যেহেতু আছে এখানে তার কথা বলা যায়,
কিছু করার সুযোগ নাই।
পরে হঠাৎ একদিন আমি সকালবেলা পড়াচ্ছি, ওর এক বান্ধবী এসে বলে ভাইয়া আপনাকে তো ও বলছি একটু যাওয়ার জন্য জানালার পিছনে, তো এমন একটা কন্ডিশনে সে আমাকে খবর দিল যে আমি তো আর নিজেকে স্থির রাখতে পারছি না, যে ও ভয় পাচ্ছে বা আমিও ভয় পাচ্ছি যে কেউ দেখে ফেলবে, অথচ সে আমাকে খবর দিছে, তাহলে অবশ্যই সেখানে আমার যাওয়া উচিত,
কিছু একটা নিশ্চয় হয়েছে।
হ্যাঁ, তো আমি দৌড়ে গেলাম, দৌড়ে যাওয়ার পর ও আসলো জানালে, এখানে আসে আমার দিকে অনেকক্ষণ তাকা ছিল, কোনো কথা বললো না। আমি বললাম কি হয়েছে লক্ষ্মীটি বলো না, কি হয়েছে এইভাবেই বলতাম, রাধা লক্ষ্মীটি, লক্ষ্মীও বলতাম, লক্ষ্মীটিও বলতাম, রাধাও বলতাম। তো অনেক চেষ্টা করলাম তার মুখ থেকে বের করার জন্য কিছু হয়েছে কিনা, পরে সে একটা হাসি দেয় অনেকক্ষণ পর, সে আমাকে আবার খুব আশ্চর্য করতো, অনেক সময় খুব ভয় দেখাই দিত, এইভাবে করে তো একটা হাসি, মুস্কি হাসি দেয়, হাসি দিয়ে মানে ওনার ভিতর থেকে হাতটা বের করে একটা আম দেয় আমার হাতে, আমটা দিয়ে বলে জানুল আমাদের যে উঠানের সামনে তুমি গাছটা দেখছো, আমি বলছি হ্যাঁ দেখছি, তো ওই উঠানের গাছটার মধ্যে প্রথম একটা আম পাকছে, আমি তোমাকে না দিয়ে কিভাবে খাই, কারণ রাধা কৃষ্ণকে না খাওয়াই কোনো কিছু খাইতো না, আমি তোমাকে না খাওয়াই কিভাবে খাই। ও ওই কৃষ্ণকে সম্পূর্ণ এবং ওই কৃষ্ণ রাধা কৃষ্ণকে সে সম্পূর্ণ ফলো করতো এবং আমিও ফলো করতাম। পরে আমি বললাম যে তুমি তো তোমার কথা বলছো, তুমি তো আমাকে না খাওয়াই তুমি খাবা না, আর আমি তোমাকে একে রেখে আমি কিভাবে খাই সেটা, সেটা কি তুমি চিন্তা করো না। তো বলছে আচ্ছা ঠিক আছে, তো তুমি দাও, কারণ হিন্দু ধর্মে তো একটা রেওয়াজ আছে যে স্বামী খেয়ে দিলে সেটা ওয়াইফের জন্য মানে প্রসাদ হয়ে যায়।
আচ্ছা আচ্ছা।
পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি খেয়ে দিচ্ছি একটু, তো আমি একটু খাইলাম, খাইয়া তাকে দিলাম, তো আমার সামনে খাইলো, খাইয়ে বলছে যে জানুল তুমি চলে যাও, আমি আবার তোমাকে সুযোগ সুবিধা বুঝে তোমাকে আবার খবর দিব, এইভাবে আমাদের আপাতত চলবে। পরে আমি চলে আসলাম, এর 15 দিন পর আমি দেখলাম কোচিংটা যখন বিকেলে আমি শেষ করে মানে বাজারের রাস্তা দিয়ে আমি ভিতরে ঢুকতেছি, হঠাৎ দেখতে পেলাম তার সাথে একটা ছেলে এবং তার ওই যে পিসাতো বোন দুইটা, সে আর ছেলে একসাথে এবং তার পিসাতো বোন দুইটা সামনে। তো একটা ছেলেকে আমি যখন তার সাথে দেখলাম ভিতরে আমার ফেটে যাচ্ছে তখন, যে আমি এখন কি করব, তার সাথে ছেলে কেন, আমি এটা কোনোভাবেই মানতে পারলাম না।
কৃষ্ণ তখন যুদ্ধাঙ্গেই
একদম মানে আমি তখন মানে খেয়ে ফেলবো সব, যা সামনে হবো তা একদম শেষ করে দেবো। তখন আমি এমন রাগ হয়েছে যে মনে হয় আমি খুব কষ্ট পাইলাম যে 15 দিন যাবৎ কোনো যোগাযোগ করতে পারলাম না। এই 15 দিনে কি কোনো কিছু কি কোনো এরকম তো সে কখনো করবে না। ও আমার সাথে না বলে কোনো তার মামা তো ভাইয়ের সাথে ফোনে কথা বলে না, আমার কাছে না বলে।
ওকে, প্রেমের মধ্যে ভিলেন কিন্তু ঢুকে গিয়েছে। এই জন্যই বলছিলাম যে আসলে গল্প কোন জায়গায় গিয়ে দাঁড়াবে আপনি চিন্তাও করতে পারবেন না। আপনাদের সবাইকে বলি, ফেসবুকে একটা ছবি দিয়ে দেওয়া হয়েছে আমাদের উল্লাসের, আজকে যিনি স্টুডিওতে এই মুহূর্তে বসে আমার সঙ্গে কথা বলছেন, তার একটা ছবি দিয়ে দেওয়া হয়েছে স্টুডিও পিকচার। আপনারা চাইলে ওখানে গিয়ে দেখতে পারেন, কমেন্টস করতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ, যেটা বলছিলেন।
তারপর আমি চিন্তা করলাম যে আমি এখন কি করি, ও কেন একটা ছেলের সাথে এইভাবে পরস্পর হাঁটবে, এবং তার হাতে ঝালমুড়ি ছিল এবং সে বলতেছে ছেলেটাকে যে খান, এখান থেকে নিয়ে খান। এইভাবে খুব শক্ট হইলাম এবং আমি কি করলাম, এটা আমার কি বুকামি ছিল কিনা জানি না, আমি কি করলাম আমার মানে হাত কেটে ফেললাম আমি নিজের ইচ্ছা করে, প্রায় 18-19টা দাগ দিয়েছিলাম হাতে। এখনো হাত
কি দিয়ে কেটেছিলেন?
ব্লেড দিয়ে।
দেখতে পারি?
এটার ইনফেকশন এখনো আমার হাতে হয়, এবং এটা এখনো সারে নাই আমার, অনেক আগের কথা যেহেতু।
সেন্টিমেন্ট অফ লাভ। ওকে, তারপর
যে হাত কাটছি আর বলতেছি যে কেন তুমি এক ছেলের সাথে গেলা, কেন তুমি ছেলের সাথে গেলা?
ওর সামনেই?
না না, ওর সামনে না,
আলাদা আলাদা করে,
আলাদা করে। আর শুধু এতটুকু চিন্তা ছিল মাথায় যে ওর মামা তো ভাইয়ের সাথে সে কথা বলে আমার সাথে আগে কথা বলে নিছে, যে আমি কি আমার মামা তো ভাইয়ের সাথে কথা বলবো কিনা। এইটা করার আগে সে কেন আমার সাথে বুঝলো না। পরের দিন সকালবেলা এই যে আহত হাত নিয়ে আমি কোচিং এ গেলাম, ওইদিন আমি তার জন্য খুব অপেক্ষা করলাম, কিন্তু সে ওইদিন আসলো না, স্কুলেও আসলো না, অন্য ভাবে তাকে দেখতে পারলাম না। মনের মাঝে একটা প্রশ্ন ছিল যে তাহলে কি কি হলো,
কি ঘুরে চাল কি শেষ পর্যন্ত ঘুরে গেল
নাকি? পরে আমি সারাদিন না খেয়েছিলাম, যে আমি আজকে আর সারাদিন খাবো না, কিছুই খাবো না। পরের দিনও সে স্কুলে আসলো না। এর মাঝে তাকে গিয়ে ইনফর্ম দেওয়া হয়, ওর বান্ধবী যেয়ে দেখে ও মেহেদি লাগাইতেছে বাসায় হাতে। পরে ওর বান্ধবী বলছে তুই তো হাতে তো মেহেদি রাঙাইতেছো, তো ওইদিকে তো আরেকজন রক্ত দিয়ে তার হাত লাল করে ফেলছে। ও শোনার সাথে সাথে স্কুলে আসছে, প্রাইভেটে রুসিলাদের যে আমার অঙ্ক প্রাইভেট আছে, আমি অঙ্ক প্রাইভেট পড়তে যাবো। আমাকে দূর থেকে দেখছে এবং আমি তার সামনে একটু ক্লোজ হওয়ার পর সে বলছে যে হাত কাটছো কেন।
This track was downloaded from FusionBD.com.
পড়ায় বলছে যে নতুন সঙ্গী নিয়ে তো ভালোই আছো, আমি হাত কাটলে তোমার সমস্যা কোথায়? ও বলছে অনেক কান্নাকাটি করছে সে, যে বিশ্বাস করো ওটা আমার বিয়াই ছিল, আর পিসাতো বোনেরা যারা বেরোইছে আমি তাদের সাথে ছিলাম, না আসলে অনেক মাইন্ড করতো যে আমি তোমাকে এখন ঘরের মধ্যে বসে বসে ভাবি, এই জন্য আমি আসতে বাধ্য হয়েছি, আমার বিয়াই ছিল, আমি তাকে অন্যরকম কোন কল্পনা করি না, বিশ্বাস করো তুমি ছাড়া আমার জীবনে কোনো পুরুষ নাই। তো ওর কথাগুলো শুনে আমি বিশ্বাস করলাম এট লাস্ট, পরে আমি নিজের মতোই আবার স্বাভাবিক হয়ে যাই। ওর মাকে একদিন সে বলে যে মা আমি আমার পিসাতো ভাই যে সুদীপ বলতেছে যে আমি সুদীপ দাদের বাড়িতে আর থাকবো না, বা ওদের ঘরে যাবো না, কারণ তুমি আমার মা, তুমি আমার ভালো মন্দ সবকিছু বিবেচনা করবা, সো আমি ওদের ঘরে আর যাবো না। তো এইসব কথাগুলো শুনে শিপ্রার পিসি, পিসি শুনে তাদের পারিবারিক ভাবে একটা ঝগড়া হয়। ঝগড়া হওয়ার পর তার পিসি শিপ্রাকে অনেক বাজে বাজে ভাষায় গালমন্দ করে যে মেথরের সাথে গেছস, মেথরের সাথে গিয়ে এটা হইছস, ওইটা হইছস, মানে এরকম বাজে বাজে ভাষায় কমেন্টস করছে। তারপর ওর বাবা শুনে, বাবা শুনে তো ওর বাবা সহ্য করতে না পারে বলছে যে আমার মেয়ে মেথরের সাথে গেছে আরো 14 বার যাবে, তোদের সমস্যাটা কোথায়? আমার মেয়েকে আমি ওইখানে বিয়ে দিব প্রয়োজনে, তোদের কোন সমস্যা আছে? ওরা বলতেছে যে আমাদের সমস্যা বলতে কি, আমাদের জায়গা থেকে গিয়ে এসব করতে হবে, আমাদের জায়গায় থাকা যাবে না। সরাসরি এরকম কমেন্টস করলো। পরে এটা নিয়ে ওদের মাঝে অনেক ঝগড়া হয়। ঝগড়া হওয়ার পর পরের দিন শিপ্রা আমাকে বলে যে তুমি তো কোচিং চালাও, আমি তোমার কোচিং এ আসবো, প্রতিদিন এসে তোমার কাছে পড়বো। ওই যে একটা জেদ যে তারা কেন তা কি ভাবে গালমন্দ করলো। পরে আমি বললাম যে ঠিক আছে তুমি আগে বাসায় বুঝে দেখো, যেটা ভালো এটাই করো। ওর মার কাছে ও বলে যে মা আমি ওর কাছে যাবো, চাইলেও যেহেতু বদনাম হয় আমি যাবো, চাইলে বদনাম হলে আমি সেটা সহ্য করে নিতে পারবো,
না গিয়ে বদনাম তো সহ্য করার
মতো না। পরে ওর মা বলছে যে তোর ভালো যেটা মনে হয় তুই সেটা কর, আমি কিছু জানি না, আমি মরে যাবো, এরকম মানে খুব পাগলাম করলেন ওর সাথে। তো ওর পর থেকে শিপ্রা আমার এখানে আসতো কোচিং সেন্টার, আসে বসতো বৈশা, তখন বড়লা সাক্ষী আমি কোচিং সেন্টার যখন সে আসতো তখন আমাদের মাঝে কোন ধরনের লাভ গল্প হতো না, শুধু তাকে আমি পড়াইতাম। তো এরই মাঝে ঈদ চলে আসলো, আমি শিপ্রাকে বললাম যে তোমাকে নিয়ে ঘুরতে যাব, আরো তোমার বান্ধবীরা যাবে সাথে, তো আমরা সবাই একসাথে যাবো, পাড়ার প্রতিবেশীর দুই একটা মেয়ে আছে যারা আমার সাপোর্ট দেয় বা আমার কথা তা কারো কাছে গিয়ে বলবে না। পরে শিপ্রা বলে আছে ঠিক আছে আমি মাকে অন্য একটা কথা বলে বান্ধবীদের বাসায় যাবো, ঈদের দাওয়াত দিছে, এই কথা বলে আমি তোমার এখানে আসবো। তো ও চলে আসে, ঈদের দিন আমরা ঘুরতে যাই। তো এইখানে ঘটে একটা ঘটনা, ওর বান্ধবীরা এবং এলাকার যে দুই তিনটা মেয়ে আছে তারা সবাই সামনে হাঁটতে থাকে আর আমি হাঁটতে থাকি পিছনে। আমরা কাপাসিয়া যাবো, মানে আমি তো কাপাসিয়ার একটা গ্রামে থাকি, তখন আমরা মূল কাপাসিয়া আসছি, ওইখানে ওকে নিয়ে মানে ফার্স্ট টাইম আমার যাওয়া হয় আর কি। ওইখানে তারা সবাই সামনে হাঁটতেছে এবং শিপ্রা পিছনে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে আমি শুধু তার দিকেই তাকায় আছি, কিন্তু আমি যে সামনে যে হাঁটতেছি আমার এটা খেয়াল ছিল না। তো আমাকে বলছে কি ব্যাপার, এইভাবে ড্যাব ড্যাব করে তাকায় আছো কেন, আগে কখনো দেখো নাই আমাকে? আমি বলছি যে আগে তো কখনো এত সুন্দর লাগে নাই, তো আজকে এত সুন্দর করে সাজছো কেন, এই জন্য তো আমি তাকায় আছি। তো এইসব কথা বলতে বলতে সামনে যে কাদা ওইটা আমি ফলো করি না, আমি একদম কাদার মাঝে একদম শুয়ে পড়লাম, একদম নিজেকে মেনটেন করতে পারলাম না। ও অনেক হাসলো, হাসার পর আমাকে অনেক মানে ইয়ে করলো যে গাধা কোনাকার, এত একটা সুন্দর জায়গা আসছে ঘুরতে, এরকম নোংরা করে ফেলছে পোশাক টোশাক, এখন কিভাবে কি করি? তো ওই কি করছে, পুকুর থেকে পানি আইনা তো ওই আমাকে ধোয়াই দিছে, তো বলছে এখন বাসায় চলে আর ঘুরতে হবে না। পরে ও বাসায় চলে যায়, আমিও বাসায় চলে আসি। এইভাবে আমাদের লাইফটা চলতে থাকে, খুব ভালোভাবে চলতে থাকে। এবং তার পরিবারও আমার সাথে, আমি তাদের সাথে ফোনে কথা বলতাম এবং তার বাবাকে বলতাম যে আমি আপনাদের মেয়েকে যেহেতু পড়াইতেছি, আপনাদের যদি মনে হয় যে আমি শিক্ষিত ছেলে এবং আমার এক যোগ্যতা আছে তাকে দু মুঠ ভাত খাওয়ানোর মতো আমি রুজি করতে পারবো, এরকম যদি আপনাদের বিশ্বাস কখন আসে তাহলে আপনার মেয়েটাকে আমার কাছে দিয়েন। আমি তার বাবাকে সরাসরি বলতাম, প্রায় বলতাম এই কথাটা। তো ওর বাবা বলতো যে আচ্ছা ঠিক আছে, দেখা যাক যে ভবিষ্যৎ কি বলে, যে ওইটা যদি তোর কপালে লেখা থাকে তাহলে তুই পাবি।
আচ্ছা আচ্ছা।
পরে একটা সাপোর্ট তো একটু পাওয়া গেল এক জায়গা থেকে। এইভাবে এক পর্যায়ে তার বার্ষিক পরীক্ষা চলে আসলো। বার্ষিক পরীক্ষা সে সুন্দর করে দিল এবং আমার বিশ্বাস ছিল সে পাশ করবে, এবং সে পাশও করছে। কিন্তু প্রবলেম হয়ে গেছে একটা জায়গাতে, ও তার কৃষি শিক্ষা খাতায় খারাপ করছে। এরপর দিন বই দিবে, এক তারিখ, জানুয়ারি মাসের এক তারিখ, সবাইকে বই দিচ্ছে, ও কি বই দিবে না। তো ও বাসায় আসলো, আমার বাড়িতে আসলো, যে কৃষ্ণ বাবা মা কেউ বাড়িতে নাই, ওনারা চলে গেছেন নরসিংদীতে, এখন তুমি কি করবো আমার জন্য বলো, আমি তো, আমাকে তো বই দিচ্ছে না। তো আমি গেলাম যে এখানে হাসিম মৃধা নামের একটা টিচার আছেন, তো ওই টিচারকে বললাম যে স্যার ওর সাধারণ একটা কৃষি শিক্ষার সমস্যা হয়, আপনি তাকে বই দিচ্ছেন না, এটা আমি বুঝলাম না। তো উনি বললেন যে ঠিক আছে, তাহলে তুমি একটা দরখাস্ত দাও যে ওর কৃষি শিক্ষার সমস্যা হয়েছে, পরে আমরা ওকে বই দিব। দরখাস্ত লিখার পর আমি শিপ্রাকে বলি যে এখন তো গার্জেনের সই লাগবে, তোমার আব্বু কি বাবা, তোমার বাবা কিভাবে কি করবেন, উনি তো চলে গেছেন। তো ও বলেছে যে বাবা কাজে চলে গেছেন, এখন তো ওনাকে টাকানো সম্ভব না। পরে আমি ওর বাবাকে ফোন দিই, ফোন দিয়ে বলি যে আচ্ছা ওর তো গার্জিয়ান চাচ্ছে স্কুলে, এখন আমি কি করব, এখন তো সই দেওয়ারও কোনো মানে প্রসেস খুঁজে পাচ্ছি না। পরে উনি আমাকে বললেন যে যেহেতু তুই গেছো এখানে, এখানে আমার কোনো টেনশন নাই, তো তুই যেভাবে পারো আমার মেয়ের বই দিয়ে নিয়ে দে, আর এখানে কোনো প্রবলেম হবে না, যদি কোনো প্রবলেম হয় তাহলে সেটা আমি দেখবো। তো আমি কি করলাম, সই দিলাম, হেড স্যার দেখলো, দেখা তারপর বললো যে আচ্ছা ঠিক আছে বই দেব। তো যখন সে বই নেওয়ার জন্য যায় তখন ওই স্কুলে একটা টিচার আছেন রাখাল চন্দ্র দাস নামের, ওদের বাড়ির পাশেই বাড়ি এবং একই পাড়াতে থাকি আমরা, এবং উনি আমাদের সম্প্রদায়টাকে অনেক ঘৃণা করেন।
ওই টিচার?
জি,
মানে উনিও হিন্দু কিন্তু আপনাদের সম্প্রদায়টাকে
ঘৃণা করেন। পরে উনি ওই দরখাস্তটা নিয়ে আসা হেড স্যারের কাছে বলেন যে এই ছেলেটাকে ও কেন এরকম করলো, ও কেন তার দরখাস্ত দিবে। পরে আমাকে হেড স্যার বললো আচ্ছা ঠিক আছে, তাহলে তো ওর মূল গার্জিয়ানটাকে তুমি নিয়ে আসো। তো ওর বাবাকে খবর দিলাম যে আসলে আমার দ্বারা তো হচ্ছে না, আমি কিভাবে কি করব, আপনি আসেন। তো উনি কাজ টাজ রেখে এক ঘন্টা সময় চাইলেন, এক ঘন্টার ভিতরে আসবেন। পরে এক ঘন্টার ভিতরে উনি আসতেছেন, এদিক থেকে রাখাল স্যার করলেন কি, ওনার সাথে আরেকজন সহকর্মী যিনি ফজলু স্যার, এই দুইজন মিল্লা করলেন কি, পুরো স্কুল তোলপাড় করলেন যে একজন সুইপারের ছেলে বা একজন ম্যাথলের ছেলে কেন এখানে আসবে, স্কুলে আসবে, অথচ আমি যে স্কুল থেকে পাশ করে গেছি এটা ওনাদের মাথায় ছিল না তখন। ওনারা বলছেন কেন যে সে এখানে আসবে। পরে ওর বাবা আসছেন, ওকেও ডাকাইছে, আমিও গেলাম স্কুলে। হেড স্যার জিজ্ঞেস করলেন যে আসলে কি মানে আপনি তাকে পাঠাইছেন নাকি ও জোর করে আসছে। পরে উনি বলছেন আমার অবর্তমানে আমি মনে করছি যে না ও আমার মেয়ে গার্জিয়ান হতে পারবে, এই জন্য আমি তাকে দিছি, তাহলে আপনাদের তো কোনো প্রবলেম হওয়ার কথা না। তো হেড স্যার কোনো কমেন্টস করলেন না, কিন্তু কমেন্টসটা করলেন রাখাল স্যার। এখানে আবার একটা কথা বলে রাখি, ওই রাখাল স্যারের ভাগিনার সাথে ওর ছোটবেলা থেকে বিয়ে হওয়ার কথা ছিল।
ওকে ওকে, মানে পারিবারিক জটিলতা যেটা হয় আর কি।
হ্যাঁ, তো উনি এটা মেনে নিতে পারলেন না যে একজন সুইপারের ছেলে কেন আসবে এইটা এর পিছনে। ওনারা কি করলেন কি মানে অফিসে রাধাকে ডাকলেন, ডাকার পর রাধাকে বললেন যে বাজে ভাষায় কমেন্টস করলেন যে টিচার হয়ে যে এটা বলা উচিত না স্টুডেন্টকে, ওইটা বললেন ওকে। যে এখানে আইসা আমি
না, প্লিজ আউট অফ দিস, আমরা বুঝতে পারছি, আমরা চাই না আপনি ওই শব্দটা উচ্চারণ করেন, খুবই বাজে একটা শব্দ, আপনারা বুঝতেই পারেন আমরা প্রাত্যহিক জীবনে যে ধরনের বাজে কিছু শব্দ ব্যবহার করি, ইনফ্যাক্ট ও যদি এখন বলেও তাহলে সে শব্দটা আমরা অনির দিতে পারবো না, আমরা চাই না শব্দ, কারণ অনেক ধরনের লিসনার এখানে শুনছেন। চলুন তারপর।
যাই হোক, তো এই ভাষাটা শোনার পর তার মাথায় যেমন বাজ পড়ে এরকম সে অগ্নিমূর্তি ধারণ করে, তখন যে এ মানে সব খেয়ে ফেলবে এরকম অবস্থা।
আপনার শিপ্রা?
হ্যাঁ, আমি তো বাইরে দাঁড়ায় আছি, ও আমাকে আইসা হাতে ধরিয়া পরে বলতেছে তুমি আমার সাথে আসো। আমি গেলাম, তো হাতটা ছাড়াই নিলাম, অফিসে ঢুকলাম। ঢুকার পর ও বলতেছে যে বাবা তুমি কি তাকে বলছো না ফোন করে আসার জন্য? ওর বাবা বলছে হ্যাঁ আমি বলছি। পরে বলতেছে যে তাহলে আপনাদের সমস্যা কোথায়, আমার বাবা যেহেতু তাকে পাঠাইছেন ওর সাথে আমার ভিতরে কি সম্পর্ক সেটা তো আপনাদের দেখার দরকার না, আপনারা আমার টিচার, সো আপনারা এইটা লক্ষ্য করেন যে ওকে আমার যে পরিবার পাঠাইছে এটা আপনারা ফলো করেন, ওইটা আপনাদের দেখার দরকার নাই। শিপ্রা অনেক প্রতিবাদী ছিল। ওই রাখাল স্যার এবং ফজলু স্যার সিদ্ধান্ত নিয়ে হেড স্যারকে গিয়ে বললেন যে এই মেয়ে স্কুলে রাখা যাবে না, এই মেয়েকে টিসি দিয়ে বের করে দিব আমরা। তো জানুয়ারি মাসের 2 তারিখ এই ঘটনা। তো অনেক কান্নাকাটি করলো স্কুলে, সবাই শুনলো এরকম হয়েছে। পরে বাসায় চলে আসলো, আসার পর ওর মানসী দিদি থেকে আসলো, আইসা হেড স্যারকে অনেক রিকোয়েস্ট করলো, অনেক পায়ও পর্যন্ত ধরছে, কিন্তু হেড স্যার কোনোভাবেই দিবে না, এই মেয়েকে রাখাই যাবে না, ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত কোনোভাবেই মানবে না, এই মেয়ে চলে যাবে, এই মেয়েকে টিসি দিয়ে আমরা বের করে দিব, সারা জীবনের জন্য এই স্কুলে আর রাখবো না। আমি মানে ম্যানেজিং কমিটির কাছে বললাম যে ঠিক আছে, আমি যদি এখানে এসে থাকি, আমার যদি ভুলে থাকে, আমি তার জন্য ক্ষমা চাচ্ছি, আপনারা বিচার সারিস বা আপনারা যে কোনো একটা কিছু বসেন, দু একজন লোক, আমি সবার সামনে ক্ষমা চাইবো, কিন্তু তারপরও তাকে যেন স্কুল থেকে বের করে দেওয়া না হয়। ওনারা কথাটা শুনলেন না। পরিপ্রেক্ষিতে হাসিম মৃধার, যে আমি বলছি একজন শিক্ষক, উনি কি করলেন, শিপ্রাকে বললেন যে এত যখন গার্জিয়ান দেখাও, বিয়ে করে গার্জিয়ান দেখাইও, বিয়ে করে আনো, তারপর গার্জিয়ান মানবো, এর আগে মানবো না। তো ও আবার সব টিচারের সামনে বলছে ঠিক আছে, বিয়ে করলে গার্জিয়ান হবে, আমি যদি এই স্কুলে লেখাপড়া করি তাহলে আমার গার্জিয়ান সেই হবে, আমি তাকে বিয়ে করে, স্বামী তো গার্জিয়ান হয়, আমি তাকে বিয়ে করে গার্জিয়ান বানাবো। তারপর ও বাসায় চলে গেল, আমিও বাসায় চলে আসলাম। তারপর ও আমাকে ফোন দেয়, ফোন দিয়ে বলতেছে যে জানুল, তোমার সাথে তো আমাকে আর রাখা সম্ভব হচ্ছে না, বা আমাকে রাখবে না আমার পরিবার। আমি বলতেছি কেন, বলতেছি যে মামির কাছে ঘটনা খুলে বলা হয়েছে, মামি তো, মামির এক ভাই আছে, ওই ভাইয়ের ছেলে আছে, ওই ছেলের সাথে আমার কথাবার্তা শুরু করবেন, আমাকে নরসিংদী নিয়ে যাবেন এবং ওইখান থেকে আমাকে বিয়ে দিয়ে দিবেন, তুমি আমার জন্য কিছু একটা করো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আর আমাকে যদি এখান থেকে নরসিংদী যাইতেই হয় তোমাকে ছেড়ে, তাহলে আমি বিষ খাবো আজকে রাতের ভিতরে। আর আমি তাকে বললাম যে তুমি যে আমার সাথে ঘর থেকে বের হইতে চাচ্ছ, তাহলে আমি কিভাবে কি করব, তোমার তো এখন 18 বছর হয় না, তুমি কিভাবে আমার সাথে যাবা। তো বলছে যে আমি জন্মগ্রহণ করছি, আমার বাবা মা জানে, আমি জানি যে আমার 18 বছর হয়েছে কিনা, সেটা আমি জানি, তোমার তো এত কিছু জানা দরকার নাই, তুমি আমাকে নিয়ে যাবো কিনা সেটা বলো, আর যদি না নিয়ে যাও তাহলে আমি আজকে রাতের ভিতরে বিষ খাবো। আমি বলছি যে ঠিক আছে, আমি তোমাকে নিয়ে যাবো, আমি তোমাকে নিয়ে সংসার করবো, যাও কথা দিলাম। তো আজকে সেটা সম্ভব হচ্ছে না, বুধবার ছিল ওই দিন, আমি বলছি বৃহস্পতিবার দিন আমরা বের হবো। তারপর বৃহস্পতিবার দিন আসলো, আমারও মনের মধ্যে একটু ভয় ছিল, আবার একটু সাহসও কাজ করছিল যে না, আমাকে এটা করতেই হবে, যেহেতু ও আমাকে অনেক ভালোবাসে, আমি তার ভালোবাসার প্রতিদান দিবই। আমার কাছে তখন টাকা ছিল না, স্টুডেন্টদের বেতনের সময় 10-12 তারিখ এরকম বেতন দেয় আমাকে, ওই দিন ছিল 5 তারিখ। আমি কি করলাম, আমার একটা মোবাইল ছিল, ওই মোবাইলটা আমি বিক্রি করে দিলাম 2000 টাকা দিয়ে। 2000 টাকা বিক্রি করে সাধারণ একটা মোবাইল সেট নিলাম, যাতে আমি যোগাযোগ করতে পারি সবার সাথে। তো 2000 টাকা নিয়ে আমি তাকে বললাম যে ঠিক আছে, তুমি বাসা থেকে বের হও, আমি রেডি আছি। তো বললো যে ঠিক আছে, এখন না, সন্ধ্যার সময় বের হবো, বাবা আসবেন দুপুরে ভাত খেতে, শেষ দেখাটা বাবাকে দেখে নেই। তো আমি বললাম যে ঠিক আছে। সন্ধ্যা হলো, আমি মন্দিরের পিছনে গেলাম সিএনজি নিয়ে, সিএনজি ওকে বললাম আপনি একটু ওয়েট করেন আমি আসছি। বালুরচরের উপরে গিয়ে দাঁড়ালাম, বালুরচরে এসে আসলো, তো আমি তার হাত ধরলাম, হাত ধরে দৌড়ে সিএনজি তে গিয়ে উঠলাম। সিএনজি কে বললাম যে তুমি শুধু টানে রাখো, আর কোন দিকে তাকাইও না। তো সিএনজি টানতে 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 আমরা এক পর্যায়ে ওই যে নরসিংদীর একটা জায়গা আছে পাঁচদোনা, ওইখানে চলে আসি। আমি পাঁচদোনা মোড়ে যাইনি, কারণ আমি জানতাম যে নরসিংদীতে তার আত্মীয় আছে, ঘোড়াশালে তার আত্মীয় আছে, তারা অলরেডি খবর পেয়ে গেছে যে আমি তাকে নিয়ে বাসা থেকে বের হয়ে গেছি। তা আমি কি করলাম, ওই সময় একটা গেট লক গাড়ি, আমি ভাবিও নাই যেটাকে সিগন্যাল দিলে সে থামাবে, তো উপরওয়ালার কি সহায় উনি গাড়িটা থামালেন। থামানোর পর কি করলাম, আমি গাড়িতে তাকে নিয়ে উঠলাম এবং তাকে চড়াই ধরে বসলাম, আমি মহাকালী পর্যন্ত আসি। তো আমি ঠিক করে আসলাম যে বগুড়া যাব, বগুড়া আমার মাসির বাড়ি আছে, ওই মাসির সাথে একটু ফ্রি মাইন্ডের ওইখানে যাব। তো গাড়ি ছাড়বে তখন সময় দিছে যে রাত 2টার দিকে গাড়ির সময় ছিল
মহাকালী থেকে,
জি
ওকে,
তখন ঘড়িতে বাজে 10টা রাত। তো 4 ঘন্টা আমি কি করবো এখানে, তো এক হোটেলে উঠলাম, হোটেলে উঠার পর ওইখানে আমরা 4 ঘন্টা হোটেলে অতিবাহিত করলাম।
আচ্ছা, এখানে একটু বলে নাকি আমাদের শ্রোতারা ভুল বুঝেন, হোটেল মানে খাবারের হোটেল, হ্যাঁ, এখানে কিন্তু অন্য কোনো হোটেল না, ঠিক আছে, নাকি আপনার আবাসিক হোটেল?
জি, হোটেল, আবাসিক হোটেলে,
আবাসিক হোটেলে উঠেছেন। আচ্ছা, তাহলে আপনি ক্লিয়ার করেন, আমি খাবারের হোটেল বুঝতে পেরেছি। আবাসিক হোটেল আপনারা কিভাবে নিলেন?
মানে আমি যখন বাসে ছিলাম তাকে নিয়ে, তখন আমি কি করলাম, আমার হাত দিয়ে তাকে মানে সিঁদুর পড়াইছি এবং শাখা পড়াইছি, যাতে বুঝে যে না এটা হিন্দু মেয়ে এবং তারা স্বামী স্ত্রী।
আচ্ছা, তারপরে আপনি ওই পরিচয় দিয়ে আপনি আবাসিক হোটেলে উঠেছেন, কোনো সমস্যা হয়নি?
না, কোনো প্রবলেম হয়নি।
ওখানে আপনার কতক্ষণ ছিলেন?
ওইখানে আমি 1:30 পর্যন্ত ছিলাম, আধা ঘন্টা সময় লাগবে যে আমি কাউন্টারে যাবো।
এই সময়ের মধ্যে আপনাদের ইন্টিমেসিটা কেমন ছিল?
ইন্টিমেসিটা ছিল এরকম যে সাধারণ ভাবে মানে আমরা বেডের মাঝে ছিলাম, বেডের মধ্যে দুজন শুয়ে মানে কথা বলছি এবং সিম্পলি যা কিছু হয় আমাদের মাঝে তখন হয়েছিল।
হাজবেন্ড ওয়াইফ রিলেশনশিপে যেটা হয় সেটাই হয়েছিল?
জি না,
সেটা হয়নি, কিন্তু আলটিমেটলি আপনাদের মধ্যে একটা ভালো ইন্টিমেসি ছিল। ওকে, তারপর
ও বলতেছে যে তুমি যদি ইচ্ছে করো তুমি আমাকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারো এবং এই মুহূর্তে তুমি আমাকে ইচ্ছে করলে তুমি আমার সাথে যে কোনো ধরনের রিলেশন বিল্ড আপ করতে পারো,
সে ওটা বলেছিল,
সেই বলছিল। আমি বলছি যে দেখো, আসলে এখনো তো তোমার বাবা মা আমাকে তোমার জামাই করে মেনে নেয়, যেদিন মেনে নিবো ওই দিন তোমার সাথে আমার রিলেশন হবে, এর আগে না। তারপর গাড়িতে উঠলাম, গাড়িতে উঠে চলে গেলাম। বগুড়াতে যাওয়ার পর সেখানে মাসিমা দেখে একটু অবাক হয়েছেন প্রথমে, যখন সে আবার পায়ে ধরে নমস্কার করলো, মেশুকে নমস্কার করলো, তারপর ওনারা একটু ক্লিয়ার হয়ে গেলেন ব্যাপারটা। তো বৃহস্পতিবার দিন গিয়েছি, তো ওইখানে গেলাম সকালে, শুক্রবার দিন সকালে, শুক্রবার দিন তো ভাইয়া খোলা না, শনিবার দিনও খোলা না, দুদিন আমাদেরকে ওয়েট করতে হয়েছে এখানে। এর মাঝে আমরা মন্দিরে গেলাম বিয়ে করতে, তো মন্দির থেকে আমাদেরকে বলা হলো যে দুঃখিত আমরা কোর্ট মেরিজের কাগজ ছাড়া আমরা বিয়ে পড়াই না। তো কোর্ট মেরিজের জন্য অপেক্ষা করলাম। রবিবার দিন আমার মেসু বলছে যে সমস্যা হবে না, আমি যেভাবে পারি আমার এখানে লুক আছে, আমি করাই দিব সেটা। তো আমরা কোর্ট মেরিজ করতে রবিবার দিন গেলাম, কোর্টে গেলাম, যাওয়ার পর ওইখানে কোর্ট মেরিজ হইল, ও অনেক খুশি, আমিও অনেক খুশি। তো আমার মেসু আমাকে টাকা দিলেন, 2000 টাকা দিয়ে বললেন যে একটা কাজ করো, তুমি এইখানে একটা পার্ক আছে নবাব বাড়ি মিউজিয়াম যেটা, এখানে তুমি একটু ঘুরে আসো ওকে নিয়ে।
ঠিক আদিম যুগের রাজগুহার পাশে ওটা,
জি
হ্যাঁ, আমার বাড়ি বকুড়াছে কারণে সব চিনি আর কি। যাই হোক, তারপরে
তো ওইখানে তাকে নিয়ে ঘুরলাম এবং অনেক এনজয় করলাম, ওইখানে অনেক ধরনের কথা হইল এবং সে আমার বুকে মাথা রাখলো, মাথা রেখে বলল যে জান আমার যে সুখীমণি পৃথিবীতে আর কেউ নাই।
ওই পার্কেই?
জি ওই পার্কেই।
ওই পার্ক তো ঐতিহাসিক হয়ে গেল আপনাদের জন্য।
জি
ওকে, পরের বার যখন যাবো ওই পার্কে আপনাদের কথা মনে হবে। তারপর
পরে আমি বলছি যে তো ঠিক আছে চলো যাই, তো বলছে যে না আমি এখন যাবো না, আমি একটা কি বলে এটাকে আমি সেটা বলতে পারতেছি না, একটা চড়কির মতো ছিল অনেক উপরে উঠে সেটা।
ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওটাকে নাগরদোলা টাইপের ওটা পেন না, একটু রাউন্ড ফিগারের মতো।
হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ, দেখো কিছু একটা, হ্যাঁ
ওইটার আমি এটার মধ্যে উঠবই। পরে আমি ওইটার মধ্যে উঠলে তো তুমি ভয় পাবা, ও বলতেছে যে পাগল তুমি তো আমার সাথে আছো, তো তুমি সাথে থাকতে ভয় কিসের। পরে আমি তাকে নিয়ে উঠি, অনেক উপরে যখন উঠলাম তখন সে আমাকে খুব জড়ায় ধরে, মানে এই ফার্স্ট টাইম মনে হয় সে এত শক্ত করে আমাকে জড়ায় ধরছিল। তো জড়ায় ধরার পর সে আমি বললাম যে কি ভয় লাগতেছে খুব, পরে বলতেছে যে একটু না, আমি বলছি তাহলে চোখ বন্ধ করে আসো কেন, তো বলতেছে যে না থাকি না কিছুক্ষণ এইভাবে শূন্যের মাঝে আছি দুজন। পরে এইভাবে করতে করতে মানে আমি তখন কিস করি আর কি, তিনটে কিস করার পর তো জিনিসটা নামায়, নামানোর পর আমরা দুজন নামি এবং আমরা বাসায় চলে আসি।
জীবনের চমৎকার একটা মোমেন্ট, অসাধারণ একটা মোমেন্ট। আমরা আসলে সামাজিক কমপ্লেক্সিটি এই জায়গাটা থেকে যদি না ভেবি, ভাবার জায়গাটা তো আসলে এক একজন এক এক রকমের, কেউ পুরো গল্পটা নিয়ে ভাবছেন, কেউ শুধু ওর বলাটাকে নিয়ে ভাবছেন, কেউ হয়তো শুধু মেয়েটাকে নিয়ে ভাবছেন, কেউ হয়তো শুধুমাত্র ওকে নিয়ে ভাবছেন, ভাবনার জায়গাটা এক একজনের এক এক রকমের। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যদি আমরা ফ্লেভারটা পেতে চাই, মানে অনেস্টির ফ্লেভারটা পেতে চাই, তাহলে শুধু ওই মোমেন্টটা একটু ভাবেন যে দুজন দুজনকে এত ভালোভাবে চায়, তারা বিয়ে করে ফেললো, সেটা ভালো হয়েছে না মন্দ হয়েছে সে জাজমেন্টটা আপনারাই করবেন, সেই মোমেন্টটা তাদের করে ফিল করা যে প্রথম দুজন দুজনের সান্নিধ্যে এসছে, জীবনের ফার্স্ট ফিলিংস, অসাম। ওকে, আমরা গল্পের পরে ছোট্ট একটা বিরতি নিতে চাই, দেখা যাক আসলে গল্পের কি হয়েছে। আমরা কিন্তু বলেছিলাম যে আসলে গল্প যে জায়গাটায় সাসপেন্স বা যে জায়গাটায় মন নিচ্ছে সেই সাসপেন্সের জায়গা থেকে বিরতি রাখ পর্যন্ত আপনি চিন্তা করতে পারবেন না কোন জায়গাটায় দাঁড়িয়ে আছে। এবং একই সাথে আপনাদের সবাইকে বলছি এই বিরতির পর গল্পটা আসলে আজকের যে উল্লাস আমার সামনে বসে আছে সেই জায়গাটায় কোন জায়গাটায় দাঁড়িয়ে আছে সেটাও আপনি চিন্তা করতে পারবেন না, কারণ জীবনের গল্পের কোন বিরতিতে আজ করবার কোন সুযোগ নেই যে বিরতির পরে আসলে কি ঘটতে যাচ্ছে। আপনারা সবাই শুনছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান হ্যালো 8920। আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই যারা দেশের বাইরে থেকে ডাউনলোড করে আমাদের এই অনুষ্ঠানগুলো শোনেন এবং একই সাথে ইন্টারনেটে আমাদেরকে লাইভ শোনেন, সেই সুদূর সাউথ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, ইতালি এবং সৌদি আরব, বিশেষ করে আমি আরো বেশ কিছু দেশের নাম বলতে চাই, ইউকে, ইউএসএ, বিভিন্ন দেশ আছে যেসব দেশ থেকে আমাদেরকে বন্ধুরা টেক্সট করেন, আমাদেরকে মেইল করেন যে অনুষ্ঠানটা শুনি এবং ভালো লাগে, তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই যে আপনাদের এই যে অনুপ্রেরণা এবং আপনাদের এই যে অংশগ্রহণ সেটা আমাদের হ্যালো 8920 কে দিন দিন সমৃদ্ধ করছে এবং একই সাথে এবিসি রেডিওকেও অনেক অনেক বেশি সমৃদ্ধ করছে। আমরা সংবাদের বিরতির পরেই ফিরে আসছি এবং একই সাথে আপনাকে আরো একবার মনে করে দিচ্ছি আপনি চাইলে উল্লাসকে গিয়ে এখন দেখতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের একটি মাত্র অফিসিয়াল আইডি আছে ফেসবুকে, আমরা যতদূর জানি এখন পর্যন্ত প্রায় 53টি ফেক আইডি খোলা হয়েছে হ্যালো 8920 এবং আরজে কিবরিয়াকে নিয়ে। সেজন্য আমরা বারবার আমাদের ওয়েব অ্যাড্রেসটি বলে দিই, আপনারা যদি ওখানে যান তাহলে কেবলমাত্র আসল আইডি সন্ধান পাবেন যেটা আরজে কিবরিয়া নামে ফেসবুকে আছে। আইডিটা বলছি একটু মনোযোগ দিয়ে শুনবেন, facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। এবং ওখানে এই মুহূর্তে উল্লাসের একটি ছবি দেওয়া হয়েছে, স্টুডিও পিকচার, আপনি চাইলে দেখতে পারেন এবং একই সাথে উল্লাসকে নিয়ে একটি রেডিও স্ট্যাটাস দেওয়া আছে, আপনি চাইলে ওখানে কোনো কমেন্টস বা প্রশ্ন করতে পারেন। সংবাদের পরে আমরা ফিরে আসছি, সাথেই থাকুন।
সংবাদের বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি হ্যালো ইট 920 তে। আর জি কিপ্রিয়াকে শুনছেন আপনি এবিসি রেডিও এফএম 89.2 এবং একই সাথে উল্লাসকে শুনছেন তার জীবনের গল্পে। আপনিও এখানে এসে আপনার জীবনের গল্প বলতে পারেন এবং হ্যালো ইট 920 এমন একটি প্ল্যাটফর্ম যেখানে এসে আপনি আপনার জীবনের অতীব গুরুত্বপূর্ণ একটি গোপন ঘটনা এবং একই সাথে যা আপনাকে প্রতি মুহূর্তে পীড়া দেয়, যা আপনাকে প্রতি মুহূর্তে কষ্ট দেয় এবং যে ঘটনা আপনি বলে নিজের মনকে হালকা করতে চান, নিজের দোষ স্বীকার করতে চান, লাখো মানুষকে সচেতন করতে চান, চাইলে আপনি এমন কথাও পৃথিবীর কোথাও যদি বলার জায়গা না থাকে আপনি আসুন। হ্যালো ইট 920 আপনাকে একটা প্ল্যাটফর্ম দিয়েছে, এখানে সবকিছু আপনি মন খুলে বলতে পারবেন। একই সাথে বলতে চাই, জীবন যেহেতু অনেক অনেক বেশি বর্ণিল, তা কখনো সাদা রঙের, কখনো কালো, কখনো লাল, কখনো হলুদ, আমরা আসলে কোনো বিশেষ রঙে জীবনকে বাঁধতে পারি না। জীবন সবসময় বর্ণিল এবং জীবনের কোনো বিশেষ ক্যাটাগরি নেই, জীবনের কোনো বিশেষ সিলেবাস নেই, জীবন জীবনের মতো রঙিন। এবং সে কারণেই হ্যালো ইট 920 আমাদের কোনো বিশেষ ক্যাটাগরিতে চলে না, সেটা ভালোবাসার গল্প হোক কিংবা দুঃখের হোক, আনন্দের হোক, বেদনার হোক, ভৌতিক হোক, হোয়াট এভার ইট ইজ, যাই হোক না কেন আপনি হ্যালো ইট 920 তে এসে বলতে পারবেন। কারণ হ্যালো ইট 920 বিশ্বাস করে 16 কোটি মানুষের বাংলাদেশ এবং একই সাথে 16 কোটি মানুষের জীবনের গল্প হচ্ছে 16 কোটি রকমের, সেই অর্থে প্রত্যেকটি গল্পই আমাদের কাছে মূল্যবান। তবে একটা জিনিস সবসময় হ্যালো ইট 920 মেনটেন করবার চেষ্টা করে, যে গল্পটি আপনি এখানে এসে বলবেন সে গল্পে কোনো মেসেজ আছে কিনা আমরা সবসময় এটা মেনটেন করবার চেষ্টা করি। কারণ আপনি খুব লক্ষ্য করে দেখবেন যে হ্যালো ইট 920 প্রত্যেকটি গল্প থেকেই কোনো না কোনো মেসেজ আপনার জীবনকে সমৃদ্ধ করবে। আজকের গল্পটিও একটা মেসেজ আছে, সেটা আপনি শেষ পর্যন্ত শুনলে বুঝতে পারবেন। আমরা উল্লাসের কাছে ফিরে যাব, যাবার আগে একটু বলে দিই আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668, আমি আবারও বলছি 9115668। ফোন করার পর আপনার নাম এবং সেল নাম্বারটি স্পষ্ট করে বলে আপনি আপনার জীবনের যে গল্পটি বলতে চান সেটা খুব সংক্ষিপ্ত করে 1-2 মিনিটের মধ্যে বলে বলবেন, আপনার সঙ্গে যোগাযোগ করতে আমরা যোগাযোগ করব। আর ফেসবুকের কথা আমরা বারবারই বলে থাকি কারণ ফেসবুকটা হচ্ছে আমাদের হ্যালো ইট 920 আড্ডার কেন্দ্রবিন্দু, ওখান থেকে পুরনো অনুষ্ঠান ডাউনলোড করা, আজকের অতিথির সাথে সরাসরি যোগাযোগ করা, পুরনো অতিথি যারা এসছেন তাদের সাথে যোগাযোগ করা থেকে যাবতীয় তথ্যাবলী আপনি ফেসবুক থেকে পেয়ে থাকবেন। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920, ওখানে যাবেন, যাওয়ার পরে লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি হ্যালো ইট 920 মেম্বার হয়ে যাবেন। উল্লাস, আমরা যে জায়গাটাতে ছিলাম, হ্যাঁ, তারপর
আমরা বাসায় আসলাম, আমার ওইখানে তো মাসির ছেলে আছে, মেয়ে আছে, তো ওদেরকে বললাম যে আমরা তো আসলে বিয়ে শাদী এখন করছি, বোনটাকে বললাম আর কি, রাধা বলতেছে দেখেন না আমরা যেহেতু বিয়ে করে ফেলছি তো আমরা দুজন একসাথে থাকি। এই কথা শোনার পর মাসিম আমাকে ডেকে বলেন যে এখন না আমরা বিয়ের পরের রাতে মানে একসাথে থাকি না, বিয়ের রাতে, বিয়ের পরের রাত, দুই রাত, মানে বিয়ের রাতে তো বিয়েই হয় হিন্দুদের মাঝে, পরের রাতটা কাল রাত মানা হয়,
পরের রাতটা হাজবেন্ড এন্ড ওয়াইফ থাকে না,
থাকে না একসাথে, আমাদের বংশে এরকম বিয়ে হচ্ছে। ও আমাকে ধরে অনেক চিৎকার করলো ওই রাতে যে কেন আমি তোমাকে ছাড়া আমি আর থাকতে পারবো না, দেখো আগে তুমি আমার ছিলে লাভার, এখন তুমি আমার স্বামী, স্বামীকে ছেড়ে একটা ওয়াইফ কিভাবে থাকে? তো ও বলছে আমি কাল রাত চাল রাত মানিনা তুমি আমার সাথে থাকবা। পরে আমি বলছি যে না এটা তোমাকে মানতেই হবে, এটা আমার বংশ নির্বংশ হয়ে যাবে এরকম কথা আমি শুনছি আমার বাবা বা ভাইয়ের মুখে। পরে অনেক কান্নাকাটি করে তো আমি ওকে রেখে অন্য রুমে চলে যাই ঘুমাতে। পরের দিন সকালে উঠি, সকালে উঠা আমি চিন্তা করি যে আজকে 3 দিন যাবৎ আমি বাসা থেকে বেরোইছি, ছোট বোনটাকে তো অনেক মিস করছি, তো আমি এটা জানার জন্য আমার এক ভাইয়ের কাছে ফোন দেই। ভাইটা আবার পুলিশে আছে, বলতেছে দেখ শিপ্রার যে আরেক দাদা আছে, বিশাত ভাই আছে, সুদীপ, সুদীপের আরেক ভাই আছে, ওর নাম হচ্ছে সজল, ও তো তুই তো জানোস যে ঢাকা আইজি অফিসে কাজ করে, ওর ক্ষমতা সম্পর্কে তোর আইডিয়া আছে? আমি বলছি হ্যাঁ আছে। তো বলতেছে যে তোর নামে থানায় মামলা হয়েছে, তোর বাবার নামে মামলা হয়ে গেছে, তোর বোনের নামেও মামলা হয়েছে, তিনজনের নামে তারা মামলা করছে। ওদের স্কুপটা ছিল এরকম যে আমি মেয়ে নিয়ে পালাইছি, আমি অপরাধ করছি, বাবা আমাকে প্রশ্রয় দিচ্ছেন আর বোন আমাকে সাহায্য করছে। এই তিনটে স্কুপ দিয়ে তারা তিনজনের নামে মামলা করলো। পরবর্তীতে আমি খুব কান্নাকাটি করি এই কথাটা শুনে। তারপর শিপরা বলে একটা কাজ করো, তুমি আমাকে মোবাইলটা দাও। আমি বলছি কি করবা? বলছে দাও না। ও ফোন দেয় ওকে তার যে ভাইটা সবচেয়ে বেশি আদর করে বা মাসির ছেলে দীপঙ্কর, দীপঙ্করকে ফোন দিয়ে বলতেছে যে দাদা একটা কথা বলি, তার নামে যদি মামলা না তোলা হয় তাহলে সরকারি চাকরির ক্ষেত্রে তার অনেক প্রবলেম হয়ে যাবে, আর তোমরা তো চাও না যে আমার স্বামী নিয়ে আমি খুব কষ্টে দিন কাটাই, তাহলে তোমরা আমার স্বামীর মামলা তুলে নাও, না হলে আমরা দুজন আত্মহত্যা করব, না তোমরা আমাদেরকে পাইলা তাহলে এই মামলা দিয়ে তোমরা কি করবা? তখন উনি বললেন যে ঠিক আছে জামাইকে দে। তো উনি আমাকে একটা কথা বলেন যে দেখো তুমি তো আমাদের জামাই হয়ে গেছো, যেহেতু বিয়ে করে ফেলছো, তুমি মেয়েটাকে নিয়ে গেছো, ওর মার অবস্থা বিষয়টা ভালো না, ওর মা হার্ট ফেল করছেন, ওর মা মেডিকেলে ভর্তি আছেন, কথাটা মিথ্যে ছিল। তারপর আমি বলছি এখন কি করার, তো উনি বললেন যে ঠিক আছে তুমি তাকে নিয়ে আসো, তুমি তো আমাদের জামাই হয়ে গেছো, তো তুমি তাকে নিয়ে আসো, তুমি আমাদের জামাই জামাই থাকবা, ও আমাদের মেয়ে মেয়েই থাকবে, তোমাদের সম্পর্ক অটুট থাকবে, কিন্তু এখন আমরা মেয়ে বুঝাই দিব না, দুই বছর পর মেয়ে বুঝাই দিব, যখন সে আরো পরিপক্ক হবে তখন, তার বয়স 18 এখনো হয় নাই। তা আমি বললাম যে না, শিবটা তো বলছে যে তার বয়স 18, তার মা বলছে তার কাছে যে তার বয়স 18, তাহলে তো এরকম হয় কেন? তো ওনার কথাটা আমি অতটা বিশ্বাস করলাম না। পর আমি আমার দুলা ভাইয়ের সাথে যোগাযোগ করি, উনি কোনা বাড়িতে থাকেন। দুলা ভাই বললেন যে সুমন তুমি চলে আসো, আমার বাসা কেউ চিনে না, ওরা তো তোমার আত্মীয় স্বজনের বাসায় বাসায় যাইতেছে, তো তোমাকে তো খুঁজে বের করে ফেলবে তোমাকে। দুলা ভাই তখন নতুন বাসা চেঞ্জ করছেন, আমার ভিতরে একটা আত্মবিশ্বাস হিসেবে কাজ করছে যে নতুন বাসা যেহেতু আমিও এখন ঠিক মতো চিনি না, তো ওরাই চিনবে কোথেকে, বাবাও চিনেন না নতুন বাসাটা। পরে আমি শিবটাকে নিয়ে ওই দিনই মানে রওনা দিই, সোমবার দিন রওনা দিই, সারাটা রাস্তা সে আমার সাথে আসে এবং সে একটা কথাই বলে যে তুমি আমাকে বুকের মাঝে মাথাটা রাখতে সুযোগ দাও, আমি তোমার বুকে মাথা রেখে সারা রাস্তা জার্নি করবো। শীতের সিজন ছিল তখন, তো আমার বুকে তাকে মাথা রেখে তারপর চাদর দিয়ে শাল দিয়া দুজনেই মানে আশ্রয় নিলাম আর কি, যেন শীতটা কম লাগে। উত্তরবঙ্গে তো ভাই ওইদিকে অনেক
সুইট, ওকে উত্তরবঙ্গে থ্যাংকস জানান যে এরকম শীত ছিল, নইলে তো চাদর দিয়ে হবে জড়ায় ধরতে পারতেন না।
তারপর একটু পর দেখলাম যে সে ঘুমায় পড়ছে, ঘুমায় পড়ার পর আমি বললাম যে তুমি ঘুমায় পড়ছ, এখানে দেখো কত সুন্দর সুন্দর দৃশ্য, ওদিকে অনেক দৃশ্য আছে, এনজয় করো। ও বলতেছে আচ্ছা ঠিক আছে, তুমি আমার পাশে আছো এখন, আমার সবকিছু ভালো, সমস্যা নেই, আমি সবকিছু দেখবো। তো একটু উঠে বসে, ও আমাকে হঠাৎ করে বলতেছে আচ্ছা জানুল আমাকে যদি নিয়ে যায় থাকতে পারবো আমাকে ছাড়া? আমি বলছি না তোমাকে ছাড়া তো আমি থাকতে পারবো না, যেহেতু আগের চেয়ে সেটা ছিল অন্যরকম কন্ডিশন, কারণ প্রেমিকা ছিল, এখন তো তুমি আমার ওয়াইফ, ওয়াইফকে ছাড়া হাজবেন্ড থাকতে পারে কখনো? ও বলছে আচ্ছা ঠিক আছে তাহলে চলো আগে যাই দেখি কি হয় কি করেন। আসলাম, আসার পর ফুড ভিলেজে আমাদের একটা বিরতি দেয়।
ওকে দ্যাটস কুল, আমার চোখের সামনে সবকিছু ভাসছে রীতিমতো। হ্যাঁ, ফুড ভিলেজ,
ফুড ভিলেজে বিরতি দেয়। তো ও বাইরে যাবে বা টয়লেটে যাবে, তো চিনতেছে না, তো আমি গেলাম তার সাথে মহিলা টয়লেটে গেলাম, তো ওইখানে কেউ ছিল না, নাথিং না,
রাতের একদম গভীর রাত,
একদম কেউ না, রাতে গভীর রাত আমরা যাচ্ছি। তো তাকে আমি ওইখানে জড়ায় ধরলাম, জড়ায় ধরার পর তারপর মানে কিস করি এখানে তাকে, ও আমাকে করে, করার পর আমরা বের হই, বের হইয়ে তারপর গাড়িতে উঠি। ও আবার আমার গান খুব পছন্দ করত, মাঝে মধ্যে যে কথা বলতাম।
আপনি গাইতে পারেন?
জি, মানে একটু ওইখানে সে আমাকে বলে যে প্লিজ এখন যে এনজয়টা হচ্ছে যমুনা সেতুর পাশাপাশি, তো এখানে তুমি আমাকে প্লিজ মানে আস্তে আস্তে গুনগুন একটা গান শোনাও। তো আমি দেখলাম যে তখন গাড়িটা খালি ছিল, বাসটা খালি ছিল, অতটা ভরার ছিল না, তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে চলো আর দুই সিট পিছনে চলে যাই। তো আমি একটু হাইটা ড্রাইভার এখানে গেলাম যে ভাই আমরা যদি পিছনে সিটে বসি তাহলে আপনার কোনো আপত্তি আছে? তো উনি বলতেছেন যে না আপনারা বসেন সমস্যা নেই। পরে আমি গেলাম ওইখানে পিছনে সিটে তাকে নিয়ে বসলাম, বসার পর ওইখানেই মানে তো আমাকে রিকোয়েস্ট করে যে একটা গান শোনাও, আমি গান শুনবো আর যমুনা সেতু দেখবো। তো তখন যমুনা সেতুতে আসলাম, তো তারপর বরাবরই যে গানটা সে খুব পছন্দ করত, এসআই টুটুলের গান আমি খুব পছন্দ করি, তো ওই গানটাই মানে তাকে তখন আমি গেয়ে শোনাই। গানটা ছিল এরকম যে আমি একটু মানে মনে, হ্যাঁ মনে পড়ছে যে এইভাবে ছিল গানটা যে বহু পথ খুঁজে নদী সাগরে হারায়, যেতে যেতে নীলাকাশ সীমানা ছড়ায়, সাগর মিশে কোথায় জানি না আমি, কোন সীমানাই গো জান মানি না আমি, জীবনে মরণে তুমি যে আমার, এইভাবেই।
চমৎকার, চমৎকার আপনি। ওকে, তারপর
আমি গানটা তাকে শোনাই, এইভাবে গান গাইতে গাইতে সে ঘুমায় পড়ে আবার। তো ঘুমানোর পর আমি তাকে জড়াই ধরিয়া, তখন সে তো ঘুমায় পড়ছে, সে তো আর কোন হুশ নাই, তো আমার তো মাথায় একটা চিন্তা আছে যে আমার নামে মামলা হয়েছে, বাবার নামে মামলা হয়েছে। তো ওই গাড়িতে বসে আমি ফোন দিই আমার ভাইটাকে, ফোন দিই ভাইটাকে, ফোন দেওয়ার পরে ও বলতেছে যে শোন তুই সবচেয়ে বেটার হয় বাসায় চলে আয়, অনেক প্রেশার দিতেছে, ওদের মেয়ে তুই ওদের কাছে দিয়ে দে, ওদের মেয়েকে আর আমরা রাখবো না, আমাদের রাখার দরকার নাই। আমি বলছি পাগল নাকি, আমি বিয়ে করে ফেলছি, জীবনে কয়বার বিয়ে করে, আমি কি আর বিয়ে করবো? আমি রাগ করে লাইন কেটে দিছি। পরে আমি ফোন দিই আমার দিদিকে, তো দিদি ফোন রিসিভ না করে আমার বৌদি ফোন রিসিভ করেন, বৌদি আমাকে একটা কথাই বলেন যে তোমার সাথে পরিবারে কেউ কথা বলতে চাচ্ছে না, তুমি কেন এই কাজটা করলা, সবাই তো এখন দেখো বাড়িঘর ভেঙে ফেলবে, তারা যেরকম হুমকি দিচ্ছে বাড়িঘর ভেঙে ফেলবে, কারণ আমার তো ভাইয়া ব্যাকগ্রাউন্ড ভালো না, আমার কোনো ক্ষমতা তখন ছিল না এলাকায়, বাড়িঘর ভেঙে দিবে, আগুন জ্বালাই দিবে এরকম হুমকি দিয়ে গেছে, তো তোমার বোন তোমার সাথে কথা বলো না, রাগ করছে, এটা শুনে মানে খুব কান্না করলাম। বলছি ঠিক আছে আমার ছোট বোনটাকে দেন, সাথীকে দেন, ও তো কথা বলতে না করবে না, ওকে দেওয়ার পর সাথে সাথে আমি অনেক কান্না করি আর ও অনেক কান্না করে, কান্নার সব শিপ্রার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে পড়ে আমার মাথায় হাত দিয়ে বলতেছে, দেখো তো আমি তো বাবা মা ছেড়ে আসছি, আমি তো সারা জীবন তোমার সাথে থাকবো, তো যে জায়গায় আমার চিৎকার কান্না চেঁচামেচি করার কথা ওই জায়গায় তুমি কান্না করতেছো, তাহলে তুমি কেমন, তোমার না অনেক সাহস আছে, তাহলে তুমি এরকম করো কেন? পরে বলতেছে, দেখো তো আমি সাথীর সাথে কথা বলি। পরে বলছে, সাথী তুমি চিন্তা করো না, তোমার বৌদির সাথে আছে, তোমার দাদার সাথে আছি, সুতরাং তুমি একটু টেনশন করো না, আমি তোমার ভাইয়াকে নিয়ে আছি, ভালো আছি, আমরা আসবো। তো জানতে পারি সাথীর সাথে আবার কথা বলে যে বাবার নামে মামলা হয়েছে, আবার দিদির নামে মামলা হয়েছে, আবার ছোট ভাইটার রুমানের নামে মামলা হয়েছে। ছোট ভাইটা তো স্টুডেন্ট, ও কলেজে লেখাপড়া করে, ও চলে গেল আমার আঙ্কেলের বাড়িতে,
পালিয়ে
চলে গেল। আরেকটা প্রবলেম ছিল, ওরা মারবে এরকম দিয়েছিল আমার ছোট ভাইকে। আর বাবা চলে গেল আমার আঙ্কেলের বাড়িতে কাউরাই, মানে এটা আমাদের গাজীপুর জেলাতেই পড়ে। আর আমার বোনটা চলে গেল আমাদের আরেক পাশের আত্মীয়ের বাড়ি আছে ওইখানে, যাতে আমাদেরকে কেউ ওদেরকে খুঁজে না পায়। এর মাঝে তারা বারবার ওইখান থেকে বাসায় আসতেছে শিপ্রার পরিবার লোকজন, বা ওর ওই যে পিসাতো ভাই, পিসাতো ভাইয়ের বন্ধু বান্ধব নিয়ে আসতেছে, হুমকি দিচ্ছে। এভাবে বারবার আমাদের মাঝে বাসায় এসে হুমকি দামকি এরকম চলছে। তারপর অনেক চিন্তা করি আসলে কি হচ্ছে বাসায়। এসব ভাবতে ভাবতে আমরা দুলা ভাইয়ের বাসায় এসে পৌঁছাই। পৌঁছানোর পর ওই দিন সারাদিন মোটামুটি ভালোই যায়, অনেক আনন্দ ফুর্তি কাটাই। রাতের বেলা দুলা ভাই কে বলি আমি ফ্রি মাইন্ডে, যে দুলা ভাই আমি তার সাথে একসাথে ঘুমাবো। তো আমাদেরকে একসাথে দেওয়া হয়, এবং ওই দিন ফার্স্ট টাইম আমাদের মাঝে, ওরও ইচ্ছা ছিল আমার ইচ্ছা ছিল, আমাদের মাঝে স্বামী স্ত্রী সম্পর্ক হয়।
ওকে,
এবং দুইবার হয়েছিল মনে হয় রাতে।
পরে উই উইল নট মাইন্ড ইফ ইউ মেক ইট 20 টাইমস, নো প্রবলেম। যেবারই হয় ইট ওয়াজ ফার্স্ট টাইম। ওকে, ইট ওয়াজ গুড, মানে অসম ফিলিংস নিঃসন্দেহে, কারণ জীবনের প্রথম প্রথম যে কোনো ফিলিংস, প্রথম যে কোনো মোমেন্টস ইটস রিয়েলি অসম। লাভের জায়গা থেকে বা যে কোনো জায়গা থেকে প্রথম হাত ধরাটাও অনেক অনেক বেশি অসম। যাই হোক, আমরা সেই জায়গাটা থেকে অনেক বেশি প্রিটি ফিল করছি, অনেক বেশি ভাল লাগছে আপনার স্টোরি শুনে। তারপর
তারপর মানে সারারাত এরকম তার সাথে সময় গেল আমার, মোটামুটি অনেক ভালো লাগলো, জীবনে ফার্স্ট টাইম এরকম কোনো কিছু, মানে অনেক এনজয় করলাম ব্যাপারটাকে। আর ও আমাকে অনেক হাসাচ্ছিল, আমিও তাকে অনেক হাসাচ্ছিলাম। কি বলবো, ও আমাকে এত আদর করছিল যেন আমি মানে একটা বাচ্চা ছেলে, এরকম ভাবে সবসময় সে আমাকে আদর করে। তারপর পরের দিন সকালবেলা উঠলো, উঠে সে স্নান করলো আর আমি স্নান করলাম। তো কাপড় বাইরে একটা ক্ষেত আছে, এখানে নাড়তে গেল, তো কাপড় শুকাতে দিয়ে আইসা বাসায় বসে আমরা টিভি দেখলাম, টিভি দেখে খাওয়া দাওয়া করলাম। বিকেল বেজে গেল চারটা, ওকে বললাম যে জানো আমি তো একটু বাজারে যাই, একটু দেখি, একটু ঘুরে আসি, অনেকদিন যাবো যাই না এইদিকে, তুমি শুকনো কাপড়গুলো নিয়ে আসো। তো ও শুকনো কাপড় আনতে, যখন আমরা দুজন বের হলাম বাসা থেকে, ও শুকনো কাপড় আনতে যেদিকে যাবে ওর বিপরীত দিকে আমার রাস্তাটা, আমি যেদিকে যাবো। তো আমি ওর দিকে তাকাই, আমি উল্টো দিকে পিছনের দিকে হাঁটতেছি, আর শুধু মনে মনে ভাবছি মনে হয় আজকেই তাকে আমি শেষ দেখা দেখছি, আর মনে হয় আর দেখতে পারবো না। আমার এরকম একটা ফিলিংস হচ্ছিল ভিতরে, আমি মনে হয় আর তাকে দেখতে পারবো না কোনোদিন। তো তাকে যতক্ষণ দেখা গেল ঠিক ততক্ষণই আমি এইভাবে উল্টো দিকে হাঁটলাম, পিঠ সামনে দিয়ে আর মুখ পিছন দিয়ে এইভাবে হাঁটলাম। তো হাঁটতে 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 এক পর্যায়ে হঠাৎ যখন এইভাবে আমি ঘুরলাম পিছন দিকে, যখন ঘুরলাম স্বাভাবিক ভাবে যখন ঘুরলাম, ঘুরে দেখি আমার বাবা, আমার জেঠা আর আমাদের এক আঙ্কেল, আমাদের এলাকার রাজ্জাক আঙ্কেল, ওরা তিনজন আমার সামনে। পরে আমি চিন্তা করলাম যে আসলে কি হইল, ওনারা আসলেন কেন? বাবা তো আমাকে জড়াই ধরে চিৎকার কান্না করতে শুরু করলেন যে বাবা কাজ করছো, আমার কোনো আপত্তি ছিল না, বা আমার এই মেয়েকে আমি মেনে নিবো, আমার সারা জীবন আমার ছেলের বউ হিসেবে মেনে নিবো, আমার কোনো প্রবলেম নাই। কিন্তু বাবা ওরা তো মেনে নিচ্ছে না, তোমার বাবার নামে মামলা করে দিছে, তোমার ছোট ভাই, ছোট বোন, ভাই বোন সবার নামে মামলা করে দিছে, এরকম কথা বললো নি আমাকে। তো বাবার কান্না শুনে আমি বাবাকে জড়াই ধরি এবং কান্না করতে থাকি। তখন আমার ওইটাই মনে আসতেছিল যে বাবা তো আমার জন্য অনেক কষ্ট করছেন, আজকে নিজের ভালোবাসা টিকায় রাখতে, নিজের ভালোবাসা দাম দিতে, যে হয়তো আমি এই কাজটা করি,
পুরো পরিবারকে বিপদে ফেলে দিয়েছি,
বিপদে ফেলে দিছি। পরে আমি বাবাকে জড়াই ধরে অনেক কান্না করি, পায়ে ধরিয়া বারবার পায়ে লাফাই পড়ি যে বাবা আমার খুব অন্যায় করে ফেলছি, আমি তো এই কাজটা করে ফেলছি, বাবা তুমি না মাফ না করলে আমার কখনো মানে স্বর্গে জায়গা হবে না, আমি কখনো স্বর্গ লাভ করতে পারবো না। বাবা বলছে, আমার বাবা এতই সহজ সরল মানুষ, যে এত ভালো মানুষ, উনি আমাকে বলছে বাবা তোমার সম্পর্কে আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব বা কোনো অভিশাপ নাই, তুমি যা করছো আমি তো মেনেই নিছি, কিন্তু ওর পরিবার তো মানতেছে না, প্লিজ বাবা তুমি কিছু একটা করো দয়া করে। আমার জেঠা বলতেছেন, যেহেতু মেয়েকে তুমি বিয়ে করে ফেলছো, দেখি কি করা যায়, আমার জেঠা বললেন। উনি বললেন যে ঠিক আছে তাহলে তুমি চলো বাড়িতে, চলো বাড়িতে, ওখানে চেয়ারম্যান সাহেব আমাদেরকে খবর দিয়েছেন, চেয়ারম্যান গেলে এটা একটা বিহিত করে দিবেন, যাতে তোমারও ক্ষতি না হয়, তারও ক্ষতি না হয়, কারো যেন ক্ষতি না হয়। তো চেয়ারম্যানকে বিশ্বাস করতাম, উনি আমার দৃষ্টিতে একজন ভালো মানুষ, এবং আমার মা উনাকে ধর্মের ভাই ডেকে গিয়েছিলেন, এবং ওনাদের পরিবার আমাদের মোটামুটি যাতায়াত ছিল, আমাদের উনি ঘৃণা করতেন না এক কথায়। যেটা আমি বললাম যে ঠিক আছে, যেহেতু চেয়ারম্যান মামা পাঠাইছেন, যা একটা বিহিত করে দিবেন, কিন্তু আমি ওনার সাথে আগে কথা বলে নিব, না হলে আমি যাবো না। তারপর ওনাকে আমি ফোন দিই, উনি বলেন যে মামা তুমি আসো, বিয়ে যেহেতু করে ফেলছো কোনো প্রবলেম নেই, তুমি আসো, কে নিয়ে যাবো আমি দেখবো না, তুমি আসো। একটা ইন্সপাইরেশন পেলাম যে না, ও তো আমার সাথেই থাকতেছে। তারপর আমি আমার ভাইয়াকে ফোন দিই, দুলাল নাম, উনি আবার আমাদের এখানে মানে একটু লিডারশিপ দেন আর কি, এলাকার লিডার। দুলাল ভাইয়াকে ফোন দিই যে ভাইয়া আমি এখন কি করবো। পরে বলতেছে যে তুমি কি বিয়ে করছো, আমি বলতেছি যে হ্যাঁ। বলতেছেন যে ঠিক আছে, তুমি যেহেতু বিয়ে করেছো তাহলে এটা নেওয়ার কোন স্বার্থ কারণ নেই, কিন্তু তোমাকে একটা কথা মানতে হবে, মেয়ে তাদেরকে দিয়ে দিব এখন আমরা, চার বছর পরে আনুষ্ঠানিক ভাবে তাকে আমরা বিয়ে করাই তোমার বাসায় তুলে আনবো, কথা দিলাম। এভাবে কথাগুলো উনি বললো, বিশ্বাস করলাম তখন, সবাইকে বিশ্বাস করছি। এখন তো আমার রাধা আমার ওয়াইফ, আমার জীবনে আমি একটা সিদ্ধান্ত নিব, আমি তো এটা তার কাছে না জেনে আমি কিভাবে কি করি। তো আমি যখন তার কাছে বুঝতে যাই, সে আমার দুই পায়ে জড়ায় ধরে, জান গো ওইখানে যদি নাও তাহলে তো তুমি আমাকে রাখতে পারবো না, তোমার তো ওই রকম শক্তি না, তোমার এলাকায় তোমার অতটা সাপোর্ট তুমি পাবা না, তুমি কেন আমাকে নিয়ে যেতেছো, তুমি নিয়ে যাও না আমাকে। পরে আমি তার কথাটা মানলাম না, পরে আমি বলি না বাবা যেহেতু আসছে আমরা যাবো, আর মামা বলছে, চেয়ারম্যান মামা বলছেন যাবো, চলো দেখি কি হয়। বারবার না করতেছে যাওয়ার জন্য, আমার বোন না করতেছে, জীবনের বাসায় আছি, বোন না করতেছেন, দুলা ভাই না করতেছেন যে যাইস না ওইখানে, গেলে মেয়েটা দিবে না, যাইস না, দরকার নাই, আমি আয় তোদেরকে পিছনে দরজা দিয়ে আবার পালাই যেতে সাহায্য করি। কিন্তু ওই যে একটা মুহূর্ত বাবা কান্না করছেন, বাবাকে মানে এত কষ্ট করে লেখাপড়া করেছেন, ওই মুহূর্তটা আমার চোখের সামনে ভাসতেছে। তারপর আমি করলাম কি, আমার ওয়াইফকে নিয়ে বাবাকে নিয়ে আমরা সিএনজি করে একদম চেয়ারম্যানের বাড়ি থেকে সরাসরি উঠলাম। তখনও চেয়ারম্যানের বাড়িতে মেয়ে পক্ষের কেউ আসে নাই, শুধু চেয়ারম্যানের যেসব লোকজন থাকে সাথে, এবং ওই চেয়ারম্যানের বাড়ির পাশে যে বাজারটা ওনার নামে নামকরণ হয়েছে ইউনুস মার্কেট, ওই ইউনুস মার্কেটে আবার আমার বাবা কাজ করেন, ওইখানে গেলাম, ওইখানে অনেক লোক আমাকে চিনে, ওইখানে আমাকে অনেক সম্মান করে, এবং সবাই জানে যে আমি একটা টিচার। চেয়ারম্যান বসলেন এবং আরো অনেক জ্ঞানীগুণী লোকজন এখানে বসলেন, কিন্তু মেয়ে পক্ষের কোন লোক এখানে ছিলেন না। তারপর চেয়ারম্যান সাহেব কি করলেন, মেয়েকে জিজ্ঞাসাবাদ করলেন যে তুমি কি তাকে বিয়ে করছো, ও বলছে হ্যাঁ বিয়ে করছি। পরে বলছেন যে তোমার বাবা মা তো মেয়ে নিতেছে না, মামলা করছে। পরে ও বলতেছে বিয়ের পর আমার স্বামী সব বাবা মা আছেন, বাবা মার জায়গায় আমি ওনাদেরকে শ্রদ্ধা করি, কিন্তু আমি ওনাদের কাছে তো আর যাবো না, আমার স্বামীর ঘর এখন আমার জন্য সবকিছু। তো বলতেছে এই কথাগুলো কি তুমি সবার সামনে বলতে পারবা? পরে বলছে যে হ্যাঁ বলতে পারবো। তারপর কোর্ট মেরিজের কাগজ চাইলেন, ওইটাও দেখাইলাম, সব প্রমাণপাতি হয়ে গেল যে আমরা আসলে স্বামী স্ত্রীর বন্ধনে আবদ্ধ হয়ে গেছি, এখানে কোনো ঝামেলা নাই, সরকারিভাবে আমাদেরকে স্বীকৃতি দেওয়া হয়েছে কোর্টের মাধ্যমে। তারপর ওই যে আইজি অফিসে যে লোকটা কাজ করে, শিপ্রার আত্মীয় পিসাত ভাই, ওই লোকটাকে ফোন দিয়ে বলেন যে সজল, মেয়ে তো তোমাদের সাপোর্ট দিচ্ছে না, মেয়ে তো ছেলের সাথে যাবে, আমি এখন কি করব বলো। তো বলতেছে যে ঠিক আছে মেয়েকে দিয়ে দেন ছেলের কাছে, কিন্তু একটা কথা কি যে আমি বেঁচে থাকতে ছেলের পরিবার এইখানে থাকতে পারবে না, ওদের বাড়িঘর ভেঙে চুরে চুরমার করে ওদেরকে পাঠিয়ে দিবে এখান থেকে অন্য জায়গায়। পর চেয়ারম্যান বলতেছে যে যদি মেয়ে ওদেরকে দিয়ে দেয় তুমি একটা কিছু করতে পারবো না, যদি আমি জীবিত থাকি তাহলে। অনেক চেষ্টা করছেন উনি ওর সাথে কথা বলে, কিন্তু ওর একটা কথাই যে আমি এখানে থাকতে পারবো না, আর ওদের মেয়ে ওরা ত্যাগ করে দিবে, আর বাড়িঘর আমাদের জ্বালায় পোড়াই দিবে, এরকম হুমকি হয়েছে এখানে। পরে চেয়ারম্যান সাহেব ফোনটা কেটে দিলেন। ততক্ষণে মেয়ের পরিবারের যারা ছিল, ওই যে সুদীপ ছেলেটা পিসাত ভাই, ও আসলো, এরপরে আরো অনেক লোকজন, ওদের গোষ্ঠীর যে লোকজন ছিল, আরো আত্মীয় জন, মামাতো ভাই, কাকাতো ভাই, সবাই আসলো, এবং শিপ্রার মাসির বাড়ি থেকে মাইশা তো তিনটা ভাই এসে তিনও জন আসলো, এবং ওই মাইশাতো ভাইদের গ্রামের আরো দু তিনজন লোক ছিল, তারাও আসলো ঘোড়াশাল থেকে। আসার পর এখানে একটা সালিশি ব্যবস্থা হলো, তা আমাদের গ্রাম থেকেও আরো লোকজন আসছেন, নেতা যারা বা লিডারশিপ যারা দেন এলাকার, সেলিম নামে একজন লোক আছেন, উনিও আসলেন। এতক্ষণ সবকিছু ঠিকঠাক ছিল যে মেয়ে দিয়ে দিবেন, মেয়ে সবকিছু মানে কাগজপত্র হচ্ছে, মেয়ে আমার সাথে যাবে এবং আমার সাথে ঘর করবে, আমরা কোনো বাধা বিপত্তি ছাড়াই ঘর সংসার করবে এরকম। তো যখনই ওই সেলিম লোকটা আসলো, উনি আয়সা চেয়ারম্যানকে ডাকলেন আলাদা আলাদা ডাইকা, উনি বলতেছেন যেহেতু মেয়ের বয়স 18 হয় না, এখানে কোনো কিছু চলবে না, কোনো কথা চলবে না, মেয়েকে নিয়ে যাব। তো চেয়ারম্যান চিন্তা করলেন যে এখন তো আমি তো ক্ষমতায় আছি ঠিক আছে, কিন্তু আমার অন্য দিক থেকে প্রবলেম উনি ফিল করলেন, যেটা পার্টিগত দিক থেকে একটা প্রবলেম ফিল করলেন। তারপর উনি বললেন যে ঠিক আছে এখন দেখা যাক মেয়ে কি বলে। তো আমাকে আর তাকে ডাইকা আনা হয়েছে, এবং বাবাকে আর যেটাকে আগে থেকে হুমকি দিয়ে দেওয়া হয়েছে যে ছেলে যদি এখানে কোনো কথা বলে তাহলে কিন্তু আপনাদের অবস্থা কাহিল হয়ে যাবে, এখান থেকে ঘর বাড়ি ভেঙে তারপর আমরা পাঠাই দিব অন্য জায়গায়, কারণ আমাদের জায়গাটা সরকারি জায়গা, বাজার থেকে দেওয়া হয়েছে। তারপর বাবা কি করলেন, আমাকে ডাকলেন, ডাকিয়ে বললেন যে বাবা তুই যদি এখানে কথা বলস তাহলে আমার তো থাকা সম্ভব না, তোর তো বোন আছে ভাই আছে, তারা কোথায় যাবে, আর সামনে আবার ও লেখাপড়া করতেছে, ও লেখাপড়া তো ধ্বংস হয়ে যাবে, অনেক দিক চিন্তা করলাম আমি। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে বাবা আমি চুপ থাকবো, কথা বলবো না, তুমি তো শান্তি। পরে বলতেছে হ্যাঁ তুমি চুপ থাকবা। তো সবাই বসলো, বসে এখানে সালিশি ব্যবস্থা হচ্ছে। তো চেয়ারম্যান বললেন, শিপ্রাকে ডাক দিলেন যে আচ্ছা মা সে কি তোমার স্বামী? তো ও বলতেছে যে হ্যাঁ ও আমার স্বামী, এবং আমি আমার স্বামীকে চিনি, এছাড়া এখানে যারা আসছে আমি কাউকে চিনি না। তো ওই সেলিম লোকটা বারবার ডিফিট করছেন, শুধু সবাই একমত শুধু ওই লোকটার একটু প্রবলেম, মানে ওই লোকটাকে সুদী বুঝে ওর পিছাতে হয় ওরা নিয়ে আসছেন। ওই লোকটা বারবার ডিফিট করছেন আমাকে যে না এখানে তোমার কোনো কথা ইয়ে হবে না, গ্রান্ট হবে না, তোমার তো 18 বছর বয়স হয় নাই। চেয়ারম্যান সাহেব ওকে প্রশ্ন করলেন যে তোমার তো 18 বছর বয়স হয় নাই, তাহলে তুমি কেন এখানে মানে এই কাজটা করলা, তোমার 18 বছর হয়নি, তুমি কেন তাকে বিয়ে করলা, এখন ছেলেও বিপদে আছে, ছেলের পরিবারও বিপদে আছে, তুমিও বিপদে আছো। তখন শিবরা বলল যে একটা মেয়ে কেবল বলতে পারে যে একটা মেয়ের স্বামীর কখন প্রয়োজন, সেটা একটা মেয়ে ভালো বলতে পারে, ওর বাবার সামনে ওর ভাইয়ের সামনে সবার সামনে কথাটা বলছে। তো আমার মনে হয়েছে যে আমার স্বামীর প্রয়োজন এই মুহূর্তে, আমি তাই আমার স্বামী বেছে নিছি, কারণ আমার বাবা মা মানবে না, এই জন্য আমি আমার স্বামীকে নিজের ভাবে বেছে নিছি, আর আমার 18 বছর হয়েছে সেটা আমি নিজেও স্বীকার করি। তারপর বলে যে না তোমার পরিবার বলতেছে যে স্কুল সার্টিফিকেটের মাধ্যমে তারা গেলে তাহলে তো তুমি ঠকে যাবা, তোমাকে তো দিবে না। সেলিম বলছে যে ঠিক আছে আমরা স্কুল সার্টিফিকেটের মাঝে যাব, এবং স্কুল সার্টিফিকেট থেকে আইনা ও মেয়েকে নিয়ে যদি চলেও যায় আবার তাহলে আমরা তার মামলা রাখবই, তখন সে আর মেয়ে নিয়ে কি করবে, মামলা তো সে হেরে যাবে। তো আমিও একটা জিনিস চিন্তা করলাম যে স্কুল সার্টিফিকেট হলে আমি তো হেরে যাবো। তারপর দুলাল ভাই যার কথা আগে বলি, সেলিম ভাই, তারপর যে সুদীপ, দীপঙ্কর, তার আত্মীয় স্বজনটা মিলা, তারপর সিদ্ধান্ত নিল যে মেয়ে নিয়ে যাবে। ওর বাবা বললেন যে আমি ছেলের সাথে একটু কথা বলবো, মানে আমার সাথে একটু কথা বলবেন ওর বাবা। ওর বাবা তোমাকে এখনো অনেক আদর করেন। ওর বাবা বললেন যে আমি ছেলের সাথে একটু কথা বলবো, ছেলেকে একটু আমার সাথে একা রুমে এক রুমে দেন। তখন আমি রাধাকেও সাথে করে নিয়ে গেলাম, ওর হাত ধরে বললাম যে এই যে হাত ধরে রাখছি, এই হাতের বন্ধনটাকে ছিন্ন করে দিবেন, কেন ছিন্ন করবেন, আমি তো তাকে বিয়ে করছি, আমি তো তাকে ভালোবাসি, আমি তো তাকে, আমার তো যোগ্যতা আছে, বা আমি তো যে কোনো জায়গায় চাকরি করতে পারবো, আমি তো আমার বাপদাদার পেশা আমাকে করতে হবে না, এমন তো না যেটা করলে নাকি সমাজে ভালো মর্যাদা পাওয়া যাবে, এরকম কিছু করলে তো আমি আপনার মেয়েকে খাওয়াতে পারবো, কেন টেনশন করতেছেন আপনি। তো উনি আমাকে একটা কথা বলেন যে ধরে রাখতে পারবি ইহাত সারা জীবন, আমি বলছি যে হ্যাঁ পারবো, আমি সারা জীবন ইহাত ধরে রাখতে পারবো। তো ওর মাসাতো ভাই যে দীপঙ্কর যার কথা বললাম, আর একটা মাসাতো ভাই সুজন, ও দুজন কিভাবে যেন রুমে ঢুকে গেছে, ঢুকিয়ে ওর বাবাকে বলতেছে যে মেশু আপনি বেশি বুঝতেছেন, আপনি বেশি বুঝেন, আপনি কেন এসব সহজভাবে কথা বলতেছেন এর সাথে, এর সাথে সহজভাবে কথা বলার কোন দরকার নাই, আপনি চুপ থাকেন, আপনার কোনো কথা এখানে চলবে না। অথচ ওর বাবা উনি, উনি কোনো কথা বলতে দিচ্ছেন না, সুযোগ দিচ্ছেন না। তারপর আমাকে বের করে দেওয়া হয়, আর আমার সাথে তখন আমার ওয়াইফ ছিল, আমি তার হাত ছাড়িনি তখনও। তারপর মানে লেখালেখি হচ্ছে, যে চেয়ারম্যান বললেন যে এমন ভাবে লেখালেখি করতে হবে যেন ছেলে কোনো বিপদ না থাকে, ছেলের যেন সব সমস্যা দূর হয়ে যায়, আপনারা মেয়ে নিয়ে যা কিছু করেন আমার কোনো আপত্তি নেই, কিন্তু ছেলের যেন কোনো প্রবলেম না হয়, কারণ আমি এদিক থেকে ছেলেকে মানে দেখতেছি যে না ওর তো দুষ্টাম আমার চোখে পড়তেছে না, এরকম কোনো কিছু কমেন্টস করলেন উনি। তারপর কাগজপত্র এখান দিয়ে লেখালেখি হচ্ছে, আর ও খুব কান্নাকাটি, আমিও খুব কান্নাকাটি তখন, যে মানে আমরা আর হয়তো বা কেউ কাউকে দেখতে পারবো না, সারা জীবনের জন্য শেষ হয়ে যাচ্ছে। ও তো আমাকে একটা কথা বলতেছে আমাকে ভারতে পাঠাই দিবে, তো আমি তাকে বলতেছি ভারতে পাঠাই দিবে, আমিও তো মাসে 15,000 টাকা কামাই, তো ওই ভারতে যাওয়ার জন্য কি 2 মাসের টাকাটা এনাফ না, আমি ভারত থেকে নিয়ে আসবো তোমাকে, তুমি কেন টেনশন করো। তো অনেক কান্না করতেছে, আমাকে বারবার বুকে জড়াই ধরতেছে, আমিও তাকে বুকে জড়াই ধরতেছি। এমনই এক পর্যায়ে দুলাল ভাই রুমে ঢুকেন, দুলাল ভাই রুমে ঢুকার পর আমি ওনার পায়ে ধরি, একদম পায়ে ধরি, একদম মাটিতে লুটায় পড়ি, যে ভাইয়া দেখেন না আপনি তো এলাকার একটা মাথা, আপনি বললে তো অনেক কিছু হতেও পারে, এখানে আপনি যদি একটু হুঙ্কার দিয়ে বলেন যে যা হয়েছে হয়েছে, আপনি এটা বলেন না কেন একবার। পরে উনি বলতেছেন যে আরে পাগল, এখানে মেয়ের বয়সটিতে একটু প্রবলেম হয়ে যায়, নাহলে তো আমি তো বলতাম। তারপর আমরা দুজন বের হলাম, চেয়ারম্যান সাহেব ডিক্লেয়ার করতেছেন ঠিক আছে আপনারা মেয়ে নিয়ে যান, আর লেখালেখি আগে করে কাগজে আপনারা সই দিয়ে তারপর মেয়ে নিয়ে যাবেন, যারা যারা এখানে সবাই আছেন সবাই সাক্ষী থাকবেন, তারপরে কাগজপত্র হবে, তারপর মেয়ে নিয়ে যেতে পারবেন, আপনারা একটু ওয়েট করেন সবাই। তখন এই কথা শুনে আমার রাধা করলো কি, আমার হাত ছেড়ে দিল, হাত ছেড়ে দিয়ে পিছনে এসে চাইয়ে দেখলো কি যে চেয়ারম্যানের ওয়াইফ যিনি একটু মানে বৃদ্ধ, তো একটা সুপারি কাটা যে একটা যন্ত্র, সোরতা যেটাকে বলি আমরা, এই যন্ত্রটা সে হাতে নিল, হাতে নিয়ে এটা হোয়াইট করে মানে একটু প্রশস্ত করে ওর গলার চিপাই নিয়ে ধরলো, ধরে বললো যে একটা কথা কেউ বলবা আমি আমার গলা নামাই দিব, না শিবরাকে পাইলা, না তোমাদের অহংকার থাকলো, বংশ পরম্পরায় কোনো অহংকার থাকলো, না কিচ্ছু থাকলো, তোমাদের সব শেষ করে দিবে এই মুহূর্তে। তারপর কেউ কোনো কথা বললো না, সবাই চুপ ঠাই হয়ে দাঁড়াই রইল। সে বললো তুমি আমার হাত ধরো, হাত ধরে আমরা যখনই সামনের দিকে আগাচ্ছি, মানে আমার ইচ্ছে ছিল আমি তাকে নিয়ে আবার চলে যাব, আমি কি করলাম তার হাত ধরলাম, এবং আমরা যখনই আগাইতে শুরু করলাম ঠিক তখনই কি করলো কি, তার যে মাইশাতো ভাইটা যে সুজনের নাম বলছি, ও কি করলো কি পিছন দিক থেকে তার সর্তাটা হাত থেকে টান দিয়ে নিয়ে নিল, নিয়ে তারপর আবার আমাদেরকে আলাদা করে দেওয়া হয়, ও এক পাশে আমি এক পাশে হয়ে যাই। তারপর চেয়ারম্যান লিখলেন, ওইখানে লেখা ছিল যে আমার নামে সব মামলা উঠাই দিবে, এবং পরবর্তীতে আমার পরিবার আমাদের মতো থাকবে এবং ওদের পরিবার ওদের মতো থাকবে, আমি আর কোনোদিন মেয়েকে ডিস্টার্ব করতে পারবো না, যদি ডিস্টার্ব করি তাহলে এটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, আর কোন ধরনের মানে যোগাযোগ আমাদের মাঝে হবে না। তখন আমি ব্যাপারটা মেনে নিতে পারছিলাম না, যে আমাকে তো ডাকা হয়েছে একটা কথা বলে, যদি দুলাল ভাইয়ের কথা বলছিলেন যে চার বছর পর আনুষ্ঠানিকভাবে বিয়ে হবে, তো আমি এখনো বলি যে উনারা কেন কাগজটা এইভাবে লিখছেন যে আমাদের সাথে আর কোন সম্পর্ক থাকবে না বা যোগাযোগ কেউ কারোর সাথে করতে পারবে না, এই কথাটা শুনে যখন লিখতেছেন তখন আমি আবার দুলাল ভাইয়ের পায়ে গিয়ে পড়ি যে ভাইয়া দেখেন না এই কথাটা এইভাবে ঘুরাই লেখা যায় কিনা, যে মেয়ে মেয়ের মতো লেখাপড়া করবে, আমি আমার মতো থাকবো এবং চার বছর পর আনুষ্ঠানিকভাবে আমাদের বিয়ে হবে, যেহেতু ওর বয়স যেহেতু নিয়ে সমস্যা, তো বয়স যেদিন 18 বছর হবে ওই দিনই আমাদের বিয়ে হবে। আমি জানি না কেন তখন সবাই যারা আমার আর শিপ্রার হয়ে কথা বলতেছিল যে দুনিয়া একদিকে ওদের দুজনকে আমরা একদিকে দিবই, আমরা ওদের দুজনকে একসাথে রাখবো, তখন মুহূর্তের মাঝে যখন সুদীপ আসলো, যখন তার আত্মীয় স্বজন আসলো, মুহূর্তের মাঝে ওই লোকগুলো আমাদের এগেনস্টে চলে গেল। আমার এক ভাইয়া আছেন এখানে বেলায়েত হোসেন নাম, উনি আমাকে বললেন যে সুমন কোনো কাজ হবে না, এখানে অন্য কিছুর মাধ্যমে কাজ করা হচ্ছে। তো আমি ওই ব্যাপারটা বলতে মানে সংকোচ লাগছে,
আর্থিক কোনো ব্যাপার বা টাকা পয়সা,
জি টাকা পয়সার ব্যাপার ছিল এখানে, টাকা পয়সা দিয়ে তারা সব বন্ধ করে ফেলছে মুখ। তো আমি জিনিসটা চিন্তা করলাম যে এখানে লিডার হচ্ছে সেলিম, আর সেলিমকে তারা সাথে করে নিয়ে আসছে, তো আমি ওনার সাথে কথা বলি। তো ওনাকে ডাকলাম, আলাদা ডাইকে আমি বললাম যে আপনাকে আমি 20,000 টাকা দিব, এটা কারোর কাছে আমি কোনোদিন বলবো না, আপনি জাস্ট ওকে আমার কাছে দেওয়ার একটা ব্যবস্থা করুন। তখন তো উন্মাদ ছিলাম, কি করব না করব আমার তো তখন জ্ঞান ছিল না। তারপর উনি বললেন যে না এটা সম্ভব না, তুমি একটা খেলা খেলে দিছো, এটা সবাই মেনে নিবে নাকি, যে তুমি বাজারে কাজ করবা, কতদিন পরে ওকেও বাজারে নিয়ে যাবো, এটা কি কোনো সুশীল সমাজ মেনে নিবে? তাই আমি বলছি ভাই আমাকে কোনোদিন দেখছেন বাজারে কাজ করতে, বা আমি কি বাজারে ক্লিনারের কাজ করছি না, আমি স্টুডেন্ট পড়াই, আমি একজন টিচার, আমাকে সবাই সম্মান করে, তো এইটাও কি একটা যথেষ্ট না একটা মেয়েকে পাওয়ার জন্য? তো উনি বলতেছেন যে না এটা কোনো যথেষ্ট কোনো কিছু না, তুমি একে ভুলে যাও, ওকে আমরা নিয়ে চলে যাব। তো কাগজপত্র লেখা হলো, এখানে ডকুমেন্টস আছে, সবাই এখানে সই দিল, যারা যারা বিচারে ছিল সবাই সই দিল। শিপ্রা আমাকে ওই সময় জড়ায় ধরে, চেয়ারম্যানের সামনে জড়ায় ধরে খুব কান্নাকাটি করে এবং আমাকে বলে যে আমি তো না করেছিলাম তোমাকে আসার জন্য, তারপর তুমি কেন আসলে এখানে? তো আমি বললাম যে আমার মানে দোষ কেন তুমি দিতেছ, তুমি আমার পরিবারের বিপদ বিধায় তো আমি এখানে আসছি। ও মানে ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারছে না যে ও আর আমি আলাদা হয়ে যাব। আমি চেয়ারম্যান স্যারের কাছে বলি যে আমাদেরকে কিছুক্ষণের জন্য মানে আমাদেরকে একটু সময় দেওয়া হোক, 10-15 মিনিটের জন্য, যে আমরা থাকবো মানে একটা ঘরে, আমরা শেষ কথা বলবো, শেষ কথা বলবো বলে মানে চেয়ারম্যান আমাদেরকে সময় দিলেন। সময় দেওয়ার পর রুমে ঢুকি, রুমে ঢুকার পর সে আর কোনো কথা বললো না শিপ্রা আমার সাথে। প্রথমে আমাকে মানে আমার দুই পায়ে ধরলো, পায়ে ধরে আমাকে যেভাবে একটা ওয়াইফ তার স্বামীকে প্রণাম করে ওইভাবে সে প্রণাম করলো। প্রণাম করার পর আমি বললাম যে কি হচ্ছে, কেন এরকম করতেছ? তো বলতেছে তুমি দেখো তোমার সাথে আমার আর কোনোদিন যোগাযোগ হবে না, বা তুমি আমাকে আর কোনোদিন পাবা না। আমি বলছি এইভাবে কেন বলতেছ, আমি তো আছি তোমার সাথে, তুমি যাও, তোমাকে বড়জোর কোথায় নিয়ে যাবে, নরসিংদী নিয়ে যাবে, ঘোড়াশাল নিয়ে যাবে, আমি যাবো, সমস্যা কি, আমার বাসা থেকে তো অতটা দূর না ভাই। আমি মানে কি বলবো, তখন এত কষ্টে ছিলাম আর এত কান্নাকাটি করছিলাম তখন, মানে এই মুহূর্তটা আমার খুব ভিতরে লাগতেছে এখন। তো পরে ওকে আমি বলি যে ঠিক আছে তুমি যাও, আমি তোমাকে কিছুদিনের ভিতরে নিয়ে আসবো, একটা অনুরোধ তুমি আমাকে ভুলো না, তুমি আমাকে গীতা ছুঁয়ে শপথ করছো আমার কাছে যে তুমি আমাকে ভুলবা না কোনোদিন। মানে ওই কথাটা মনে পড়ে আর আমাকে আবারও জড়াই ধরে বলে যে জানগো আর তো মনে হচ্ছে যে দেখা হবে না। মানুষ যে কতটুকু জঘন্য আমি এই বিচার থেকে বুঝতে পারছি, বা আমার মানে কি বলবো, আমার খুব কষ্ট হচ্ছে এখনো, আমি কথাগুলো শেয়ার করছি আমার খুব কষ্ট হচ্ছে।
আপনাকে আমরা একটা ছোট বিরতি দিতে চাই, আমরা এই ফাঁকে সবাইকে বলি, শ্রোতা আপনারা শুনছেন হ্যালো 8920 এবং ও যে চেয়ারম্যানের কথা বলছিল, আমরা এই মুহূর্তে চেয়ারম্যানের সাথে যোগাযোগ করছি আমাদের এই গল্পের অথেন্টিসিটির স্বার্থে, চেয়ারম্যানের সাথে ও কথা বলবে, এই পার্টে ডিল করছে শাকিল।
জি ইউনুস আলী মোল্লা বলছেন? আপনি তো চেয়ারম্যান ইউনুস আলী মোল্লা? আমার নাম হচ্ছে শাকিল, আমি ABC রেডিও থেকে বলছিলাম। আপনি কি সুমন চন্দ্রকে চেনেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওই ওই ব্যাপারে আপনার সঙ্গে একটু কথা বলতে চাচ্ছিলাম, আপনি যদি একটু সময় দিতেন। এই যে সুমন আমাদের সাথে আছে আর কি, সুমনকে আপনি হ্যালো বলতে পারেন।
হ্যালো
হ্যালো
হ্যালো আদাব,
কেমন আছো?
আছি ভালো।
দেও কথা কই
বলেন।
আচ্ছা ইউনুস সাহেব, আমরা একটু জানতে চাচ্ছিলাম ওই যে ওদের যে সম্পর্কটা ছিল আর কি, আমরা শুনেছি ওর মুখ থেকে যে রকম রাধাকৃষ্ণের প্রেম চলছিল সুমন এবং শিপ্রার মধ্যে, এরপরে একটা সময় ওরা হচ্ছে পালিয়ে যায় 2-4 দিন আগে
কোথায়। শুনেন তাদের সম্পর্ক অনেক দিন যাবত।
আচ্ছা হ্যাঁ,
বাপ মায়ের সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারে নাই, ওই স্কুলতে এক সময় ছেলেরা মেয়েটার নিয়া ও কোন দিকে জানি কুমিল্লা যশোর না কোন দিকে গিয়া কোর্ট ম্যারেজ করে আসে। শুনেন, করার পরে সে ওই অন্যদিকে মেয়ে নিয়ে থাকে কি অবস্থানে জানি জানছে, আর ওরা নেতা কর্মী নিয়ে ওই ছেলেরা আবার মেয়েটার নিয়ে আমার বাড়িতে এসে উপস্থিত হয়ে গেছে।
আচ্ছা,
পরে একটু খবর টবর দিয়ে আনলাম, আনে কইলাম যে বিয়া জন হয়ে গেছে, কোর্ট ম্যারেজ কাগজটা সে আমার দেখাইছে, আমি কিছু তোমরা নিয়ে কি আর দিয়ে দাও না, তারা এটা নিবোগা, পরে কি করবো, পরে অনেক কান্দাকাটি হলো, মেয়েদের কান্দাকাটি হলো, পরে তারা বলপূর্বক নিয়ে গেছে।
আপনি ওই বিচারের আর কি পঞ্চায়েত প্রধান ছিলেন, যেটা হলো যে বিচারের মধ্যে মেয়ে পক্ষরা চাইলো না এই ছেলের সাথে সম্পর্ক থাক, এরকম কি কোনো কথা উঠেছিল যে এই ছেলেটা হচ্ছে আর কি?
না, আরো তারা অনেক হুমকি ধুমকি দিছে যে তুই তারে বলছিলেন যাওয়ার লাগে বাড়ি টেরি ভাঙিয়া ঘর দোয়া আর এইগুলি ভাঙিয়া থেকে যাওয়ার লাগে এমন হুমকি দিছিল। পরে আমি বললাম যাই গোক যে হ্যাঁ থাকতেও পারবে না, পরে মেয়ে ধরে এনতে গোড়াশাল হের মামার বাড়ি না খালার বাড়ি নিয়ে গেছে, পরে নিয়ে তারা তাকে মেয়ে তারা এখন যা বলে তাই তো করব।
এই ক্ষেত্রে ওই যে জাতের কোনো কথা ছিল কিনা, যে ওরা হচ্ছে কি বলে সুইপার, ওরা হচ্ছে ছোট জাত, ওরা বড় জাত, এরকম টাইপের কোনো?
এইগুলিও বলছে।
কি হয়েছিল একটু যদি আমাকে বলতেন।
এরা অ্যাকচুয়ালি বাজারে পাশে থাকে, আমার একটা বাজার আছে ইনুস মার্কেট, ওই এলে এর বাবা কিন্তু এর মা অনেক সময় এনে আইসে আমার বাজারও কাজ টাজ করতো, লোক হিসেবে খুবই ভালো, অনেক সময় আমার বাড়িতেও যাইত, আমি তাকে বিভিন্ন সময় তার মার অসুখের সময় তার বিভিন্ন কাজে অনেক সময় আমার কাছে টাকা টুকা চাইলে আমি তাদের সাহায্য সহযোগিতা করতাম। সে হিন্দু মানুষ, ভোট দেয় আমি লিগে, আমি করি বিএনপি। এরপরে ওইভাবে তারা বলপূর্বক এইগুলি কইরা নিয়ে গেল, 100 উপরে লোক আইছিল আমার বাড়িতে, পরে আর আমি সামাল দিতে পারি নাই, পরে বাধ্য হয়েছি। আমি চেষ্টা করছিলাম যে ঘটনা যখন ঘটেই গেছে কিছু করার নাই, তোমরা এদের নিয়ে বাড়াবাড়ি করবো না। তো হ্যাঁ তো পাগল আছিল, আমি তারে বুঝাই টুঝাই অনেক কিছু বইলাম, আমি কি করবা দেখো তোমাকে এনতে উঠাই দিতে চাই এই সেই, হেরাও পাটনি হেরাও গুদারার নাও ভাই, হ্যাঁ অবস্থা ভালো না।
কিন্তু ওরা ওরাই বলেছিল যে ওরা আসলে একজন সুইপার মানে যে ক্লিনার আর কি, তার সাথে হচ্ছে সম্পর্ক করবে না, এরকম কথা কি ওরা বলেছিল?
হ্যাঁ 100 বার খুঁজছে, আমি তো এগুলির নাম জানি না, হিন্দু মানুষের বেশি, এরপর গণ্যমান্য মুসলমান যারা আছে কয়েকটা নেতা কর্মী হারাও আইছিল, তো পরে বুঝতে পারলাম যে এরা বোধ হয় কোন টাকা টোকা দিছে নাকি, এরপর 100 উপরে লোক আইছিল।
আপনার পক্ষ থেকে চেষ্টা করেছিলেন? তারা
নিজের বারবার বলতো যে মামা মেয়েটা তাকে হাতে দিয়েন না, আমরা দিয়েন না, আমি কইছি তুমি মেয়ে তোমরা লয়ে লোক পরে যাইয়া যা করো করো, কারণ সমস্যা এগো তো কোনো বংশবলি নাই, এরা বাচ্চা ছাড়া দুই ভাই, পরে হঠাৎ করে যদি তাকে কোনো আক্রমণ করে এই হিসাবে মেয়েটা তাকে হাতে করে দিয়ে দিছি।
আপনাকে আমাদের ABC রেডিওর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
আমরা শুনলাম আপনার চেয়ারম্যানের কথা, আমরা শুনলাম ডিভোর্সের কথা, আমরা চেয়ারম্যানের কাছ থেকে মোটামুটি আভাসটা পেলাম, আপনি একটু বলেন তো ডিভোর্সটা কিভাবে হলো?
তারপর ওকে টানা হেঁচড়া করলো অনেকক্ষণ নিয়ে যাওয়ার জন্য, ও আমাকে ছাড়ছে না, মাইকুতে যখন নিয়ে উঠাবে ঠিক তখন ওর আব্বুর হাতে কামড় দিয়ে এসে আবার একদিন আমার কাছে চলে আসে, আমার বুকে জড়াই ধরে, পাগল হয়ে যায় যে আমি কি করছি, ওকে তো আমি আর দেখতে পারবো না কোনোদিন। তো চেয়ারম্যান আমাকে ধরেন, ধরে আমাকে বুঝান যে এটা আসলে অ্যাকচুয়ালি তুমি মেনে নাও ব্যাপারটা, আমি আছি, আমি দেখবো তোমার জন্য পরবর্তীতে কি করা যায়। পরে আমাকে সান্ত্বনা দেওয়া হয়, আবার ওকে তারপর মানে কুলে করে মানে গাড়িতে উঠানো হয়। গাড়িতে উঠানোর পর আমি চেয়ারম্যানের বাসায় ওই দিন থেকে যাই, কারণ আমার সেফটি দরকার ছিল, আমি মনে করছি যে আমি যদি বাসায় যাই যদি আমাকে তারা হামলা করে, কারণ ওদের লিঙ্ক ছিল অনেক বড়। তো তারপর তাকে নিয়ে চলে গেল, চলে যাওয়ার পর আমি থাকলাম আমার মতো করে, পাগল হয়ে গেছিলাম। একটা রেল লাইনেও যখন আমি গিয়ে বসে থাকতাম তখন আমি জানতাম না যে রেল আসতেছে, বুঝতে পারতাম না, আমাকে অনেকে ধরে বাঁচাইতো, বা এরকম দুইবার হয়েছে এরকম ঘটনা। তো এর 3 মাস পরে আমার হাতে একটা কাগজ দেওয়া হয় এবং কাগজে ডিভোর্স পেপার ছিল,
সেই ডিভোর্স পেপারটি এই মুহূর্তে আমাদের হাতে আছে, এবং এখানে বিবাহ বিচ্ছেদ হলফনামাতে যে ধরনের কারণগুলো দেখানো হয় প্রাতিষ্ঠানিকভাবে, সেই কারণগুলি দেখানো হয়েছে যে আমার স্বামী আমার কোনো খোঁজখবর নেয় না, ভরণ পোষণ দেয় না, সর্বক্ষেত্রে মন এবং মনের অমিল দেখা যায়, সুমন চন্দ্র তার কথাবার্তা আরো অনেক কিছু আছে এবং সেখানে তার সাইনটাও আছে। ওকে, তারপর
তারপর আমি ডিভোর্স পেপারটা নিয়ে আসি, নিয়ে আসা বাসায় অনেক কান্নাকাটি করি যে বাবা আমাকে তো ছেড়ে দিছে। তবুও বাবা বললেন যে অপেক্ষা করো, আসবে। আমার পুরো হোল ফ্যামিলি আমাকে বলতেছে যে ও আসবেই, যেভাবে সে চেয়ারম্যানের কাছে ডকুমেন্টস দিছে, যেভাবে কথা বলছে, এই মেয়ে তোমাকে ভুলে থাকতে পারে না।
এই সাইনটা কি ওর সাইন ছিল, ডিভোর্স পেপারের সাইনটা?
হ্যাঁ, ওর লেখা আমি চিনি, ওর সাইন ছিল এটা।
ওকে, তারপর?
তারপর এই ডিভোর্স হয়ে গেল। ডিভোর্স হয়ে যাওয়ার পর আমি তার সাথে একবার যোগাযোগ করার চেষ্টা করি জীবনে, মানে আমি বলছি আমি শেষ একবার তার সাথে যোগাযোগ করব। যোগাযোগ করি একটা মেয়ের সাথে, ওইখানে একটা মেয়ের সাথে আমার কথা হয় ফোনে। ওই মেয়েটার সাথে যোগাযোগ করে বলি যে তাকে বলো আমার সাথে একটু কথা বলার জন্য।
ওকে তখন কোথায় নিয়ে গিয়েছিল আপনার সাথে ডিসকাস করার পরে?
ঘোড়াশালে।
ঘোড়াশালে
ওই যে মাসির বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। এখনো সে মাসির বাড়িতে আছে এবং লেখাপড়া করতেছে। আমি তার সাথে ফোনে কন্ট্যাক্ট করি। কন্ট্যাক্ট করার পর মেয়েটা আমাকে বলে যে দাদা, ও বলছে যে আপনি নাকি তাকে জোর করে নিয়ে গেছেন, বা ও বলছে আপনি তাকে ভয় দেখায় নিয়ে গেছেন, তারপর কিডন্যাপ করে নিয়ে গেছেন, এরকম অনেক ধরনের অশ্লীল ভাষায় কথা বলছে, আর বলছে আপনাকে অপেক্ষা না করার জন্য এখানে স্বপ্নটা শেষ করে দিতে বলছে।
আপনার সাথে কখনো সরাসরি আর কোনো কথা হয়নি?
কোনো কথা হয়নি, এটা জীবনের শেষ কথা ছিল চেয়ারম্যান বাড়িতে।
চেয়ারম্যান বাড়িতে এবং এখন পর্যন্ত আপনি এই অবস্থায় আছেন। ডিভোর্সটা হয়েছে কত সালে? 2012-র 28 তারিখে, 28 মার্চ।
28 মার্চ,
তার মানে এক বছরের কিছুটা বেশি সময়। দু মাস পরে যদি হয়ে থাকে তাহলে 14 মাসের আপনাদের যে সম্পর্ক সেটা বলা যেতে পারে 14 মাসের বিরতিতে আছে, এবং এর মাঝখানে তার সাথে আপনার কোনোদিন কোনো
যোগাযোগ হয় নাই। আমি বিশ্বাস করি যে আমাকে সে অবশ্যই ভালোবাসে বা ও কোনোদিন আসবে, এরকম বিশ্বাস আমার ভিতরে আছে। আর এই জন্য বাবা অনেক চেষ্টা করার পর আমাকে কোনো জায়গায় বিয়ে করাইতে পারেন নাই এখনো পর্যন্ত।
আপনার কিছু বলার আছে শিপ্রাকে?
অবশ্যই বলার আছে।
আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, আমরা শিপ্রার কি বলার আছে আমরা সেটা আপনার কাছ থেকে শুনবো। আমি শুধু হ্যালোইট 920 তে শেষের দিকে এসে কয়েকটা কমেন্টস করতে চাই। প্রথমত, প্রাতিষ্ঠানিকভাবে যে বিয়েটা হয়েছে সেই জায়গাটা থেকে অবশ্যই ওরা যে কাজটা করেছে সেটা সামাজিকভাবে ন্যায়ের দিক থেকে দেখার কোনো সুযোগ নেই, এক। দুই নম্বর হচ্ছে, সুমন যদি হরিজন না হতো তাহলে ওদের বিয়েটা কি আজকে এইরকম একটা সিচুয়েশনে থাকত? এই সমাজে অনেক বিয়েই কিন্তু হয় যে বিয়েগুলো পরিণত বয়সে হয় না, আমরা সেগুলোকে মোটেও সমর্থন করি না আমাদের জায়গা থেকে, কিন্তু যে প্রেক্ষাপটে হল সেখানে কি ওরাই শুধুমাত্র দায়ী ছিল? এই সমাজের মানুষগুলো কি দায়ী ছিল না? যে শিক্ষক, স্কুলের শিক্ষক তাদের প্রতি যে আচরণগুলো করলো, চারপাশের মানুষ যে আচরণগুলো করলো, এবং দেখুন এখানে কিন্তু দুই পরিবারের যারা একেবারে ব্লাড কানেক্টেড, তার বাবা মা কেউই কোনো সমস্যা করেনি, মেয়ের বাবা মাও কিন্তু কোনো সমস্যা করেনি, ইভেন ছেলের বাবা মাও কোনো সমস্যা করেনি, সমস্যা করেছে চারপাশের মানুষ, যাদের কাছে সামাজিকতা, যাদের কাছে সমাজের উঁচু নিচু বিভেদ অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। যদি দুই পরিবারেরই আর্থিক অবস্থা অনেক বেশি স্ট্রং থাকত, যদি মেয়েটার সত্যি সত্যি নিজের পৈতৃক ভিটা থাকত, যদি ছেলেটার বাবার আর্থিক সুনাম থাকত, কিংবা জাতের যে ব্যাপারটা ওদের ধর্মে সেটা যদি একটু উচ্চ পর্যায়ের হতো, তাহলে আজকে কি সেই সিচুয়েশনে তারা থাকত? আমি শুধু প্রশ্নগুলো করতে চাই, সমাধান হয়তো গল্পের মোড়টা অন্যদিকে ঘুরে যেতে পারত। আমি একটা ছবি দেখেছিলাম, জার্মানি একটা ছবি, ছবিটার নাম হচ্ছে রান লোলা রান, আমি অনেকবার বলেছিলাম ক্যাফেতে। এই ছবিটাতে দেখবেন একটা মজার কাহিনী আছে, ছবিটাতে 60 মিনিটের একটা ছবি, এবং এই ছবিতে একটা মিনিট বা একটা 10টা সেকেন্ড এদিক ওদিক হলে এই ঘটনাটা ঘুরে গিয়ে কি হতে পারত সেটা দেখানো হয়। আজকে একটা জায়গায় আমার কাছে শুধু মনে হয়েছে যে হ্যাঁ, ন্যায় অন্যায়ের প্রশ্ন তো অবশ্যই আছে যে বয়স হয়নি সুতরাং কেন বিয়ে হবে, সেই জায়গাটায় প্রশ্ন অবশ্যই আছে, কিন্তু যদি সুমন হরিজন না হতো, উল্লাস হরিজন না হতো, তাহলে যে ন্যায় অন্যায়ের প্রশ্নে বয়সটাকে দেখা হলো সেটা কি আদৌ দেখা হতো? আমি প্রশ্নগুলো আপনাদের সামনে আজকে করে আমরা এই গল্পটা শেষ করতে চাই, গল্পের পাঠটা। উল্লাস, আপনার যদি কিছু বলার থাকে আপনার প্রিয় মানুষকে, আপনি অবশ্যই বলতে পারেন।
বলার হচ্ছে এতটুকুই যে আমি আসলে বিয়ে কাউকে করব না, আর আমার বিশ্বাস যে আমার রাধা অবশ্যই ফিরে আসবা তুমি, আর তোমার জন্য আমি অবশ্যই অপেক্ষা করছি এবং সারা জীবন তোমার জন্য অপেক্ষা করব, সারা জীবন তোমার জন্য অপেক্ষা করব, আমার বিশ্বাস তুমি আবার ফিরে আসবা।
ওকে, আমরা এই পর্যায়ে সুমনের গল্পটা শেষ করছি, আমরা একটু পরে আবারও ফিরে আসছি। আপনি চাইলে ফেসবুকে যেতে পারেন, ফেসবুকে গিয়ে যদি আপনার কোনো কমেন্টস করার থাকে, কোনো কিছু বলার থাকে আপনি বলতে পারেন। সুমনের একটা ছবি ওখানে দিয়ে দেওয়া হয়েছে, আপনি চাইলে ওখানে কমেন্টস করতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920, ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গেই আপনি হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন। ফিরছি একটু পর, সাথেই থাকুন।
সত্য পথে কেউ নাই রাজি। জাত গেল বলে একি আজব কারখানা জাত গেল তুমি ভাবে এলে তখন তুমি কি দেখছিলে যখন তুমি ভাবে এলে তখন তুমি কি দেখছিলে কি জানামা যাবার কালে কি জানামা যাবার কালে সে কথা ভেবে বলো না যাক গেল
৪৮ হচ্ছে সময় এবং গল্প আমরা শুনেছি, হাজার হাজার কমেন্টস আমরা ফেসবুকে পেয়েছি এবং যারা নিঃসন্দেহে এতক্ষণ শুনেছেন তারা নিশ্চয়ই জানেন যে আজকে আমরা হ্যালো 8920 ৪৬তম পর্ব পার করলাম। দুটো মাধ্যমে শুধুমাত্র আমরা যোগাযোগ করে থাকি, একটা হচ্ছে ফেসবুক এবং আরেকটা হচ্ছে ফোন। অসংখ্য কমেন্টস আমরা তাৎক্ষণিক কমেন্টস আমরা ফেসবুক থেকে নিয়ে থাকি এবং আমরা কোন খুদে বার্তা কিংবা কোন ধরনের কোন টেক্সট আমরা নিই না এবং হ্যালো 8920 শুরু থেকে এই স্ট্র্যাটেজিটা ফলো করেছে, আমরা কোন ধরনের সেলফোন থেকে কোন টেক্সট আমরা নিই না। জহিরুল ইসলাম লিখেছে, জীবন মানে গল্প আর কাহিনী, প্রতিটা গল্পই আমাকে নাড়া দেয়, এই জন্য আমি সুদূর দিনাজপুর থেকে কষ্ট করে জীবনের গল্প শুনি, আজকে উল্লাস ভাইয়ের গল্প জানি না কি হয়। আমার এত ভালো লেগেছে এই কমেন্টসটা পড়ে যে ও কিন্তু শোনে ডাউনলোড করে, অর্থাৎ কালকে সকালবেলা আমরা 10 থেকে 11টার মধ্যে আমরা দিয়ে দেব স্টোরিটা এবং সেটা ডাউনলোড করেও আমাদেরকে শুনবে, কিন্তু ও এখন পার্টিসিপেট করেছে আমাদের সাথে এবং এই কথাগুলো শুনতে পাচ্ছে না। আমি তোমার কমেন্টসটা পড়েছি ভাই, তুমি কালকে যখন ডাউনলোড করে আমাদের গল্পটা শুনবে তখন তুমি বুঝতে পারবে যে তোমার কথা আমি বলেছি। এরকম নাম আমার অসংখ্য মানুষ আছেন যারা দেশের বাইরে থেকে আমাদেরকে ইন্টারনেটে শোনেন এবং এই মুহূর্তে ওভারলোডেড আমাদের আমাদের যে ওয়েবসাইটটি রয়েছে ওখানে অনেকেই ঢুকতে পারছেন না, তারা হয়তো কালকে ডাউনলোড করে শুনবেন, তাদের সবাইকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই হ্যালো 8920 এর পাশেভাবে থাকার জন্য। আমরা অত্যন্ত আশ্চর্য হয়েছি যে দেশের বাইরে থেকে আমরা আরিফ রাজের জন্য যে পরিমাণ হেল্প পেয়েছিলাম আপনারা নিশ্চয়ই জানবেন যে সেই সময় শাকিল একটি প্রতিবেদন প্রচার করেছিল যে আরিফ রাজকে কি পরিমাণ হেল্প করা হয়েছে। আরিফ রাজ এখন খুব ভালো আছে, আপনারা এরকম পাশে থাকেন বলেই আমাদের হ্যালো 8920 এতটা সুন্দর। অনেক অনেক কমেন্টস পেয়েছি, হাফিজুল ইসলাম বলেছে কিবরিয়া ভাইয়া রাধা কৃষ্ণর গল্পটা অনেক সুন্দর, ভালোবাসা বোঝা না কত ভালোবাসা বোঝে না কোনো জাত, ভালোবাসা মানে না কোনো বাধা, গল্পটা খুব সুন্দর, এরকম অনেক অনেক কমেন্টস পেয়েছি। এবং শেষের দিকে এসে আমরা দেখেছি যে গল্পটার প্রেক্ষাপটটা পরিবর্তন হয়ে গিয়েছে। আল মামুন লিখেছে উল্লাস ভাই ভালোবাসার মূল্যটা রাখছেন নিজের কষ্টগুলোর মাঝে, আপনাকে সত্যি সম্মান করছি মন থেকে, আপনার প্রিয় মানুষটার কাছে ফিরে পান সেই কামনা করি এবং অনেক অনেক শুভকামনা এবং অনেক অনেক দোয়া থাকছে আপনার জন্য। কয়েক হাজার কমেন্টস পেয়েছি আমরা, এগুলো পড়ে শেষ করা যাবে না, আমরা শুধু গত পর্বের কথা আপনাকে একটু মনে করিয়ে দিতে চাই। গত পর্বে আমাদের এখানে অনুষ্ঠান অতিথি হয়ে এসেছিলেন শিমুল, শিমুল একজন প্রতিবন্ধী এবং সে প্রতিবন্ধী শব্দটা নিয়ে আমাদের যথেষ্ট আপত্তি ছিল। প্রতিবন্ধী আসলে যাদেরকে বলা হয় যারা সাধারণ মানুষের মতো কাজকর্ম করতে পারেন না, অন্যভাবে করেন। শিমুলের একটা পায়ের সমস্যা ছিল, আপনারা ছবি দেখলে বুঝতে পারবেন ফেসবুকে দেওয়া আছে, সেই পায়ের সমস্যা নিয়েও সে সাধারণ মানুষ যেভাবে চলাফেরা করে সেরকম চলাফেরার পাশাপাশি সাধারণ মানুষের মাঝে অসাধারণ হবার জন্য যেসব কাজ পারতে হয় সেসব কাজ সে পারে, কিন্তু সামাজিক প্রতিবন্ধকতায় তার যে জীবনের গল্প সে গল্প প্রচার হবার পরে শিমুলের চারপাশের মানুষ এবং একই সাথে ফোনে যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া আমরা পেয়েছি সেগুলো একটু শুনবো, শোনার পরপরই আমরা আবারও ফিরে আসছি। চলুন শিমুলকে নিয়ে কে কি বলেছে আমরা একটু শুনি।
হ্যালো 8920,
আমার নাম মোহাম্মদ শিমুল মোল্লা, আমার সেল নাম্বারটি, আমি যে আপাটি আসলো তার নাম শিমুল আপা, আমি আপার কথা অনেক শুনলাম, শুনে আমি খুব দুঃখ প্রকাশ করতেছি। আপা যে আজকে পঙ্গু হয়েছে এটা আপা দায়ী না, কর্তা আপাকে দুনিয়ায় পাঠাইছে। কিবরিয়াবার কাছে আমি অনুরোধ করে বলতেছি যে কিবরিয়াবা যদি আমাকে আপার আপার সাথে একটু কথা বলার সুযোগ আমাকে করে দিতেন তা আমি নিজেকে খুব খুশি মনে করতাম।
আমার নাম রিপন বলতেছি, আমার ফ্রেন নাম্বার হলো, আমার গল্পটা শুনে খুবই ভালো লাগলো, উনি যে কথাগুলো বলতে সেগুলো আমার খুব কমন লাগলো, যে একজন প্রতিবন্ধী হলো তার অনেক জীবনে কিছু করার ইচ্ছে আছে।
আমি এম রাশিদুল হাসান বলছিলাম সিরাজগঞ্জ থেকে, ফোন নাম্বার আমি সিংহপুর সাথে একটু সরাসরি কথা বলার জন্য পাচ্ছিলাম, যদি সম্ভব হয় সে সাথে জন্য আমার একটু যোগাযোগ করা হয়, কারণ আপু ইউল্যাবে এমবিএ করেছে, আমি বিবিএ কমপ্লিট করলাম, সে আপুর হেল্প হয়তো বা আমার একটু প্রয়োজন হবে, আমি কথা বলতে চাচ্ছিলাম। সিংহপুর গল্প শুনে খুব ভালো লাগলো, আসলে প্রতিবন্ধীদের জিনিসগুলা মানুষ নেগলেক্ট ভাবে দেখে এটা আসলে ঠিক না, আপু তুমি এগিয়ে যাও, তোমার জন্য ভালো কিছু ওয়েট করবো।
আমি মাকসুম বরিশাল থেকে বলতেছি, শাপলা আপার কথা শুনে আমার খুব ভালো লেগেছে, সে যদি রাজি থাকে তাকে আমি বিয়ে করতে রাজি, এবং সে যদি সরাসরি আমাকে বিয়ে করতে রাজি থাকে আমি তাকে বিয়ে করব। থ্যাংক ইউ।
আমার নাম মোহাম্মদ হুমায়ুন কবির, আমার দেশের বাড়ি খুলনা। তবে আজকে আসল ওনার বোনেরা বলে যে উনি প্রতিবন্ধী, আসলে এটা বলা যায় না, বোনের কথা যদি আর একজনে বলে যে প্রতিবন্ধী এগুলো বললে হিংসা হয় ঠিক না, যদি মনে হিংসা করতে আল্লাহ বেজার হয় তো এগুলো বলা যাবে না। আমার আবেদন যে ওনার কথাটা শুনে আজকে আমার খুব ভালো লাগতেছে, কিন্তু আসলে এইভাবে মানুষ রেডিও সেন্টারে এইভাবে কথা বলতে পারে না, মানুষ টাইপ হয়ে যায় অনেক সময় বলা শুকিয়ে যায়, তো এনার কথা শুনে আমি খুব আনন্দিত এবং গর্বিত।
আমি ঢাকা পেজা থেকে ডেলি বলছি, আমার ফোন নম্বর হচ্ছে, আমি এখানে শিমলাপুর সাথে আমার অনেকটুকু মিল আছে, আমি তাই এখানে ফোন করলাম শিমলাপুর যে পুরার কথাটা বলতেছি। হ্যাঁ, আমি এরকম একজন মেয়ে, এটা যে কত কষ্ট যে অনুভব না করে যে বুঝতে পারে না, আমাকে গ্রামে এক জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছে, এখন আমি আমার বাপ মার বাসায় থাকি, এখন আমাকে এটা নিয়ে অনেক কথা শুনতে হয়, আমি চাই না আমার মতো জীবনকে তারও আর কখনো না।
আমার নাম মোহাম্মদ আকরাম হোসেন, আমি ঝিনাইদহ ডিস্ট্রিক্ট থেকে বলতেছি, আমার নিজের নাম্বারটা হচ্ছে, হ্যাঁ ভাই আমি যেটা বলতেছি যে আজকে শিমলাপুর কথা তো শুনতেছি, আসলে আমাদের সমাজে এই ধরনের কিছু ঘটতেছে যারা প্রতিবন্ধী আছে এদের জীবনটা আসলে খুবই খারাপ লাগতেছে আমার কাছে, হ্যাঁ কি আর কিছু বলার নেই।
হ্যালো 8920,
এরকম প্রতিক্রিয়া আমরা পেয়েছি লাখো মানুষের কাছ থেকে ফোন কলে এবং আমাদের ফেসবুকে, যারা যাবেন ওখানে তারা দেখলেই বুঝতে পারবেন। এবং প্রতিক্রিয়া আমরা পেয়েছি শিমুল যেসব মানুষদেরকে নিয়ে এখানে কথা বলেছিল সেই সব মানুষদের কাছে। আমরা পরবর্তীতে তাদের সাথে যোগাযোগ করি এবং যোগাযোগ করার পরে তাদের প্রতিক্রিয়া কেমন ছিল শিমুলের প্রতি সেটা আমরা এখন শুনব। এই পার্টে আমাদের সাথে যোগ দিচ্ছে শাকিল।
হ্যালো 8920।
গত 45তম পর্বে এবিসি রেডিওর হ্যালো 8920 অনুষ্ঠানে শিমুলের গল্প প্রচারিত হবার পর আমরা ব্যাপক সাড়া পেয়েছি। নানা অবহেলায় বড় হওয়া শিমুল বর্তমানে তার চারপাশের মানুষের কাছ থেকে কেমন ব্যবহার পাচ্ছে তা জানতেই আমরা প্রথমে যোগাযোগ করি ইডেন কলেজের শিক্ষার্থী শিমুলের বান্ধবী শিউলির সাথে। গল্প শুনবার পর তার অভিমত,
ও লাইফের পুরো হিস্ট্রিটা শোনার পর সবার মাঝে এতটা পরিবর্তন আসছে যা বলার মতন না। হলের মেয়েগুলা, দেন কলেজের মেয়েগুলা, ফ্রেন্ড সার্কেল, আমরা সবাই, সবার ভিতরে এত পরিবর্তন আসছে যে বিশেষ করে সবাই বুঝতে পারছে আসলে যে ওর সাথে যে ব্যবহারগুলা করা হয়, দেন ওর মতন যাদের সাথে যে ব্যবহারগুলা করা হয় এটা আমাদের আদৌ করা উচিত না। সেই ক্ষেত্রে আমার ফ্রেন্ড সার্কেল, আমার হলে হলমেট, কলেজের যারা আছে প্রত্যেকেই ওকে অনেক অ্যাপ্রিসিয়েট করছে। দেন হচ্ছে ওর মতন যেন কারোর সাথে এ ধরনের আচরণ না করে সেরকম প্রতিজ্ঞাবদ্ধ তারা।
এরপর আমরা যোগাযোগ করি শিমুল যেখানে বর্তমানে MBA তে পড়ছে সেখানকার শিক্ষক ডক্টর হাসান সিরাজির সাথে। তিনি বললেন,
আপনাদের প্রোগ্রামের পরে স্টুডেন্টদের যদি অ্যাওয়ারনেসটা বাড়ে এবং তারপরে যদি দে আর গেটিং সাম হেল্প রাদার দেন দে আর বিং ডিপ্রাইভ, তাহলে সেটা তো ভালো হচ্ছে। সো ইউল্যাবে আমরা যারা আছি তারা সবাই কিন্তু সাপোর্টিভ এবং হোপফুলি স্টুডেন্টদের কাছ থেকে শিমুল এখন যতটুকু হেল্প পাওয়া উচিত ততটুকু পাবে, বিকজ থিংস আর গেটিং চেঞ্জ আর পিপল আর অ্যাওয়ার আর গেটিং অফ দিস থিংস।
স্যারের কথা জানবার পর আমরা কথা বলি শিমুলের সাথে, কেমন আছেন জানতে চাইলে শিমুল বললেন,
আমি সবসময় ভালো থাকার চেষ্টা করছি, ভালো আছি এবং এখন তো আমি আরো ভালো আছি যে এতগুলো মানুষের চিন্তা ভাবনাকে চেঞ্জ করতে পারছি, এর জন্য আমার অনেক ভালো লাগছে।
গল্প শুনবার পর সত্যিকার অর্থে কেমন আচরণ সে পাচ্ছে এ কথার উত্তরে শিমুল জানালেন,
আমি যখন রেডিও এবিসিতে আসি আমি কাউকে বলে আসি নাই, কারণ সবাইকে সারপ্রাইজ করতে চাইছি। হ্যাঁ, অনেকে আসছে আমার হোস্টেলে, আমার ইডেন কলেজে সবাই আসছে, যারা আমাকে চিনে তারা অবশ্যই আমাকে ফোন করছে দেখার জন্য আসতেছে, যারা চিনে না তারা আমার হোস্টেলে এসে 3 hours 2 hours ওয়েট করছে কে শিমুল আপু তাকে দেখতে চায়। যেমন আমার ফ্রেন্ডরা ফোন দিচ্ছে, হিউজ পরিমাণ ফোন আসছে, SMS আসতেছে, তারা আমার সঙ্গে দেখা করতে চায় বা একটু কথা বলতে চায়। আমার অনেক রিলেটিভস আছে, সবাই বলছে যে হ্যাঁ শিমুল আপু আপনার মধ্যে এরকম একটা কষ্ট ছিল আমরা জানতাম না, আমরা যদি ভুল করে থাকি তো আমাদেরকে সরি বলছে তারা, যে তাদেরকে যাতে আমি মন থেকে ক্ষমা করে দেয়।
শিমুলের এই প্রতিবন্ধকতা নিয়ে শিমুলের ছোটবেলা থেকেই যিনি নানা প্রতিকূলতা পাড়ি দিয়েছেন তিনি শিমুলের মমতাময়ী মা। আর মা যা বললেন,
কষ্ট নিয়ে থাকতো, এখনো কষ্ট পায়, এখন আল্লাহর বিধান আল্লাহ দিয়েছে, এটা তো কষ্ট পাইলেও কিছু করার নেই, এটা আমাদের মেনে নিতে হবে।
ভাগ্যকে মেনেই এই মা ধীরে ধীরে শিমুলকে এগিয়ে নিচ্ছেন, তাই শিমুলকে নিয়ে যারা বিরূপ মন্তব্য করেন মা তাদের কিছুই বলতে চান না।
তাদের কি বলবো, তাদের আমি তো কিছু বলতে চাই না, এমনি তাদের মনের দিক থেকে তারাই বুঝতে পারবে যে আমি কথাটা বলছি তাকে, সেই আর কি অনুপ্রতপ্ত করবে, আমি তাকে কিছু বলতে চাই না আর কি। ভালো একটা প্রতিষ্ঠানে যা দাঁড়াইতে পারলেই আশাপূর্ণ আর কি।
মায়ের কথা সূত্র ধরেই শিমুলও বললেন,
আমি আসলে মায়ের কথা কি বলবো, মা তো মাই, যত বলবো তত কম। আমি খুব শর্টলি শুধু একটা কথা বলতে চাই যে আমার আম্মা যেরকম আমাকে নিয়ে প্রতিকূলতার মধ্যে দিয়ে চলে আসছে, একটা অনুকূল পরিবেশ খুঁজছে, সে আমার ভবিষ্যৎটা ফিউচারটা ব্রাইট করার জন্য অনেক সংগ্রাম করছে, তো আমি আমার মায়ের স্বপ্ন পূরণ করার জন্য সেই জায়গাটাই খুঁজি। অনেক আন্তরিক অভিনন্দন থাকলো হ্যালো 8920 কে, যিনি আমাকে ফার্স্ট সিলেক্ট করছে, শাকিল ভাইয়া, কিবরিয়া ভাইয়া, সবার প্রতি আমার অনেক বেশি কৃতজ্ঞতা।
অভিনন্দন সেই সব মানুষদেরকে যারা বদলে গেছেন, আর টিম হ্যালো 8920 বদলে যাবার অনুরোধ জানাই তাদের যারা শিমুলদের অবহেলা করছেন।
শেষ হলো হ্যালো 8920 46তম পর্ব। অনুরোধ জানাই তাদের যারা এখন পর্যন্ত ভালো অর্থে বদলাননি, আসলে বদলে যেতে হবে, কারণ বদলে গেলে পুরো সমাজটা বদলাবে, পুরো দেশটা বদলাবে, এরকম একটা স্বপ্ন দেখে হ্যালো 8920। এবং সামনের দিনগুলোতে আপনাদের আরো আরো অনেক সাপোর্ট চাই, এবং একই সাথে বলতে চাই জীবনের কোথাও যদি বলার জায়গা না থাকে তো তোমাকে প্ল্যাটফর্ম দিচ্ছে হ্যালো 8920, আসো বলো এবং তোমার কাছ থেকে আমরা শিখবো, কিছুই হয়তো করতে পারবো না, তুমি আমাদের জীবনটাকে আলোকিত করো। যদি কোনো ভুল থাকে জীবনে, অনেক বড় একটা ভুল আছে তোমার, কাউকে বলতে পারোনি, নিজের কাছে জ্বলে পুড়ে মরছো, আমাদের এখানে আসো, আমরা মনোযোগ দিয়ে শুনবো এবং শোনার পরে লাখো শ্রোতার কাছে সেই মেসেজটা পৌঁছে দেব। আমরা আসলে ভুল থেকে শিখতে চাই, যে ভুল করে তাকে আমরা ঘৃণা করতে চাই না। আপনারা অনেক অনেক ভালো থাকুন এবং সবসময় বিসি রেডিওর সাথে থাকুন। আজকের মতো এ পর্যন্তই, আবারও কথা হবে বুধবার ঠিক রাত 11টার খবরের পরপর। শুভরাত্রি হ্যালো ইট নাইন টু জিরোর পুরো টিমের পক্ষ থেকে।
This track was downloaded from FusionBD.com.